ব্যক্তিগত জীবনে অনেক কিছু দেখেছি, এবং কখনো কখনো এরকম হতো যে দুই একটা ঘটনা বা ইনসিডেন্ট একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে যায়। শুরুর দিকে এরকম মনে হতো যে অবাক করার মতো, স্বাভাবিকভাবেই, কিন্তু পরবর্তীতে এটা আর অবাক আমি বেশি হতাম না। এতে আজকে যে কথাটা বলবো আমি আপনাদেরকে, এটা আমার একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটার মানে ব্যাখ্যা আমি কি দিব আমি নিজেও বুঝি না, কিন্তু দুইটা সেপারেট ইনসিডেন্ট কিন্তু কানেক্টেড। আমি একবার এখান থেকে হাজীগঞ্জ যাই, না হাজীগঞ্জ যেই জায়গায় যাই আমি, ওইখানে মূলত সমস্যা ছিল একটা ভিটেমাটি নিয়ে, মানে ভিটেমাটি বললাম এই কারণে, পৈতৃক সম্পত্তি, নতুন ওয়ারিশ, তো তিনি কোনো মতেই ওইখানে থাকতে পারছেন না। যদি আমি আপনাদেরকে ওইভাবে বুঝাই, ওনাদের বাড়ির পাশে যেটা খাল গেছে, ওই খালটা আবার একটু দূরেই নদীর সাথে কানেক্টেড, মানে খাল হয়ে 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 আর অনেকগুলো পুকুরের সাথে ওই নদীর একটা কানেকশন রয়েছে। ছোট ছোট ক্যানাল আছে না, যে 1.5 ফিট সাইজের, এরকম ড্রেনেজ লাইনের মতো করে নদীটা কানেক্টেড, তো জোয়ার ভাটাটা বোঝা যায়। তো ওরকমই ওই খাল পাড়েই এই বসত ভিটাটা, এবং এই বসত ভিটার আশপাশে 4-5টার মতো বড় বড় তাল গাছ আছে আর নারকেল গাছ আছে। ভিটাটা ছিল একদম পুরাতন, যখন নতুন ওয়ারিশ আসলো সে যখন এখানে হাত দিতে যাবে তখনও লোকজন বলেছিল যে জায়গা কিন্তু ভালো না, আলগা জিনিসপত্র থাকে এখানে। তো তারপরও নতুন ওয়ারিশ আর গ্রামের মানুষ কীরকম এটা কিন্তু আমরা জানি, যখন জমি জমার ব্যাপার আসে এখানে পলিটিক্স কিন্তু দাঁড়িয়ে যায়। তো নতুন ওয়ারিশ তিনি তার কাজ গুছালেন, বাড়িটাটু গুছালেন, নিজে থাকবেন, পরিবার সহ আসলেন। এখন প্রথম দিন রাতের বেলায় অনেক সময় বিড়াল এক ধরনের শব্দ করে না, যে শব্দটা ঘুম থেকে ওঠার পরে শুনলে গায়ে কাটা দেয়, তো ওইভাবে শব্দ করছিল বিড়াল। গ্রামে গঞ্জে কিন্তু বিড়াল অত বেশি দেখা যায় না, কম কিন্তু, মানে মানে এমন নয় যে এক গ্রামে 4-5টা বিড়াল রয়েছে, এরকম কিন্তু হয় না, দুই একটা থাকে, অনেক সময় বাগদাস থাকে। তো ওই ধরনের শব্দে ওই নতুন ওয়ারিশের ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙার কারণে তো ভয় একটা পেয়ে যান তিনি তার পরিবার সহ। তো চিল্লাপাল্লা করে লোকজন ডেকে আনেন, ওই রাত গেল। পরের রাত আবার একই রকম শব্দ, কিন্তু এবার ওই বিড়ালের মতো শব্দ না, এবার মানুষের মতো কান্না করছে, আর টিনের বেড়া, তো সেমি ওয়াল দেওয়া টিনের বেড়া, ধাপ 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 করে বাড়ি বাঁচা, এটা তো আর কারো সহ্য হবে না, স্বাভাবিক। তারা ওই দিন ভোরবেলা এখান থেকে বেরিয়ে যায়, এবং গ্রামের বিভিন্ন লোক থাকে, তারা এসে তাদের মতো করে যা যা করা তা করল। এখন ওয়ারিশ ঢাকা থেকে অনেক লোককে নিয়ে গেছে, সমাধান হয় আবার কয়েকদিন পর আবার সমস্যা শুরু হয়। এখন যখন আমি এই কথাটা শুনলাম তখন আমি বললাম যে দেখুন, দুনিয়াতে কিছু জায়গা থাকে মানে ওই জায়গাতে আসলে কেউ কিছু করতে পারে না, আপনি অনেক লোক নিয়ে গেছেন, আপনি দুদিন সমস্যার সমাধান হয়, তিন দিনের দিন আবার ফেরত আসে, মানে এটার সাথে হিস্টোরিক্যাল কিছু জিনিস জড়িত, ওইখান থেকে পারমানেন্টলি ওই জিনিসগুলো সরে না, এবং আপনি তো নতুন ওয়ারিশ। মানে আমি ওনাকে সাজেশন দিই যে এটা যা হয়ে গেছে হয়ে গেছে, কারণ আপনি ওয়ারিশ তো নতুন, কিন্তু আপনার পূর্বে তো অনেক লোকের সুযোগ ছিল দখল করা, তারা তাকে দখল করেনি। এই লোক কেন জানি কথাটা মানে নাই, স্বাভাবিক, জায়গা জমির লোভ লোকজন ছাড়তে পারে না। তারপরও আমার তো প্রথমবারের কথা সে মানতে রাজি না, পরের বার খুব গুরুতর অবস্থায় সে হাজির, মানে তার না কিন্তু তার পরিবারের একজনের অবস্থা খুব খারাপ, তার বাবার, মানে তার বাবাকে সে স্বপ্নে দেখত, ওই বাড়ির ভেতরে তাকে তার বাবাকে নাকি পোড়ানো হচ্ছে রীতিমতো, মানে তারা তার ওইখানে থাকছে না, কিন্তু তার বাবাকে দেখত যে বেশ কয়েকটা অদ্ভুত দর্শন প্রাণী ওই বাড়ির ভেতরে চিতা সাজিয়ে তার বাবাকে পুড়িয়ে ফেলছে, এবং তার বাবা খালি চিৎকার করত রাত্রেবেলা, ওনার অবস্থা অনেক খারাপ। এখন তারা ঢাকায় নিয়ে এসছে, এখন ঢাকা থেকে তারা নিয়ে যাবে আর কি আজিগঞ্জ নিজেদের বাড়িতে। তো এই অবস্থাতে একই টাইমে সে চাচ্ছিল যাতে আমি তাদের সাথে যাই। তো আমি তাকে বললাম যে দেখুন, আমি তাকে বলেছি যে এটা এটা সমাধান নাই আমার, আমি শোনার পরেই বুঝলাম যে এটা সমস্যা সমস্যার সমাধান নাই। তারপর উনি আমাকে বলল যে আপনি একবার মানে আমি যেতে তার বাবাকে একবার দেখি। তো যখন আমি তার বাবাকে দেখলাম, আমি স্পষ্ট টের পেলাম যে তার বাবার যে ইস্যুটা এখন, শরীরের যা ক্ষতি হচ্ছে এটা শারীরিক কারণ। হয়তো এই মুহূর্তে তার বাবার টাইম শেষ, হয়তো এই জন্য ওই এন্টিটিগুলো হয়তো এই সময় তাকে মানে শেষ দিকে এসে হয়তো টর্চার করছে। কেন বললাম শেষ দিক, মানে তার বাবারই কিন্তু তখন অবস্থা খারাপ। তো তার বাবাকে তখন ওই ঢাকা থেকে কিন্তু ফেরত দিয়ে দিয়েছে, বলেছে যে বাড়িতে নিয়ে যান যে কদিন টিকে। তো এখন ওই কথার উপরে ভিত্তি করে তাকে নিয়ে যাচ্ছে এবং আমাকে খুব জোর করলো খুব, এবং কয়েকজনের মাধ্যমে রিকোয়েস্ট করলো। তাই আমি বললাম ঠিক আছে যাব। এখন দুই গাড়ি, একটা হচ্ছে প্রাইভেট কার এবং আরেকটা হচ্ছে পেছনে, এইটা প্রাইভেট কারের মতোই মনে হয় কিন্তু মনে হয় না প্রাইভেট কার, কিন্তু আমি আসলে গাড়িও চিনি না, আমি অনেক জিনিসই চিনি না বর্তমান। তো প্রথম গাড়িতে আমি এবং ওই পেছনে হচ্ছে তার ছেলে এবং ওই ব্যক্তি, তাকে শোয়া মানে হেলান দিয়ে রাখা সিটে, আর পেছনে গাড়িতে অন্যান্য লোকজন আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি যখন গাড়িতে উঠলাম না ওনার সাথে, আমি সবসময় গাড়ির এই সামনের সিটে বসার চেষ্টা করি এবং আমি বাইরের দিকে তাকাই সবসময়, যেটা আমার অভ্যাস। আমি গাড়িতে ঢোকার পরে না বমির ভাব শুরু হয় আমার, যেটা আমার গাড়ির মধ্যে হয় না, আমি গাড়ির ভেতরে বমি করি না, কিন্তু মাথা আমার ব্যথা করে গাড়ির শব্দে এবং ভাইব্রেশনে আমার খুব অস্বস্তি হয়, মোশন সিকনেস যেটাকে বলে, কিন্তু আমার বমি হয় না কখনো। কিন্তু সেই দিন আমার কেন জানি মনে হচ্ছিল তখন যে আমার মুখের সামনে একটা ইয়া ধরা, বাচ্চারা যে ফিটার খায় না ফিটার, ওই ফিডার, ওই ফিডার আমার মুখের সামনে ধরা এবং ওই ফিডারের ভিতরে সম্ভবত পুজ বা গলিত মাংস, এরকম একটা চেহারা বারবার আমার চোখের সামনে আসছে। এবং যখনই এরকম হচ্ছে নাকের ভিতরে কিন্তু ওই পদ জিনিসগুলোর গন্ধ আসছে আমার, এই জন্য আমার খারাপ লাগতে শুরু করায়, যার কারণে আমি উইন্ড মানে যে কি জানি বলে আর উইন্ডশিল্ডটা নামাই দিই নিচে এসি চলা অবস্থাতে। খারাপ লাগছে বাইরের দিকে তাকিয়ে আছে, মুখে মধ্যে বাতাস লাগছে, সব ওই একই অবস্থার ভেতরও নাকে আমার গন্ধ লাগছে বারবার, কিন্তু আমাদের আশেপাশে কেউ নাই। এবং আমার কানের ভেতরে না স্তব্ধতার একটা শব্দ আসলো, মানে মনে হলো যেটা মানে কোনো কিছু আমার কানটাকে জাস্ট এক সাইড থেকে এমনভাবে চেপে ধরেছে যাতে কোনো শব্দ না আসে। তারপর পরই আমার কেন জানি মনে হলো যে গাড়িটা ভার, গাড়িটা ভার। আমি এদিক ওদিক তাকালাম, কাউকে টের পাচ্ছি না, একবারও কিন্তু আমি বয়স্ক লোকের দিকে তাকাই নাই, গাড়ি প্রচন্ড রকম ভার। ড্রাইভার বল মানে ড্রাইভার যে সেও কেন জানি মনে হলো যে গিয়ার শিফট করার চেষ্টা করছে বারবার, স্পিড দেখছি যে নেমে আসছে, 50-এর ঘরে ছিল তখন, তো স্পিড নেমে আসছে, আমি নিজের চোখে দেখছি যে স্পিড নেমে আসছে, গাড়ির প্রচন্ড ভার, আমি নিজে টের পাচ্ছি, আমি জানি না কিভাবে। কেন জানি মনে হলো যে পেছনে একটা অঘটন ঘটেছে, তো আমি ঘুরে তাকাই, মানে ভেতরে একটা কুগান দিচ্ছিল, তাকানোর পর কোনো কিছু নাই, কোনো কিছু নজর আসছে না, কিন্তু হঠাৎ কেন জানি খেয়াল হলো, মানে নিজেই নিজেকে যেন বলছিলাম অন্তরে অন্তরে যে পুরা বেটা দিয়ে তাকা, যেন নিজেই নিজেকে বলছিলাম। তো ভালো করে তাকানোর পরে না কেন জানি মনে হলো যে লোকটা মনে হয় টেড। তা আমি গাড়িটা থামাতে বললাম, ইমিডিয়েটলি গাড়িটা থামায় না, গাড়িটা আরো 2-3 মিনিট পরে থামায়, তখনও কোনো কথা বলি না, গাড়িটা স্লো করলো মানে থামলো, ইঞ্জিন তখনও চালু। ওই অবস্থায় আমি ছেলেকে বললাম যে তার বাবাকে চেক করুন, তো সে ডাকলো, কোনো রেসপন্স নাই, অবস্থা এমনিতেই খারাপ, মানে রেসপন্স দিত চোখ খুলতো বা হা হা হু হু করতো এরকম, মানে যন্ত্রণায় আর কি, কোনো রেসপন্স নাই। একটু পরে কনফার্ম হলো সবাই, আমি তো বুঝতে পেরেছিলাম কিন্তু সেও কনফার্ম হলো, পেছনে গাড়িও সে তৎক্ষণাৎ থেমেছে, কনফার্ম উনি গাড়ির ভেতরে মারা গেছে। রাস্তার মধ্যে কি একটা অবস্থা, গাড়ির ভিতরে মানুষ মারা গেছে। এখন পেছনের গাড়ি থেকে যে লোকেরা আসছিল তারা তো ভেঙে পড়েছে এটা দেখে। ওই অবস্থাতে আমাকে একটু একটু জাহেলের ভূমিকা নিভাতে হয়, মানে জাহেলের ভূমিকা নামি আমি ওই সময়। আমি মানে সিচুয়েশন থামাতে হবে, রাস্তাঘাটের তো এগুলো করতে দেওয়া যাবে না। আবার বডি যখন মারা গেছে এখন এটা আমাকে মেনে নিতে হবে, এবং এই বডি নিতে আমি চলেই যাচ্ছি, আমি তো যাচ্ছি গ্রামের দিকে। আমার তার মানে এই না যে আমি এখন অ্যাম্বুলেন্স ডেকে এই বডি আমি অ্যাম্বুলেন্সে উঠিয়ে তারপর নিয়ে যাবো। তো আমি জাহেলপনা করলাম, তাদের সাথে খুব খারাপ ব্যবহার করলাম, পেছনের গাড়িতে লোকগুলোকে উঠালাম এবং আমি সামনের গাড়িতে ঠিক আগের মতোই বললাম যে গাড়ি চলতে থাকুক। ওই অবস্থাতে আমি বারবার তার ছেলেকে বলছিলাম, ছেলে দুটো কান্নাকাটি করলই, ও আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে ভাই আপনি টের পেলেন কিভাবে, আপনি টের পেলেন কিভাবে। আমি বললাম যে আপনি শুধুমাত্র দোয়া দুধ পড়ে না কিচ্ছু না। আমাদের পৌঁছাতে তখন প্রায় আধা ঘন্টা বাকি। ওই একটা অবস্থাতে না আমার কেন জানি মনে হলো যে গাড়ির পেছনের সাইডে কেউ আছে, যাকে আমি ঘুরে তাকালেই দেখবো, মানে পেছনের সাইডে কেউ আছে শুধু ঘুরে তাকালে দেখবো। আমি ঘুরে তাকালাম, দেখুন এটা কিন্তু দিনের বেলা, এটা কিন্তু রাত না। আমি এটুকু বুঝলাম যে একটা ফেস ছিল, যে ফেসটা সরে গেছে। গাড়ি নিয়ে ঢুকলো, কি একটা অবস্থা ইমাজিন করেন। আপনি প্রাইভেট কারে একটা রোগীকে নিয়ে গিয়েছেন যে জীবিত ছিল এবং গাড়ির ভেতরে তার দম চলে গেছে। তো ওই অবস্থায় তারা যখন তাদের বাইরে যে পৌঁছালো, তার লাশ নামিয়ে নিয়ে গেল, প্রসিজার চলছে না। তো অনেকক্ষণ পরে, ঘন্টাখানেক পরে, ততক্ষণ বিকেল নেমে এসছে। এখন এই অবস্থাতে আমি বলতে পারছি না যে আমাকে ফেরত যেতে হবে, আমাকে অপেক্ষা করতে হবে যে একটা শুল্টো গেল, আমি যাব কখন, কি আসে বিষয়। তখন আর কি আমার নিজের, আমি তো জানতাম না এটাই সেই ভিটা, আমার নিজের খেয়াল আসলো, মানে আমি একটা জায়গা থেকে কেমন যেন এক ধরনের অনুভূতি পাচ্ছি। আমি দাঁড়িয়ে আছি, আমি আমি গাড়ির ভিতরে একবার ঢুকি, ড্রাইভার তো পাগল হয়ে গেছে, তার গাড়ির ভিতরে মানুষ মারা গেছে, আমি তার সাথে তর্ক করিনি, কোনো কিছু করিনি, তার বুঝ তার কাছে, আমার বুঝ আমার কাছে। সে এখন গাড়ি পরিষ্কার করবে কিভাবে, কি আসার বিষয়ে অনেক কিছু, অস্থির হয়ে গেছে ড্রাইভার, স্বাভাবিক। তো আমিও এই একটা নেগেটিভ টান পাচ্ছিলাম এবং টানটা আসছিল ওদিক থেকেই, এবং যেদিকে আমি তাকাই আমার দিকে তখন, ওটা কিন্তু বাড়ির পিছনে স্থায়ী, যেদিকে আমি তাকাচ্ছি এখন কয়েকটা বড় বড় তাল গাছ, এবং তাল গাছের সামনে মানে তাল গাছের পেছনে ভিটার মতো কিছু দেখা যায়, এবং ওদিক থেকে তাল গাছগুলো, এই তাল গাছগুলোর গোড়া থেকে আশপাশ থেকে কে জানি আমার দিকে উঁকি দিয়ে তাকাচ্ছে বারবার। তো এমন একটা অনুভূতি পাওয়ার পরে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, এক এক সময় আমার চোখ এক এক জায়গায় যায়, ওইখানে কেউ না থাকলেও মনে হচ্ছে যে গাছের উপরে উঠে গেছে, আবার গাছের গাছ থেকে উপর থেকে নিচে নামছে। আমার চোখ সেই জায়গাটা বুঝতে পারছে কিন্তু আমি চোখে দেখছি না। এরকম চলছে অনেকক্ষণ ধরে, আমি চারপাশে তাকাচ্ছি, কখন যে অন্ধকারের সময় হয়ে গেছে, মানে মাগরিব শুরু হবে, টের পাই নাই, টের পেলাম তখন যখন লাশ নিয়ে যাচ্ছে মানুষজন, ওই যে একসাথে রওনা দিল যে তখন কালামা সাহায্য যখন সবাই পড়ছে আর কি, আমি আর তখন কিছু করিনি। লাশ দাফন করা হলো, আমি দূরে ছিলাম, আমার ওইখানে ইনভলভ হওয়ার দরকার মনে করিনি, আমি আমি দূরে ছিলাম। এখন আমি ওই জায়গায় হচ্ছে বাইরের একটা লোক, চলেও যেতে পারছি না, যদি ড্রাইভারকে ছেড়ে দেয় তাহলে তো ইজিলি চলে আসতে পারি। তারা আসবে রাতের দশটার পরে, তা এই লং সময়টা আমি এখন কি করব। আমি ভাবিনি যে ছেলে কখন আমাকে জিজ্ঞেস করবে, মানে ওয়ারিশ, নতুন ওয়ারিশ, সে আমাকে কখনো বলবে যে ভাই চলেন জায়গাটা দেখবেন, সমস্যা কি বলেন। আমি তো ভাবি নাই, বিশ্বাস করেন আমি ভাবি নাই, ওই অবস্থাতেও সে এরকম কথা চিন্তা করবে। কিন্তু তারপরে সে আমাকে বলল, তখন আনুমানিক 8টা পার হয়েছে ওই সময় সে আমাকে বলল। আমি বলার পর পরে বললাম ঠিক আছে আমি যাই। তো সে আর আমি, আমরা দুজন মাত্র লোক, হাতে বড় টর্চ লাইট, তার আমার হাতে কোনো কিছু নাই। তো টর্চলাইটটা আমি আমার নিজের হাতে নিয়ে নিই। তো সে আমাকে নিয়ে গেল এবং আমি দেখি কি ওমা আমাকে ওই জায়গায় নিয়ে যায়। আমি যে জায়গাটাকে পেছন থেকে দেখছিলাম বাড়িটার, ও আমাকে ওই দিকে নিয়ে যাচ্ছে। আমি তখন তাকে বুঝতে দিইনি। তো আরেকটু কাছাকাছি আসার পর যখন বললাম যে এই জায়গা, তো সে বলে হ্যাঁ। আমি তখনই লাইট মারলাম তালগাছের দিকে এবং তালগাছের দিকে লাইট মেরেই আমি সাথে সাথে তাকে বললাম যে এই যে এই গাছগুলোতে না টের পান কেউ আছে জায়গা মনে হয় আপনার? তো সে আমাদেরকে তাকালো একেবারে, মানে কি উত্তর দেবে সে নিজে বুঝতে পারছে না। এই অবস্থায় আমি ওই ভিটাটাকে দেখলাম, মানে এটা খুব সুন্দর করে করা, কিন্তু ওই যে সেমি ওয়াল দেওয়া কিন্তু তারপর আবার টিনের বেড়া দেওয়া। তখন সে আমাকে বলল যে আমার কেমন জানি লাগছে ভাই। তো আমি বললাম কেমন লাগছে বলেন। আমি আর তার কাছে গেলাম, তার কাঁধে হাত রাখলাম। কেন জানেন, সে যখন আমাকে বলল যে আমার কেমন জানি লাগছে ভাই, ওই সময় যখন আমি তার দিকে তাকাই আমি দেখতে পাচ্ছি একটা হাত তার কাঁধের উপরে। তো ওই জায়গাটা থেকে ওই জিনিসটার প্রভাব সরানোর জন্য আমি তার কাঁধে হাত রাখি একই জায়গাতে এবং আমি একটা চাপ দিই তাকে ওই জায়গাতে, সে টের পায় নাই। তো সে আমাকে বলছিল যে তার এমন লাগছে, তার প্রচন্ড জ্বর, সে জ্বরটা সে কেটে উঠেছে এবং তার চারপাশে মাথা এখন ঘুরাচ্ছে জ্বরের রোগীর মতো, মনে হচ্ছে মাথা ঘুরাচ্ছে এবং বমি হবে এরকম ভাবছে, এরকম ভাব তার। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে চল যাই। আমি তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসলাম এবং আমি বললাম যে আমাকে কেউ তো গাইড করে আবার আমাকে ওই জায়গাটা নিয়ে যান। এখন আমি কেন বললাম কেউ আমাকে গাইড করে ওই জায়গায় নিয়ে যান, কারণ আমার ওই জায়গার ব্যাপারে একটু জানার দরকার রয়েছে। আমি গেলাম এবং আমার সাথে এমন একজন ব্যক্তি আসলো যার, মানে এরাই লিজেন্ড, এমনি এমনি বলি না, বয়স হবে 70-এর মতো, একেবারে লম্বা, আমার আমার বড় ভাইয়ের চেয়ে তো লম্বা, 6 ফিটের উপরে এবং শুকনো গরম হলেও তাকে দেখতে খুব ভালো লাগে। তো তিনি আমার সাথে সাথে আসলেন। তো তিনি আমাকে মানে ওইভাবে বললেন যে আপনার আমি ভাতিজা করলে সমস্যা আছে? তো আমি ওনাকে বলে যে না আপনি আমাকে তুমি করে বলেন। তো সে আমাকে সরাসরি বলে যে কয়দিন ধরে এই লাইনে আসেন? আমি বললাম চাচা এইগুলা না বললে হয় না। তো বললো যে তা ঠিক আছে না বললে হয়, কিন্তু এই জায়গা কিন্তু সুবিধা নেই, সাইড অফিসে আলগা আলগা জিনিস আছে। তো তখন তিনি নিজে নিজে আমাকে ডিসক্রিপশন দিচ্ছেন এই জায়গার, এই যে নদীটা, এই নদীর ভিতরে মানে এই বাড়ির সামনে যে নদী, এই বাড়ির লোক যারা ছিল তারা এই নদীতে এই এই ঘাট ব্যবহার করতে পারে। মানে সে আমাকে বললো যে ওদিকে গেলে একটা ঘাট দেখবেন আপনি, এখনো আছে, ওই ঘাট দিয়ে তারা নেমে তাদের যা যা করা তা করতো, মানে পানি ব্যবহার। ওই ঘাট থেকে নেমে আজ পর্যন্ত 6 জন মানুষ মারা গেছে, প্রথম 2 জনের শিকল টান দিয়ে নিয়ে গেছে অনেক আগে। তো যখন ওই 2 জনের শিকল টান দিয়ে নিয়ে গেছে, খোঁজ পড়ে গেল, সব পড়ে গেল সবকিছু, পরে কিছুদিন মানুষজন নামে নেই, কিন্তু ওই ঘাটে রাত্রেবেলা নাকি পানির উপরে দাবড়ানো শব্দ আসত। পরে আরেকবার একটা ঘটনা ঘটলো, একেবারে দুপুরবেলা সবার চোখের সামনেই এক মাস বয়সী লোককে কিসে জানি টেনে নিয়ে গেল পানির ভেতরে। এটা কিন্তু একটা খাল, মানে যেটা নদীর সাথে কানেক্টেড, তো এটা একদম ভরা যায়, দেখতে মনে হবে যে বড় পুকুরের মতো, কিন্তু পুকুর না, খাল। তো এখান থেকে এই 3 জন লোক গেল গায়েব হয়ে, তখন আরো বড় ছিল বলে, এখন তো ছোট, তখন আরো বড় ছিল। এরপরে আরো 3 জনের মরণ হয় এখানে, সকালবেলা লাশ পাওয়া যায়, যেমন অন্য আরেক বাড়ির এক বাচ্চার লাশ এই ঘাটে পাওয়া যায়, মানে এই এই জায়গাতে পাওয়া যায়। তো এরকম অনেক ঘটনা নাকি ঘটে। তারপরে এখান দিয়ে অনেক সময় মানুষজন দুপুরবেলা গেলেও তালির শব্দ শুনতে পায়, তালি, হাত তালি দেওয়ার শব্দ। আবার কখনো কখনো একজন আরেকজনকে ডাকে, মানুষজন শুনে, এক অদ্ভুত গলা, যে গলা মানুষের না, যে গলা পাখিরও না পশুরও না, কেমন জানি গা ঘিন ঘিন ধরানো একটা গলা, মানে ওই গলা আরেক গলাকে ডাকে, মানে অদ্ভুত ভাবে এক এক শয়তান বা এক ভূত আরেক ভূতকে ডাকে, মানে এটা হচ্ছে ওনার কথা। এবং অনেকে নাকি এটা শুনেও, এরকম ডাক নাকি একেবারে ঠিক মাগরিবের সময় শোনা যায়, এক ভূত আরেক ভূতের ডাক দেয়। দূর থেকে লোকজন নাকি শুনে, এই জন্য এই জায়গায় কেউ আসেও না। চারপাশে জঙ্গলা প্রচুর, যে জঙ্গলাটাকে তো সাফ করা হয়েছিল অনেকদিন আগে, এখন আবার জঙ্গলা হয়ে গেছে। তখন আমি আবার ওনাকে জিজ্ঞেস করলাম যে এই ঘটনাগুলো কি এই মানুষজন মারা যাওয়ার পরে শুরু হয়? তখন উনি বললো যে না, এই যে চারটা গাছ দেখতেছেন, এই চার গাছে চার বুড়ি থাকতো। এই বুড়িগুলো কি হলো আল্লাহ জানে, এক সময় দেখলাম যে এই বুড়িগুলো এখানে থাকে না। তখন আমি জোয়ান, বুড়িগুলো থাকতো, বুড়িগুলোকে দেখা যেত, কিন্তু পরে দেখলাম কি বুড়িগুলোর আর কোনো খোঁজ খবর নাই, কি হয়েছে কেউ জানে না। এই বুড়িগুলো শুধু এই গাছের উপরেই থাকতো, কারোর কোনো ডিস্টার্ব করতো না, কোনো কিছু না। কিন্তু তারপরে একদিন এই গাছের নিচে একটা এক অদ্ভুত ধরনের জিনিস পাওয়া যায়, যে জিনিসটাকে ওই তাবিজ তুবিজ বলা হয়। তো ওই তাবিজ তুবিজ আসার পর থেকেই এখানে সমস্যা দেখা দিল, মানে সে বুড়ি আর দেখা যায় না, কিন্তু অদৃশ্য কি জানি জায়গায় ঘোরাফেরা করে। এই কথাটা তিনি আমাকে তখন বললেন। আমি তখন জিজ্ঞেস করলাম মা কি কি ঘটনা ঘটে, তো তখন তিনি বললেন যে এখানে একটু খারাপ না, খাইলে বুঝতে পারবেন, খাইলে দেখবেন যে কি কি ঘটনা ঘটে। ওই এক্সাক্ট ওই সময়ে একটা শুকনা তাল পাতা মানে ডালটা সহ ধসে নিচে পড়ল, এবং যে সময় ধসে নিচে পড়ে ওই একই সময় তিনি তার হাতে টর্চ এবং আমি আমার হাতে টর্চ ওই জায়গায় মারি, যেদিকে শব্দ আসে। তো গাছ বেয়ে জিনিসটা নিচে পড়ে আমার সামনে এবং ওই ব্যক্তির সামনে। তখন উনি বলে যে দেখছেন এরা কথা শুনে, এরা কথা শুনে আপনার আমি কথা কইতেছি, এই যে প্রমাণ দিল যারা এই জায়গায় থাকে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকা, আপনি তাহলে যান। তো উনি বললো যে আপনি কই থাকবেন, আপনি এখানে কেন থাকবেন? আমি বললাম আমি আসছি তো এদের দেখার জন্য, আপনি যান। বললো যে না আমি আপনার ছাড়া যাবো না, এই জায়গা ভালো না, একটু ভালো না। আমি বললাম যে ঠিক আছে, কিন্তু একটু দূরে থাকেন, আমাদেরকে নজর রাখেন। বলে যে আমি আপনাদেরকে নজর রাখবো কেন, অন্ধকারের ভিতরে লাইট মেরে রাখা লাগবে তো। তখন আমি বললাম যে লাইট মেরা লাগবে না, কিন্তু আমি এইখানেই দাঁড়াবো। তো উনি যাবে না যাবে না, কিন্তু আমি ওনাকে বোঝালাম। এখন ওনার মধ্যে এবং আমার মধ্যে একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে আনুমানিক 30-40 হাত ডিস্টেন্স। আমি ওনাকে দেখতে পাচ্ছি, উনি সম্ভবত আমাকে দেখতে পাচ্ছিল না ভালোভাবে বয়সের কারণে। এখন আমি ওখানে দাঁড়ানো, আমি দাঁড়িয়ে আছি, আমার হাত পেছনের দিকে, দুই হাত ধরে রাখা আমি, অন্ধকার। তখন পর্যন্ত আমি কোনো কিছু টের পাইনি, ওই গাছের দিকে তাকালাম, কাউকে দেখি না। কিন্তু এই গাছগুলোর পেছন থেকে মানে এই গাছগুলোর, আমি তো এখন এই গাছগুলোর সামনের সাইডে, তো এখান থেকে কে জানি উঁকি দিয়ে আমাকে ওই অপোজিট পারে যখন আমি ছিলাম তখন আমাকে দেখছিল। তো তার কথা যখন আমার মনে হলো, আমি ভাবলাম যে তাকে আমি চাইলে এখানে ডাকতে পারি এখন। তখন আমি আস্তে করে বললাম, এই লুকোচুরি করে লাভ কি, একেবারে বিকালবেলা যখন আলো চারপাশে তখন যখন আমাকে দেখতে পারছো তাহলে এখন সামনে আসো না কেন? তো আমি যখন এই কথাটা বললাম, ঠিক আমার পেছনে যে খাল ওইখানে এটা ঢিল পড়লো টুপ করে, এবং পানিটা ওই ঢিলের কারণে ডুবে গিয়ে পানিটা উপরে উঠে একটা শব্দ হয় না স্প্ল্যাশ করা, এরকম একটা স্প্ল্যাশের শব্দ হলো। তো যখন ওই শব্দটা হলো আমি পেছনের দিকে তাকালাম, পেছনের দিকে যখন তাকাই খুব ফাস্ট কি জানি আমার পাশ দিয়ে চলে যায় একদম, আমি দেখতে পাই নাই। কিন্তু সে যখন চায় আমার ঘাড়ের পেছনে পুরো শরীরে বিভিন্ন জায়গায় শিহরণ করে যায় রীতিমতো, কারণ আমিও আমরা আমাদের বাহ্যিক চোখে না দেখলেও আমাদের রু সবকিছু দেখে, রু সেই জিনিসটাকে সেন্স করতে পারে, দেখে ফেলে এবং ডিটেক্ট করে, তখন রু সিগন্যাল পাঠায়, এই জন্য আপনার আমি শিহরণ অনুভব করি। তো ওই শিহরণটা আমি টের পেলাম, মারাত্মক একটা শিহরণ। আমি ঘুরে তাকাই, কেউ নাই, কিন্তু যে ছিল সে মুভ করে গেছে খুব ফাস্ট, এত ফাস্ট কোনো কিছু সহজে মুভ করে না। লাইট জ্বালালাম, লাইট জ্বালিয়ে এদিক ওদিক ঘুরালাম, উপরের দিকে মানে তাক করে লাইট ঘুরালাম, খালের দিকে সব লাইটটা মারলাম, খাল খুব শান্ত। এবার একটু সামনের দিকে আগালাম মানে সেই ভিটাটার দিকে, নুয়ে আশপাশে ঢিল খুঁজলাম, কিন্তু গ্রামে ঢিল পাবেন কোথায়, মাটি তো, মাটি এবং পাতা, ঢিল নাই। তো কোনো কিছু না পেয়ে আমি ওই হেঁটে হেঁটে সেই ভিটাটার কাছে গেলাম, এবং ভিটাটা ইচ্ছা করে তিনবার শব্দ করলাম, টিনের ভিতরে বাড়ি বেড়ে ধমধম ধম করে তিনবার শব্দ করলাম, ইন্টেনশনালি করলাম। করার পরে আমি পেছন দিকে লাইট পেরে ওই খাট খুঁজতে লাগলাম। ওই যে চাচা, এখন তো তার সাথে আমার ডিস্টেন্স 50 হাতের মতো হয়ে গেছে। উনি যে ডিসক্রিপশন দিয়েছিল যে ঘাট, ওই ঘাটটা আমি আন্দাজ করতে পারলাম এটা সেই জায়গা। কারণ মানুষজন যে মাটির উপরে খাঁজগুলো ব্যবহার করে যে নিচে নামে, মানে তার সিঁড়ির মতো তা না, মানে পায়ে গোড়ারিল রাখতে রাখতে কিন্তু একটা মানে অবস্থা তৈরি হয়ে যায়। আমি একেবারে ওরকম দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি যে নিচে কাঠের বড় বড় গুড়ি রাখা পানির ভেতরে, মানে এগুলোর উপর দাঁড়িয়ে মানুষ কাজ করত বা বসে কাজ করত। তো আমি কেন জানি মনে হলো যে পানির উপরে একটা শিশুর মাথা ভাসছে। আমি কিন্তু লাইট মেরে আসি, আমি কিন্তু অন্ধকারের ভিতরে না, আমার তো কিন্তু লাইট জ্বলছে তখন। এবং মনে হলো যে লাইটের অপর প্রান্ত যে জায়গাটা অন্ধকার পানির ভেতরে, ওই জায়গাটা মাথা মনে হলো যে ভেসে উঠেছে, আবার ডুবেও গেছে। আমি দুটো চোখও দেখেছিলাম, আমার স্পষ্ট মনে আছে। ওদিকে আবার লাইট মারলাম, কেউ নাই। পেছনের দিক থেকে না, আমি যে তিনবার শব্দ করেছিলাম, পেছনের দিক থেকে এবার একটা রেসপন্স আসে, তিনটা টোকা মারা। শুনলে মনে হবে যে কোনো পোকা উঠতে এসে টিনের সাথে বাড়ি খেয়েছে, কিন্তু এরকম না, তিনবার স্পষ্ট টোকা মারে। ওই তিনবার স্পষ্ট টোকা মারার পরে আমি আবার ঘুরে তাকালাম, কেউ নাই, কেউ কোথাও নাই। ওদিক থেকে চাচা কয়েকবার ডাক দেওয়াতে আমি কিন্তু তাকে সাড়া দিচ্ছি, কিন্তু ডাক দিচ্ছিল তিনি বারবার, তিনি নিজে কিছু অ্যাক্টিভিটি টের পাচ্ছেন ওইখানে বসে থেকে। তা আমি যখন একটু এগিয়ে এলাম, খেয়াল করলাম যে চাচার দিকে কিছু লোকজন আসছে ওই বাড়ি থেকে, এবং তারা ওনার কাছে এসেও কি জানি কথাবার্তা বলছে। একটু লাইট দেখলাম অনেক, এবং কিছু কিছু লাইট আমারই দিকে আসছে। তো আমি লাইটটা অফ করে দিলাম, ওই লোকগুলোর ফোনের ফ্ল্যাশ জ্বলছে কয়েকজনের, এই সমস্ত আলোই যথেষ্ট ছিল ওই জায়গাটার জন্য তখন, কারণ আলো আধারের ভিতরে দাঁড়িয়ে থাকলে তাদের দেখা খুব সহজে পাওয়া যায়। এখন আমি গাছের দিকে তাকাই, কাউকে দেখি না, কাউকে দেখি না। কিন্তু কেন জানি মনে হলো যে একটা গাছ, যে গাছটা একেবারে বাম দিকে শেষ গাছের পরের গাছটা, ডান দিকে আর কি, মানে বাম দিকে শেষের আগেরটা, যদি বাম দিক এক নম্বর হয় তাহলে দুই নম্বর গাছ, ওই গাছের আগাতে কে যিনি বসা ছিল সে শুধুমাত্র সরে গেছে, মানে আমার দিকে উঁকি দিয়েছে তা না, মানে সে হয়তো উঁকি দিয়ে দেখছিল আমাকে, আমার নজর যে সমাজে সে সরে গিয়েছিল, এরকম অনুভূতি হলো আমার। আমি ততক্ষণে লোকজন চলে আসছে আমার কাছে, তাদের দিকে তাকালাম যেন কিচ্ছুই হয় নাই। তারা আমাকে জিজ্ঞেস করছিল যে কি অবস্থা, এখন কি করা যেতে পারে এই এইটার ব্যাপারে, তারপর বিভিন্ন রকমের প্রশ্ন। এই প্রশ্নগুলো করার মধ্যে আমি টের পেলাম, এখনই, আমার মন বলছিল এখনই একটা কিছু হবে, এখনই। এবং যখন আমি এটা চিন্তা করলাম, আমার মন বলল, আমিও একনোলেজ করলাম, ঠিক ওই সময়ে একটা মানুষ যদি ওই তাল গাছের উপর থেকে নিচে লাফ দেয়, এবং যে পরিমাণ শব্দ হবে, যে পরিমাণ ভাইব্রেশন হবে, ঠিক ওই রকম ঘটনা ঘটে, একটা বিকট একটা শব্দ হয় তপস করে পড়ার চোখজলের উপরে। যখন এই শব্দটা হয়, এরা যারা ছিল এরা আতকে উঠে দৌড় দেয়। আমিও চমকে গিয়েছিলাম, কারণ আচমকা শব্দে যে কোনো মানুষ চমকে যাবে, সেটা আমিও চমকে যাই। আমি কিন্তু সেখান থেকে দৌড় দিয়ে পালাই নাই, চমকে গিয়েছিলাম। লাইট মারলাম, লাইট কাজ করে না, লাইট মারলাম মানে ভুল বাটনে চাপ দিচ্ছিলাম বারবার, যেটা আমি খেয়াল করি নাই, অন্ধকার। আমার কেন জানি মনে হলো যে অন্ধকারের ভিতরে ওই যে জায়গায় কে জানি লাভ দিল ঝোপের ভিতরে, সে এখন দৌড়ে আমার দিকে এগিয়ে আসছে আমার গলাটা ধরার জন্য। তাকে কেন জানি মনে হচ্ছে তার মাথা কোনো চুল নাই, সে টাক, সে অত্যন্ত লম্বা, এবং সে একদম উলঙ্গ অন্ধকারের ভিতরে। আমি বুঝতে পারছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম রীতিমতো তাকে, বুঝতে পারলেও যেন আমি তাকে দেখতে পাচ্ছিলাম রীতিমতো, সে আমাদেরকে দৌড়ে আসছে, এটা আমি স্পষ্ট টের পাই। মনে হলো যে আমি গলা পর্যন্ত তার হাত এসেছিল, কিন্তু তারপরে কেন যেন মনে হলো যে না, আর কোনো কিছু নাই, সবকিছু কেমন যেন একদম শান্ত। তো এই ব্যাপারটা যখন ঘটে, ওদিকে লোকজন তো দৌড় দিয়েছে, আমি ওই ধীরে সুস্থে আগের দিকে যাই, মানে যে জায়গাটা মানে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা। আপাততক্ষণে কিন্তু ওই চাচা দৌড় দিয়ে আসছেন আমার দিকে, আমি ঠিক আছি কিনা এটা জিজ্ঞেস করছিল। তো এখন সব মিলিয়ে কোনো কিছু না, ওই বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢোকার পরে আমি দাদার সাথে কথাবার্তা বললাম, বললাম যে দেখুন এখানে মানে আমার যেটা মনে হয় যে এখানে কিছু জিনিস তো আসা, কিন্তু আপনি তো কাজ করছেন, আমি এখানে ধারণা অবস্থায় কিন্তু এই চাচা যে কথাগুলো বললো কথাগুলো সত্যতা আমি পাই। আমি তাদেরকে বলি যে আমি কিন্তু বিকালবেলাও এরকম কিন্তু দেখেছে যে তালগাছের পেছন দিক থেকে আমাদেরকে তাকিয়েছে। আমি তাদেরকে সবকিছু বুঝাই, একটা সলিউশন আশা করে আমার কাছে, কিন্তু আমি তাদেরকে বলি যে কোনো সলিউশন নাই। কেন হচ্ছে কোনো সলিউশন নাই? আপনি বাড়ি বন্ধ করবেন এই জিনিস এক্সিস্ট করে না, আপনি কোনো কিছু করবেন এই জিনিস এক্সিস্ট করে না, কিন্তু সলিউশন আমি আপনাকে একটা যে দিব সেটা যে বড় কোন রকমের ফিডব্যাক যে আসবে না তা তো আমি দিতে পারছি না, কিন্তু তারপর আমার যেটা মনে হয় সবার ভালোর জন্যই, যেহেতু এটা পেছনে কিছু খরচ হয়ে গেছে আপনার এটা ছেড়ে দেন, থাক মনে করেন যে এটা নষ্ট হয়ে গেছে, আর যদি এটার পেছনে ছুটেন আমি আপনাকে সাজেশন দিই যে আপনি এই গাছগুলো কেটে ফেলেন সবার আগে, কিন্তু এই সাজেশন আপনার জন্য কিন্তু বিপদ ডেকে আনবে, কারণ এই গাছে কেউ না কেউ থাকে। আমি শুনলাম চাচার কাছে যে চারজন বুড়ি থাকে, কিন্তু আমি কোনো চারজন বুড়ি পাই নাই, আমি যাকে দেখেছি তার মাথা টাক। এবং যখন আমি কথাটা বললাম যে আমি যাকে দেখেছি তার মাথা টাক, ছেলে আমার দিকে এমনভাবে ড্যাব ড্যাবিয়ে তাকিয়ে আছে মানে মনে হচ্ছে যে আমি এটা কি বললাম। সে আমাকে বলল যে আব্বাও তো এই কথা কইতো। আমি বললাম কি আব্বা কইতো? ওই ঘরের দুয়ার আর ওই ঘাটের মাঝখানে যে অল্প একটু জায়গা, এই জায়গার উপরে চিতা সাজানো, ওই চিতা সাজানো চিতার উপরে আমার বাপরে শোয়তো, আর আমার বাপরে শোয়ানোর পরে এক লম্বা মানে মাথায় কোনো চুল নেই, একদম পরিষ্কার মাথা, কোনো চুল নাই, একদম খালি গায়ে বাবার সামনে দাঁড়ায় থাকতো, বাবার দেহটা জ্বলতেছে, বাবা চিৎকার করতেছে, সে বাবার দিকে তাকায় থাকতো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাক যাই হয় ভালো হয়, আল্লাহ যার জন্য যাই করেন ভালোর জন্যই তো করেন, তাহলে আপনি এটা এটার আশা বাদ দিয়ে দেন। মনে হয় না সে খুশি হয়েছিল, কিন্তু তখন হয়তো সে আর উপায় কি, উপায় নাই, আমি তাগাদা দিলাম যে আমাকে হয় ছেড়ে দেন না হলে চলেন। তো তারপর অনেক দেরি করে তারা প্রায় 11টার দিকে গাড়িতে ওঠে, ঘটনা কিন্তু শেষ হয় নাই। এখন যেহেতু চলে আসার সময়, আমি যে গাড়িতে এসেছিলাম যে গাড়িতে যে ব্যক্তি মারা গিয়েছিল এখন ওই গাড়িতে কেউ উঠছে না পেছনে, তা আমি এবং ড্রাইভার ওই গাড়িতে, তা আমি রুল করে দিলাম তা হচ্ছে যে আমাদের সামনে যে গাড়িটা থাকবে ওই গাড়ি এবং আমাদের মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্স হয়তো 30-40, কিন্তু এমন ডিস্টেন্স রাখা লাগবে যে ডিস্টেন্সে গাড়ি যাতে মানে আমাদের ড্রাইভার যাতে ওই গাড়ির অন্তত নাম্বারটা যাতে দেখতে পারে, মানে এত দূরে যাওয়া যেতে পারে যাবে না যাতে, কারণ বিপদ আপদে কোনো স্টেশন নেই। কিন্তু আমার অন্তর বলছিল যে একটা না একটা ঝামেলা হবে রাস্তায়, এবং ড্রাইভার তো মানে পুরোই পাগল, মানে সে একটার পর একটা এলোমেলো কথাবার্তা বলছে, মানে মানে আরো বিপদ ডেকে আনার মতো কথাবার্তা। এখন গাড়ি চলছে, আমরা তখন হাজিগঞ্জে কোন রাস্তা আমার খেয়াল নাই, গাড়িটা চলছে 20 মিনিট হয়েছে মাত্র, এই 20 মিনিটের ভেতরেই আমি হঠাৎ টের পেলাম ওই একই রকম শিহরণ, যে শিহরণটা আমি টের পাই পুরো ঘাড়ের পেছনে শীতল এক অনুভূতি, যেন একটা হাত এখনই আমার ঘাড়ের উপরে রাখবে এরকম একটা অনুভূতি। ওই অনুভবটা আমি পাওয়ার পর পরে আমি ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকাই, যেদিকে ওই লোকটা মারা গিয়েছিল, আমি দেখি কি ওই লোক ওইখানে বসা, একদম বসা, কিন্তু এখন একটা পরিবর্তন, তার সবকিছু একটু বড় বড়, তার হাত বড়, গলা বড়, মাথা লম্বাটে, পা বড়, তার হাঁটু ড্রাইভারের সিটের একেবারে মানে নিচে লেগে আছে এরকম একটা অবস্থা। আমার সাথে তো চোখাচোখি হলো, চোখাচোখি হওয়ার পরে আমি আর তাকাই নাই, আমি ড্রাইভারের ঘাড়ে একটু হাত দিলাম শুধুমাত্র। তাই আমি বললাম যে ভাই ঘুমিয়ে গেছেন নাকি, এরকম একটা কথা বললাম, কিন্তু আমার স্পষ্ট খেয়াল আছে কথাটা বলার সময় আমার গলা কাঁপছিল। সামনের দিকে তাকালাম যে এখন আমাদের সামনের গাড়িটার সাথে ডিস্টেন্স ঠিকঠাক আছে, আমি বললাম যে ভাই গাড়িটা একটু স্লো করেন। তো সে বললো যে স্লো করবো এইরকম রাস্তায় কেন গাড়ি স্লো করবো ভাই? তাই আমি বললাম যে ভাই গাড়িটা একটু স্লো করেন না, কিচ্ছু না, তার হরে কি। তো আমি আবার সামনের গাড়িতে ফোন দিয়ে বললাম যে আমাদের গাড়িটা একটু স্লো এবং ওই স্লোতে যাতে গাড়ি চালায় তারা। তো এখন ওই অবস্থাতে গাড়ি চলছে, গাড়িটা যাচ্ছে সামনের দিকে, আমি পেছনের দিকে তাকাই, লোকটা তখনও সেখানে, আমি পেছনের দিকে তাকাই, লোকটা তখনও সেখানে। আমি শুধু আমাদের গাড়ির ড্রাইভারটাকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছিলাম, কারণ স্টিয়ারিং তার হাতে, স্টিয়ারিং তো অন্য কোনো ব্যক্তির হাতে নাই। গাড়ি কাত হয়ে গেলে আমাদেরই ক্ষতি, মরেও যেতে পারি আমরা। কি জানি একটা হলো, মানে গাড়িটা একটা ঝাঁকি মারল, ঝাঁকি মারল এবং গাড়িটা সে থামাতে পারেনি, কারণ আমাদের সামনে যে গাড়িটা ছিল সেই গাড়িটাকে দেখলাম যেন মানে রাস্তার মধ্যে থেমে গেছে। সবকিছু ঘটছে মুহূর্তে, সেকেন্ডে না মুহূর্তে। ড্রাইভারও কিভাবে জানে গাড়ি সরিয়েছে এবং ওই যে সামনের গাড়ি থেকে কে জানি ডোর খুলেছে, মানে আমি দেখলাম যে আমার সামনে যে বাম্পার, ওই বাম্পার ওই ডোরটা মানে লেগে আমাদের গাড়ি ডান দিকে চলে গেছে, এক সাইডে দরজাটা উড়ে গেছে। এখন আমাদের সামনে শুধুমাত্র ঝোপঝাড়, গাড়িটা একটু নিচু নিচু জায়গা দিকে এসে পড়ল। ঝোপঝাড় বলতে কি এমন না যে আশপাশে দোকানপাট আছে, দেখা যায় কিন্তু দোকানপাট বন্ধ, মানে রাস্তার পাশে নিচু জায়গাগুলো। সাথে সাথে গাড়ি থেকে বের হলাম। এখন ড্রাইভার খুব এলোমেলো কথাবার্তা বলছে, মনে হলো যেন সে ভয় ভয় তো পেয়েছেই এবং এই ক্ষতিগুলো তো তার উপর দিয়ে যাবে। পেছনে গাড়িতে মানে ওইখানে তো রীতিমতো হট্টগোল লেগে গেছে, কে যেন ওয়াক ওয়াক করছে রীতিমতো খুব জোরে জোরে। আমি রাস্তার উপর উঠে তাকিয়ে দেখলাম যে গাড়ির ডোরটা ভেঙে গাড়ির ওই সাইডে লেগে রয়েছে এক সাইডে, এবং একজন মহিলা, আমি খেয়াল করিনি এটা কি তার স্ত্রী কিনা আমি জানি না, সে বমি করছে এবং তার সামনে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি, সেই মৃত শ্বশুর তার, অত্যাধিক লম্বা ওই ব্যক্তি, এবং তার মুখ থেকে না জিভ বেরিয়ে আসছে, মানে আ করে জিভ বেরিয়ে আসছে দিদির মতো। তো যখন আমি এটা দেখলাম, আমি এদিক ওদিক তাকালাম যে গাড়ি আছে কিনা নাই, লাফ দিয়ে আগে ওই পাশে গেলাম রাস্তার, দৌড়ে আসলাম। যেই সময় আমি দৌড়ে আসলাম, ততক্ষণে ওই ব্যক্তি মানে পেছনের দিকে অন্ধকারের ভিতর গায়েব হয়ে গেল, পেছনের দিকে কয়েক পা গেল। ওই আলোতে কিন্তু তার পাটা আমি দেখতে পাচ্ছিলাম, তার পায়ে কোনো কাপড় নেই, মানে সে তার শরীরে কোনো কাপড় নেই, তেলতেলা শরীর। তো ওই একটা সিচুয়েশনে গাড়ির ওরকম একটা ক্ষতি হয়ে গেছে, অনেক ঝুঁকি ঝামেলা পার করার পরে, এমনি কি তার কোনো ঘটনা ঘটেনি, অনেক ঝুঁকি ঝামেলা পার করার পরে 9টার দিকে ঢাকায় ফিরি, কোথায় রাত 11টা 12টা, কোথায় 9টা সকাল। এবং এরপরে আর ওনাদের সাথে আমার যোগাযোগ হয়নি, ওনারা যোগাযোগ করেছিল কিন্তু আমি একটা সময় যে বললাম না মাঝে মাঝে জাহিলগিরি করি, তো ওই জাহিলগিরিটা তাদের সাথে করি, ফোন ইগনোর করি, কারণ এখানে করার মতো আসলে কিচ্ছু নাই। আর আমি এর আগে এই আজকের ঘটনা বলার আগে আমি এই ব্যাপারে আবার খোঁজ পাই, এই বাড়ির ব্যাপারে আজকেই খোঁজ পাই, এই জন্য ঘটনাটা বলা। তো খোঁজ পেলাম বাড়ির অবস্থা একই, কিন্তু নতুন কথা হচ্ছে ওই বাড়িতে কয়েকদিন আগে একজনের লাশ পাওয়া গিয়েছে যে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, মানে বিষ খেয়ে সেদিকে দৌড় দিয়েছিল, লোকজন আর তালাশ খুঁজে পায়নি, মানে তাকে তো জীবন্ত মানে জীবিত অবস্থা পাচ্ছে না কোথাও, মারা গেছে তখনও পাচ্ছে না, পেয়েছে একদিন পরে ওই বাড়ির ভেতরে, ওই যে টিন মানে সেমি ওয়াল দেওয়া টিন যে বাড়িটা ছিল, টিন দিয়ে তৈরি করা ওই বাড়িটাতে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। এবং যখন তার লাশ পাওয়া যায় তার শরীর থেকে ততক্ষণে পচা গন্ধ শুরু হয়ে গেছে, মানে একদিনের লাশ থেকে পচা গন্ধ আসে না, কিন্তু তার লাশ থেকে পচা গন্ধ আসা শুরু হয়ে গেছিল, যে খবরটা আমি আজকে পাই আর কি। আর এই বদলতে এই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন মাটির নিচে অনেক সময় অনেক কিছু পোতা থাকে, সেই জিনিসের হাসিল করার উদ্দেশ্য নিয়ে এক ব্যক্তি একটা কাজের নামে, এবং সেই কাজের ফলশ্রুতি কি কি হয় এখন আমি আপনাদেরকে তা বলবো। এই ভদ্রলোকের নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমানের বয়স তখন ছিল 35, যে সময় তার সাথে ঘটনা ঘটে এবং যখন আমার সামনে পড়ে প্রায় 8-9 বছর পরে আর কি, 2015 সালে যখন আমার সাথে তার দেখা হয় ততদিন তো তার বয়স 40 পার হয়ে গেছে। তো ঘটনা 35 বছর বয়সের সময় তার, তার ভেতরে একটা ব্যাপার খুব আগে থেকেই মানে এক ধরনের উৎসাহ জাগাত যে সাধনা করলে মানুষ যে কোনো কিছুর খোঁজ পেতে পারে। উনি কিন্তু গ্রামের মানুষ, ক্ষেত খামারি করে তার জীবন চলে। কিন্তু অন্তরের ভেতরে একটা সুপ্ত বাসনা থাকেন এক একজনের, তার ভেতরেও ছিল যে গুপ্তধনের নেশা। এবং তার জীবনে কিছু ঘটনা ঘটে, ছোট ছোট ঘটনা, যে ঘটনাগুলো কিন্তু তাকে আসলে তার ওই চিন্তাভাবনাকে আরো এলিভেট করে, আরো উচ্চতার দিকে নিয়ে যায় যে আমি এরপরে ফার্দার কোনো স্টেপ নিব কিনা। কারণ ও যে বললাম সবসময় গুপ্তধনের কথা চিন্তা করে, গ্রামের রাস্তায়, বাগানে, পুকুরে, বিভিন্ন জায়গায় তার সামনে টাকা পয়সা পড়ত অথবা গয়নাগাটি পড়ত। এরকম হতো যে কারোর ওই যে পায়ের নূপুর পর অনেক মেয়েরা সেই নূপুর পেত, কখনো যে টাকার কয়েন থাকতো সে টাকার কয়েন, এক টাকার নোটও ছিল সেটাও, পাঁচ টাকার নোট সেইটাও, এই ধরনের জিনিসগুলো সে পেত। কিন্তু প্রত্যেকবার পাওয়ার আগে কিন্তু একটা ঘটনা ঘটত, তা হচ্ছে সেই দিন তার মাথার ভেতরে এই এই পোকাটা জেগে উঠত, গুপ্তধনের পোকা। তো তার মনে হতো যেদিকে তাকাবেন তিনি সেদিকে হয়তো এখন গুপ্তধন রয়েছে। তো এই হচ্ছে তার মানে নিয়ত, বা যেটাই বলুন না কেন সেইটা পরবর্তীতে বাস্তব হয়ে যেত সেই দিনই। তো ঢাকা শহরে তিনি একবার আসেন, এবং ঢাকা শহরে আসার পরে আমাদের যে বাংলা বাজার আছে না, ওই এলাকাতে তার এক আত্মীয় ছিল। তো বাংলা বাজারে ফুটপাথ দিয়ে আসার পথে, ফুটপাথ কিনা আমি জানি না, কিন্তু উনি বলেছেন রাস্তার পাশে, তো দোকানপাটের ভেতরে মানে নিচে এদিক ওদিক অনেক বই কিতাব ছাপানো, পড়ালেখা জানা লোক, মানে পড়তে পারে আর কি। তো তার একটা নজর পড়লো একটা মানে পোস্টারের উপরে, বইয়ের পোস্টার, তাবিজের কিতাবের বইয়ের পোস্টার। তো জীবনে অনেকবার শুনেছে সে তাবিজের কথা, কিন্তু কখনো বই কিতাবে সে থাকতে পারে তা তো বিশ্বাস করে না। তো সে বইটা কিনলো, সে কত টাকা দিয়ে কিনেছে, কিনলো, কেনার পরে সে পড়ে তো অবাক, আরে এটা কি আসলে হয় নাকি। কিন্তু একটা জিনিস কি, যে সে ওই ওই লেখাটাও দেখলো যে কখনো কোনো শিক্ষক ব্যতীত কোনো কাজ করা অনুচিত। এখন শিক্ষকের কথাটা যখন মাথার ভেতরে ঢুকলো, এই যে দেখুন মানুষ চিন্তা করতে করতে জ্ঞান পায়, এবং এই জ্ঞান ফেরেশতার না শয়তানের, এটা কিন্তু কর্মের উপরে দেখা যায়, কর্মফলের উপরে দেখা যায়, এবং যে কর্মটা চালিয়ে যাচ্ছে সে সেটার উপরে দেখা যায়। এখন কিন্তু সে ভুল রাস্তা হাঁটছে। যখন দেখলো যে একজন মানে শিক্ষকের প্রয়োজন পড়ে, ব্রেন বিভিন্নভাবে চিন্তা করতে শুরু করে তার, যে কিভাবে কি করা যায়, কিভাবে কি করা যায়, এই এইসব চিন্তাভাবনা করতে করতে একটা আউটকাম তিনি বের করেন, যে হ্যাঁ ঠিক আছে, আমি কিতাব নিয়ে এমন এক লোক খুঁজি মানে যার কাছে গেলে আমার লাভ আছে, সে আমাকে কিছু শিখাবে, আমি তাকে কিতাবও দেখাবো, যদি অস্বীকার করে যে না শিক্ষক ছাড়া কোনো কিছু যে কোনো কিছু করা সম্ভব, তখন আমি তাকে এই কিতাব দেখাবো, যে এই কিতাবে তো লেখা শিক্ষক ছাড়া কোনো কাজ না করতে বলা হয়। একজন সঠিক শিক্ষক বা গুরুত্ব খুঁজে পাওয়া খুব কঠিন। তারপরও সে ঘুরলো, ঘুরতে ঘুরতে এমন এক লোককে পেল, যে লোককে সে কনভিন্স করার চেষ্টা তো করলো এবং বইতে দেখালো, কিন্তু সেই ব্যক্তি তাকে বললো যে বই এই সমস্ত জিনিস দিয়ে কোনো কিছু হয় না, এগুলো শুধু লেখেই তোরা যাতে এই সমস্ত জিনিসগুলো করে ধোকার শিকার হস, কারণ ওই কিতাব তো বিক্রি করতে হবে, সবকিছু সবসময় সফল হয় না। তো সেই ব্যক্তি তাকে একটা পদ্ধতি শিখিয়ে দিল, অবশ্য অনেক জোরাজুরির পরে। পদ্ধতি হচ্ছে যে সেই ব্যক্তি একটা মহিষ জাতীয় মানে প্রাণী, সেটা পুরুষ আর কি, তো মহিষ অথবা ষাঁড়, তো যেটা পুরুষ সেই প্রাণীটা খুলি নিচে মাথার উপরে রেখে তাকে একটা সাধনা করতে হবে। কি সাধনা? নির্জনে জঙ্গলে এই সাধনা সে করবে, জঙ্গলে না করলে অন্তঃচক্ষু খুলবে না, ভয় না পেলে অন্তঃচক্ষু খুলবে না, বিভিন্ন রকমের শর্ত। তো জঙ্গলে সে সাধনাটা করবে রাতের বেলা, এবং যে সময়টুকু সাধনা করবে সেই সময়টুকু সে যাবে, যাওয়ার পথে সে কোনো পেছনের দিকে তাকাবে না এবং আসার পথে পেছনের দিকে তাকাবে না। তার সামনে বিকট বিকট ঘটনা ঘটতে পারে, তবুও সে যাতে না তাকায় বা ভয় যাতে না পায়। তো পদ্ধতি হচ্ছে তাকে শিখিয়ে দেওয়া হলো, ওই পদ্ধতি পালন করতে হলে তাকে কম করে হলো আধা ঘন্টা এক ঘন্টার মতো একটা নির্জন জায়গা থাকতে হবে। তো তিনি নির্জন জায়গা কিভাবে চুজ করলেন বা কোথায়, আমি আপনাদেরকে বলি। দাদা গ্রামের একটা মূল সড়ক রয়েছে, যে সড়কটা আঁকাবাঁকা হয়ে চলে গিয়েছে কিন্তু সেটা একটা মূল সড়ক। ওই মূল সড়ক হয়ে মানে মূল সড়কের বাম দিকে আস্তে আস্তে টিলার মতো উঁচু হয়েছে একটা প্লট, ওই জায়গাটা কয়েক বিঘার মতো জায়গা, কিন্তু সেটা উঁচু একটা জায়গা। ওই যে উঁচু জায়গাটা কয়েক বিঘার উপরে আয়তনের, এইখানে কিছু কবর রয়েছে, একদম রাস্তা ঘেঁষে থাকার কারণে কিছু কবর রয়েছে, বাঁশঝাড় রয়েছে এবং বড় বড় গাছ, তুলা গাছ থেকে শুরু করে তাল গাছও রয়েছে। এবং ওই উঁচু জায়গাটা ওই জঙ্গলটার ভেতরে বলা হয় যে ওইখানে বিভিন্ন রকমের ভূত নাকি থাকে। তো এই যে উঁচু জায়গাটা, এই উঁচু জায়গাটা ঘিরে রয়েছে রীতিমতো পুকুর, ডানে বামে এমন কি পেছনের দিকেও, কারণ রাস্তার সাথে এটা লেগে রয়েছে। তো পেছনে দেখো কিন্তু পুকুর, মানে নিচু জমি, সব পানিতে ডোবা, এরকম একটা জায়গা। এখন সে ঠিক করলো সে ওখানে সাধনা করবে, কারণ যে তাকে শিখিয়ে দিয়েছিল সে বলেছিল এমন জায়গা খুঁজে নে যে জায়গায় হাওয়া বাতাসের চলাচল বেশি। হাওয়া বাতাস বলতে সারা রাত্রে জাগে, যারা রাত্রে বের হয় তাদের চলাফেরা করা সহজ যে জায়গা সেইখানে বসে যাতে সে সাধনা করে। তো অনেক কষ্টে অনেক কৌশলে সে একটা মানে সারের মাথা কিনে নেয় এবং সেটাকে সে পরিষ্কার করে, মানে কিনে তো না আসতই, তো সেটাকে সে গোপনে সবার চক্ষুর অন্তরালে সেটাকে পরিষ্কার করে এবং তার মাথায় বসানোর মতো চেষ্টা করে, হয় না তো, তারপর বসানোর মতো চেষ্টা করে যতটুকু পারে। এবং ওই অবস্থাতে সে সাধনা শুরু করে ওই জায়গাতে। প্রথম দিন রাতে সে যখন যায়, যখন সে সাধনায় ব্যস্ত, মানে সেই মন্ত্র বা সেই জিনিসটা যখন সে পড়ছে, ওই সময় তার আশপাশে অনেক দূর ছাপে শব্দ সে শুনতে পায়, বিভিন্ন রকমের শব্দ, যেটা রাতের বেলা জঙ্গল করে, পোকামাকড় থেকে শুরু করে অনেক ধরনের শব্দ। পরের দিন কেন জানি মনে হলো যে তার পেছনে কে জানি দাঁড়িয়ে রয়েছে, এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, ওই নিঃশ্বাস তার ঘাড়ের উপরে এসে পড়ছে, সে সেটা টের পাচ্ছে। তখন শরীরে শিহরণ এবং ডর, এই সব কিছু তাকে কাবু করে ফেলেছিল। তার কেন জানি মনে হচ্ছিল যে তার পেছনে দাঁড়িয়ে রয়েছে, সে যদি এখন হা করে তার ওই হায়ের এক কামড়ে তার ঘাড় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে মাথা থেকে। তার ওই হা, মানে যে হা দিয়ে সে তাকে কামড় দেওয়ার চেষ্টা করছে, তা সে অনুভব করতে পারছে রীতিমতো তার ডান দিকে, কাঁধের ডান দিকে। ওই নিঃশ্বাস যেটা কাঁধের উপরে পড়ছিল সেটা এখন ঘুরে গলা পর্যন্ত লাগছে। এই কামড় দিয়ে দিল এরকম একটা অবস্থা, এই কামড় দিয়ে দিল এরকম একটা অবস্থা। তারপরও সে সাধনা চালিয়ে যাচ্ছে, সে কাঁপছে কিন্তু সে তার মনটা করা বন্ধ করেনি। ওই রাতের ওই ভয়টা তাকে এতটা কাবু করে দেয়, এরপরে সে সাধনা বন্ধ করে দেয়। কিন্তু কিছুদিন পরে নিজের সাহসটাকে সে ফেরত পায় এবং তার কেন জানি মনে হলো যে না, এবার সে ওভারকাম করতে পারবে সবকিছু। এই ব্যাপারটা কিন্তু শিক্ষক জানে না, সে আবার সাধনা করতে বসে। তো দ্বিতীয় দফার প্রথম দিন কিচ্ছু ঘটেনি, কিন্তু সেদিন রাতের বেলা সেটা স্বপ্নে দেখতে পায়, তাদের বাড়ির উঠোনে একটা বড় কালো গরু, ষাঁড় নয় মহিষ নয় গরু, তার সামনে যেই পাত্রে খাবার দেওয়া হয় না, ওই পাত্রে খাবার রাখা, এবং সেই খাবারগুলো হচ্ছে মাংস, কিসের মাংস কেউ জানে না। সে স্বপ্নে দেখছে যে গরু মাংসের টুকরাটা মুখে নিয়ে চাবাচ্ছে, চাবাচ্ছে, রস বেয়ে বেয়ে পড়ছে, রক্ত পড়ছে, চাবাচ্ছে, রস বেয়ে বেয়ে পড়ছে, রক্ত পড়ছে, তারপরে চাবিয়ে যাচ্ছে তার দিকে তাকিয়ে স্বপ্নের ভেতরে। তো দ্বিতীয় দিনের মতো আবার শুরু করলো সে, ওই একই রকম শিহরণ, কেউ আশপাশ দিয়ে চলাফেরা করে, কিন্তু ঠিক সেই দিনের মতো না, যে দিনের ভয়ের কারণে সে কিন্তু কাজ ছেড়ে দিয়েছিল। ওই শিক্ষক কিন্তু একটা কথা বলেছিল যে তুমি যখন সাধনা করবে তোমার সামনে একটা সময় কিন্তু দেহ, দানব, পিচাস, পিচাসিনী, পরী, জিন, ভূত পেত্নী, এগুলো সব আসবে। তো এই পর্যায়ে সে কিন্তু তার এই সাধনাকে সে কন্টিনিউ করতে পারে। তার সামনে বিশাল বড় মহিষ হাঁটে, ষাঁড় হাঁটে, বড় বড় দানব, যেটা ধোয়ার মতো, ধোয়ায় কুণ্ডুলি পাকানোর দানব, কখনো নারী, একেবারে সাধনা ভঙ্গ করার জন্য রীতিমতো সুন্দর নারী চলে আসত, একেবারে কাপড়হীন, কিন্তু সে সাধনা করে যেত ঠিক সেইভাবেই, সে নিজের চোখে এদেরকে দেখত। সাধনার ভেতরে তার ভেতরে পরিবর্তন, মাথার ভেতরে কিন্তু সেই, মাথার উপরে কিন্তু সেই খুলিটা পরা, ষাঁড় বা মহিষের খুলিটা পরা। ওইভাবেই সাধনা করছে 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 শেষ দিনের দিন, যেদিন সাধনা পূর্ণ হবে আজ, সেদিন তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ওই খুলিটা সেই দিন আর যেতে না পারে, সে খুলিটাকে সে তার সামনে যেতে রাখে এবং খুলির চোখের দিকে, মানে যে জায়গায় চোখ থাকার কথা সেই দিকে নজর রেখে, চোখে চোখ রেখে সে যাতে মন্ত্রগুলো পড়ে। তো পড়লে সে একটা ব্যাপার দেখবে, যে ব্যাপারটা দেখার পরে তাকে সহ্য করতে হবে। কি ব্যাপার সেটা তো শিক্ষক তাকে বলেনি, তো তার সেই সাধনা কিন্তু আজ শুরু হল। এবং সে যখন ওই খুলির দিকে তাকিয়ে সে তার মন্ত্রগুলো পড়ছে, সে দেখতে পেল যে খুলিটা যেন হঠাৎ জীবন্ত হল, হঠাৎ জীবন্ত হল, নড়াচড়া করল একটু, যেমন মানুষের চোখ থেকে কান্নার পানি বেয়ে বেয়ে পড়ে, ঠিক তেমনি চোখের কোটরের পাশ দিয়ে ধীরে ধীরে বেয়ে পড়তে লাগলো রক্ত। সাধনা চলছে, অন্ধকার, এতে কালো বস্তুটা যে রক্ত এটা বোঝা কিন্তু খুব কঠিন না। অন্ধকার সয়ে গেলে কিন্তু চারপাশ বোঝা যায়, কালোর ভেতরে নিকষ কালো দেখা যায়, ধূসরও বোঝা যায়, সাদা আলোও বোঝা যায়। তো এটুকু সে বুঝল যে সেই সারের খুলি যে জায়গায় চোখ সেখান থেকে রক্ত বেয়ে পড়ছে। কিন্তু এটাই কি ভয়ের ব্যাপার ছিল? কারণ এরপর আর কোনো ঘটনাই ঘটেনি, তার সাধনা একদম শেষ, মন্ত্র পড়া শেষ, সবকিছু শেষ। এরপরে নির্দেশ ছিল সেই খুলিটাকে তিনবার পানিতে ধুতে হবে। কিভাবে? তিনবার এমন ভাবে ধোবে, মানে রাত্রেবেলায় তিন রাতে সে ওই খুলিটাকে ধুবে, এবং সেখান থেকে যতবার সে ধোয়া শেষে খুলির ভেতরে যতটুকু পানি থাকবে সে পানিটা সে পান করবে, মানে এমন ভাবেই ধুবে আর কি, যে পানি থেকে উঠানোর পরে যাতে কিছু পানি সে খুলির ভেতরে আটকে যায়, ওই পানি তাকে পান করতে হবে। এইভাবে তিন রাতে তিনবার করা হয়ে গেল, তার কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এবার তাকে বলা হয়েছিল যে তোর তো সেই খুলি তৈরি, এবং ওই খুলি যখন মাথায় পড়বি, ওই চোখ দিয়ে যখন তাকাবি, খুলির ভেতরে যে চোখের কোটর রয়েছে সেই কোটর দিয়ে যখন তাকাবি, তখন তুই দেখতে পাবি কোথায় কোন কোন জায়গায় গুপ্তধন লুকানো। এখন সে ওই অবস্থাতে যখন এটা মাথায় দিল, প্রথমে সে দেখলো বিকট কালো ধোয়ার কুণ্ডলি, যেটার ভেতর থেকে একটা রাক্ষসের মতো কোনো কিছু বেরিয়ে তাকে কামড় দেওয়ার চেষ্টা করছে। ঠিক ওই অবস্থাতে সে ঝাড়া দিয়ে পড়া যায়, ঝাড়া দিয়ে পড়া যায়, এবং ওই খুলি নিয়ে সে দৌড় দেয় নিজের বাড়ির দিকে। কোনো কিছু কিন্তু এরপর আর হয়নি। প্রথম রাত, মানে ওই দিনের পরে, মানে পালিয়ে গেল সেই দিনের দিন, মানে যে দিন এলো সেই দিন পার করে প্রথম রাত পার হলো। দ্বিতীয় রাত কি জানি মনে করে সে, এবার তো নিজের ঘরে নিজেকে শক্ত করে রাখলো যে আমি যদি খুলিটা পড়ি, আমি যদি কোনো কিছু দেখি, আমি নিজেকে সামনে নিব। এই নিয়ে তো সে নিজেকে সামনে নিয়ে ঘরে বসে খুলিটা আবার মাথায় পড়ল সে, এবং ওইভাবে সে তাকালো কোটর যেদিকে সেই দিক দিয়ে। এবার সে যখন তাকালো চারপাশে, এই অন্ধকারের ভেতরও জল জল করছে গুপ্তধন। কিন্তু তা কি গুপ্তধন? না, তা হচ্ছে নারীদের দেহে থাকা, কেউ যদি রূপার একটা নূপুর পরে সেই নূপুরটাকেও সে দেখতে পাচ্ছে, কেউ যদি স্বর্ণের একটা আংটি পরে সেই আংটিটাকেও সে দেখতে পাচ্ছে, কেউ যদি কানের একটা দুল পরে সেটাকেও সে দেখতে পাচ্ছে, এমনকি কেউ যদি কোথাও টাকা পয়সা রাখে সেখানে যদি কোনো শক্ত ধাতব কোনো কিছু থাকে সেটাকেও সে দেখতে পাচ্ছে তখন। এবং এমন না যে পুরো গ্রাম ওইটা মাথা দিয়ে যাদের বাড়ির কথা চিন্তা করছে ঠিক তখন এমন ভাবে দেখছে যে সেই বাড়ির সেই ঘরের ভিতরে সে দাঁড়িয়ে রয়েছে, সে সবাইকে এমন ভাবে স্ক্যান করছে যে যে স্ক্যান করার কারণে ভেতরে কি রয়েছে সব দেখা যাচ্ছে, মেটালে কি কি রয়েছে সব দেখা যাচ্ছে। এতে তো সে মহা খুশি, যতবার পরে যতবার দেখে ততবারই দেখে যে ওই স্বর্ণালঙ্কারগুলো ঘুরছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছে, কারণ মানুষজন জীবিত, তারা তো নড়াচড়া করছে। ওইটাই তো সে মানুষজনের জিনিসপত্র দেখতে পেত, যে জিনিসপত্রগুলো মানুষজন পরে রয়েছে। এভাবে সে তাকাতো, কিন্তু গুপ্তধন খুঁজতে হলে তো এই খুলিনে বের হতে হবে। তো এবার ওই রাত, যে রাতে কথা বলছে এখন, কয়েক রাত সে বের হয়েছে, কোথাও গুপ্তধন পায়নি, শুধুমাত্র কয়েকটা লোহার টুকরা ছাড়া। কারণ লোহার টুকরা যখন সে দেখতে পায় এমন ভাবে যে মাটির নিচে লোহার টুকরাটার থেকে ফিনকি দিয়ে আলো আসছে, ওই জায়গায় ঘুরে সে লোহার টুকরাই পায়। প্রথমে বুঝতে পারেনি যেটা লোহার টুকরা, অনেক ভারী দেখে তার মনে হলো যেটা অন্য কিছু হতে পারে, পরে সেটা দেখা গেল লোহার টুকরা। তো সেই রাত সে জঙ্গলের আশপাশে, ওই যে মূল সড়ক রয়েছে, ওই মূল সড়কের আশপাশে দাঁড়িয়ে রয়েছে, মাথার ভিতরে খুলিটা পরে, মানে মাথার উপরে খুলিটা পরে। এখন যখন খুলি পরে এদিক ওদিক তাকায়, কোনো কিছু দেখে না, কিন্তু হঠাৎ তার পেরিফেরাল ভিশনে, মানে ওই অবস্থাতেই, ওই খুলিটা মাথায় দেওয়া অবস্থায় পেরিফেরাল ভিশনে মনে হলো সে কি জানি দেখেছে। ওইদিকে সে ভালো করে তাকালো, তাকানোর পরে সে দেখতে পায় মানে মাটির নিচে একটা দুটা না, অনেক অনেক ভারী কিছু, কিন্তু দুটা গয়না না লোহা এটা সে বুঝতে পারছিল না। জায়গাটা সমতল ছিল, একদম একদম সমতল, কবরগুলো পার করে অনেকটা জায়গা যাওয়ার পরে ওই উঁচু জমি আর কি, সে যেখানে সাধনা করেছে তা থেকে অনেকটা সামনেই, একটু টিলার মতো রয়েছে সেই, বা ঢিবির মতো সেইখানে সে দেখতে পাচ্ছে যে মাটির নিচে রয়েছে। এখন এই কথার একটা সত্যতা সে পায়। কি সত্যতা? গ্রামের অনেক বুড়ো বুড়ো মানুষ বলে যে এই জঙ্গলের ভিতরে কেউ না কেউ গুপ্তধন লুকিয়ে রেখে গেছে যুদ্ধের সময়। তো ওই ব্যাপারটা তার মাথায় সবসময় থাকত এবং ওই চিন্তাভাবনাই ছিল তার, এই জন্য সে এই জায়গাটাকেই চুজ করে তার সাধনার জন্য, মানে এই জঙ্গলটাকেই। এবং আজ তার যে সন্দেহটা ছিল সেটা প্রায় বাস্তব হওয়ার মতো অবস্থায়। তো সেই জায়গায় যায়, খুলিটা রাখে, সাথে যা রয়েছে তা দিয়ে সে খুঁড়তে শুরু করে মাটি। কিন্তু গ্রামের মাটি খোঁড়া কিন্তু সহজ নয় কোদাল ছাড়া, এটা কিন্তু বালু নয় যে আপনি খুঁড়তে পারবেন, এটা সলিড মাটি। সলিড মাটি কুপিয়ে ওঠানো মানে আনাড়ি লোকের পক্ষে যে কতটা অসম্ভব তা কেবল আনাড়ি জানে, কিন্তু তার কাছে যে জিনিসপত্র রয়েছে তাদের সেই জায়গাটা করা খুব অসম্ভব। অসম্ভব বিদায় সেই রাতে সে ফেরত চলে আসে। সেই রাতে সে যখন ফেরত চলে আসে, রাতে ঘুমানোর সময় সে একটা অদ্ভুত স্বপ্ন দেখতে পায়। ওই গরুটাই, যে গরুটাকে সে দেখেছিল মাংস চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে এবং লালা পড়ছে, রক্ত পড়ছে মুখ দিয়ে, ওই গরুটাই তখন ওইখানে দাঁড়ানো সে আগের মতো, কিন্তু এবার তার পায়ে স্বর্ণালঙ্কার দেখা যাচ্ছে, যেন বালা পড়েছে, সে বালা, মোটা বালা পড়েছে সে দুই পায়ে, পেছনের পায়ে, সামনের পায়ে না, এবং তা একেবারে তা থেকে ঠিকরে যেন আলো ছুটে আসছে, এটা সে সবটা দেখতে পাচ্ছে তখন। এবং গরুটা তার দিকে তাকিয়ে জাবর যেভাবে কাটে, ওই জাবর কাটার ভঙ্গিতেই কি জানি পড়ল সেটা সে শুনতে পাচ্ছে না, যেন গরুটা তার সাথে কথা বলার চেষ্টা করছে। পায়ের সেই আলোর যে ঝনঝনানি পা থেকে আসছে স্বপ্নের ভেতরে, এটা তার ভেতরে এমন ভাবে গেঁথে যাচ্ছিল যে যখন স্বপ্নের ঘোরটা কেটে গেল তখনও তার মনে হচ্ছিল যে গরুটা তো এইখানেই, আমি গেলে এখনই দেখতে পাবো যে গরুর পায়ে স্বর্ণালঙ্কার রয়েছে, মানে স্বপ্নটা তার উপরে এতটা বেশি আসর করে ফেলেছিল তখন। এবং ওই স্বপ্নের ওই ঘোর থেকে সে বের হয়, বের হয়েই মানে অস্থির হয়ে উঠেছে, অস্থির হয়েই সে আবার ওই অবস্থাতে উঠেছে, ওই খুলিটা নিজের মাথায় পড়ে, খুঁড়িটা নিজের মাথায় পরে। তার যেটা আশঙ্কা মানে ধারণা ছিল যে সে এখন খুঁড়িটা পরা পরে আশপাশে কোথাও না কোথাও হয়তো গরুটাকে দেখতে পাবে, কিন্তু বাস্তবে তো এটা স্বপ্ন, গরু না, গরু এখানে ফিজিক্যালি নাই। তো সে ওইটা ওই খুঁড়িটা মাথায় পরার পরে সে কোনো কিছু দেখতে পায় না, সবকিছুই একেবারে নিরেট পরিষ্কার। আমরা তো মানুষ, আমরা কিন্তু অস্থির হয়ে পড়ি যখন কোনো কিছু পাওয়ার যে ধারণা, সে ধারণা যখন আপনাকে এটা বোঝায় যে আর একটু দূরেই সবকিছু, তখন কিন্তু আপনি আমি অস্থির হয়ে যাব যে এই মুহূর্তটা শেষ হচ্ছে না কেন দ্রুত। ওই অস্থিরতা তার ভিতরে কাজ করছিল আব্দুর রহমানের ভিতরে। তো তিনি বের হলেন, ওই একই জায়গায় গেলেন, আবারও সেই খুঁড়িটা মাথা দিয়ে পড়লেন, দেখা গেল যে হ্যাঁ এইখানেই। তিনি খুঁড়তে শুরু করলেন ওটা মাটি। প্রথমে তার কেন জানি মনে হচ্ছিল যে কবরগুলো তো বেশি দূরে না, কবরগুলো তো খুব কাছেই। তারপরও একটা সন্দেহ নিয়ে তিনি মাটি খুঁড়তে শুরু করলেন। খুঁড়তে 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 একটু একটু খুঁড়েন, আবার থাকান, একটু একটু খুঁড়েন, আবার থাকান। যত খুঁড়ছেন তত বেশি সেই উজ্জ্বলতা, যখন খুলে পড়লে তিনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওইটার যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতাটা আরো বাড়ছিল, মানে এটা আরো সামনে চলে এসছে প্রায়। এই অবস্থাতে তিনি খুঁড়তে 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 হঠাৎ যে কোপটা দিলেন খেয়াল করেননি, ওই কোপটা দেওয়ার সাথে সাথে কেন জানি মনে হলো যে কোনো কিছু বিঁধে গেছে, যেটা আটকে গেছে সেটা আবার টানতে পারছেন না তিনি। কিন্তু অনেক জোরাজুরি করে টানলেন, টানার পরে সেটা কটমট শব্দ করে ভাঙল এবং কি যেন একটা উঠে এলো। ভালো করে তাকানোর পর তিনি দেখতে পান যে শক্ত একটা লাঠির সাথে ওই গয়নাটা লাগানো, নূপুর, মোটা একটা নূপুর। আবার কেন জানি মনে হয় যে এটা বালা, কিন্তু নূপুর মনে হয়, আবার মনে হয় যে হাতের বালা। অন্ধকারে কিন্তু এই লোক একবারও খেয়াল করেনি যে সে একটা পায়ের হাড় টেনে নিয়ে আসছে। তার কোদাল একেবারে একটা পায়ের হাড় যেই ওই হাড়ের উপরে যে লেগেছিল। কবরে থাকার কারণে তো ডেন্সিটি কমে গিয়েছে না, যার কারণে ওই হাড়ের ভেতর খুব সহজে সেটা বিঁধে যায়। ওই অবস্থাতেই তিনি অপর পাশে খুঁজতে লাগলেন এবং যখন অপর পাশে তিনি খুঁজতে যাবেন ওই সময় হঠাৎ করে কে জানি তার পিঠে স্পর্শ করল। তারনার ভিতরে রয়েছেন, তিনি পেছনে দিকে ঘুরে তাকান, ঘুরে তাকানোর পর দেখতে পান একটা 11-12 বছর বয়সী মেয়ে, 11-12 বছর বয়সী মেয়ে। ওই মেয়ে তার চেহারাটা কালো, চুলগুলো চারপাশে ছড়ানো, চেহারার ভিতরে মাটিও লেগে রয়েছে কালো চেহারা হলেও। সে তার মুখ খুলল, তার ঠোঁটটা যে নাই, ঠোঁটের বদলে সেটা যেটা চামড়া, মানে ঠোঁটটাকে কেউ কেটে নিয়ে গেছে, এটা সে তখন খেয়াল করেনি, কিন্তু পরে খেয়াল হয়েছিল তার। সে মেয়েটা তার ওই মুখ যখন খুলে তাকে বলল যে আমার জিনিসখানা আমাকে ফেরত দিয়া দেন, তার মুখ থেকে যে দুর্গন্ধ ধাক্কা মেরে বেরিয়ে এসে চারের উপরে পড়ছিল, সে ওই দুর্গন্ধের ধাক্কা সে পিছিয়ে আসে। এরপরে সে অবাক হয়, কারণ সে একটা ছোটখাটো গর্ত করে ফেলেছে। ওই মেয়েটার মাথাটা যেই পাশে সেই পাশে মাথার নিচে কোনো অংশ নাই, মাথাটা যেন মাটির উপরে। ওই মাথায় তার সাথে কথা বলছে যেই মাথার কোনো শরীর নাই, কোনো কিছু নাই, যা মাটির উপরে। সে শুধু দেখলো, এরপরে যে কিভাবে সেখান থেকে সে উঠে দৌড় দিয়েছে এটা তার খেয়াল নেই, কিন্তু সে দৌড় দিয়েছে। অবশ্য তার পেছনে কেউ আসে নাই, কেউ তার পিছু নিয়ে আসে নাই। তখন এই একটা অবস্থায় সে বাড়ি ফিরল, ঘুমালো, একটু জ্বরও আসলো, আবারও সে স্বপ্ন দেখল সেই গরুটা তাদের উঠানে, সেইভাবে সে মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এবং আজকে আজকে ওই মেয়েটা ওই গরুটার পিঠে বসা, পিঠে বসা তার দিকে তাকিয়ে রয়েছে, মুখের ভিতরে ঠোঁট নেই, যেন ঠোঁটটা বাদে চামড়াটা রয়েছে শুধুমাত্র। সে ওইখান থেকে ওই অবস্থাতে বলছে যে আমার জিনিসখান আমাকে ফেরত দিয়ে দেন, আমার জিনিসখান আমাকে ফেরত দিয়ে দেন, এভাবে চলতে পারে না, আমার জিনিসখান আমাকে ফেরত দিয়ে দেন। সে কিন্তু কোনো কিছু নিয়ে আসে নাই, সে কোনো কিছু নিয়ে আসে না, যা যা করা সে ওইখানে বসে করেছিল কাটা মাথা দেখে, সে সাথে যেতে সেখান থেকে দৌড় দেয়। তিনি কয়েকদিন গেলেন না সে জায়গায়, যাওয়া দরকার মনে করেননি, কারণ গেলে মনে হলো যে ওই জিনিস বা ওই জিনিসের আসর তাকে পেয়ে বসতে পারে আবার। কিন্তু আমাদের ভেতরে না লোভ রয়েছে, লোভ, ওই লোভের তাড়নায় তিনি আবার গেলেন। এবার তিনি কিন্তু দিনের বেলা যান, দিনের বেলা যান এই কারণে যে দেখার জন্য যে গর্ত কি ওই অবস্থা এখনো খোঁড়া কিনা, মানে যেই জায়গায় ওই গর্তটা তিনি খুঁড়েছেন রাস্তা থেকে দেখা যায় না, আবার জঙ্গলের ভেতর থেকেও কেউ বুঝতে পারবে না। যখন তিনি দিনের বেলা যান তিনি কিন্তু দেখতে পান যে ঠিক সেইভাবেই রয়েছে সবকিছু, রাতেবেলা তার মনে হয়েছিল যে শক্ত কোন লাঠির সাথে না ওই ওই অলঙ্কারটা বেঁধেছিল, কিন্তু আজকে তিনি দেখতে পাচ্ছেন একদম মানে ক্ষয়ে যাওয়া হার, আপনি হাত দিয়ে পাকা করলেই ভেঙে চুরমার হয়ে যাবে, সেটার সাথে লেগে রয়েছে। কিন্তু লেগে রয়েছে মানে এই না যে টাইট হয়ে রয়েছে, ঝুলে রয়েছে। তিনি সিদ্ধান্ত নিলেন যে রাতে আবার আসবো। আমি তো জানি, এবার যখন তিনি এখান থেকে তার বাড়িতে ফিরছেন, রাস্তার ভেতরে তার মাথার মধ্যে কি কি চলছিল জানেন? তিনি এবার চিন্তা করছেন, জান গেলে এক এক করে সবার ঘর থেকে কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে আসতে পারি, সময় সুযোগ বুঝে। চুরি হবে যে কেউ বুঝতে পারবে না যে চুরি হয়েছে, কেউ যদি লুকিয়ে রাখে সে লুকিয়ে রাখার জিনিস আমি নিয়ে আসতে পারব, তাহলে আমি এখন থেকে চাইলেই সবকিছুই পারব। এই চিন্তা ভাবনা করতে করতে তিনি কিন্তু তার নিজের বাড়িতে ফেরত যান। রাতের বেলা কিন্তু তিনি আবার আসেন এবং তিনি আবারও ঘুরতে শুরু করেন, কিন্তু তিনি জানেন যে তাকে ভয় দেখাবে। ঠিকই তার পেছনে সেই মহিলা এসে তাকে স্পর্শ করলো, ডাকলো, সে ঘুরে তাকিয়ে দেখলো যে কাটা মাথা রয়েছে, কিন্তু এবার তার কোনো ভয় লাগেনি, কোনো কিচ্ছু না, তিনি তার কাজ করে যাচ্ছেন। মাটি খুঁড়ছেন, কিন্তু আজকে মাটি খোঁড়া শেষ হচ্ছে না। কখন যে তিনি মাটি খুঁড়তে এমন একটা অবস্থায় চলে গেছেন যে তিনি এখন সেইখানে দাঁড়ালে উপরে কেবল তার মাথার চুলটুকু দেখা যাবে, তিনি মাটির এতখানি গভীরে এই মুহূর্তে খুঁড়তে। যখন তার ক্লান্তিটা চলে আসলো শরীরে, যখন জোশ সব হারিয়ে গেল দ্বিতীয় অলঙ্কারটা না পেয়ে, তখন যখন সেন্স ফিরে তিনি তাকালেন, খেয়াল করলে দেখলো যে চারপাশে মাটি, উপরে খোলা আকাশ। তো যখন বুঝতে পারলেন যে বেশি বড় ভয়ঙ্কর ভুল করে ফেলেছেন তিনি, ওই সময় উঠতে যখন যাবেন সে সময় তাকে উপর থেকে মাটি ফেলে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করতে লাগলো কয়েকজন লোক। যারা জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করছিল কয়েকজন মিলে, তারা সকলে তাকে দোয়া পড়তে পড়তে কবর দিচ্ছিল। রীতিমতো মানুষ যেভাবে তিন মুঠ মাটি ছুঁড়ে মারে বা মাটি দিয়ে দেয়, ওইভাবে লোকজন মাটি দিয়ে যাচ্ছিল তার চেহারার উপরেই। সে নড়াচড়া করতে পারছে না, কোনো কিছু করতে পারছে না, বের হতে পারছে না, জিন্দা তখন তাকে কবর দিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ মাটির কণাটা যখন তার চেহারার উপরে পড়ে, তারপরে যখন সবকিছু অন্ধকার হয়ে যায়, সে এতটাই আতঙ্কিত হয় যে স্ট্রোক করে বসে ওইখানেই, ওই অবস্থাতেই। মনেই হতে পারে যে তিনি স্ট্রোক করেছেন, মনেই হতে পারে, কিন্তু তার যখন হুঁশ ফেরে চারপাশে মানুষের অনেক জটলা, হ্যাজাক বাতি জ্বলছে। তার হুঁশ ফেরে তিনি নিজেকে শুয়ে আবিষ্কার করলেন যে তিনি একটা খাটের উপরে শোয়া। চারপাশে লোকজন বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, কেউ বালতি ভরে পানি মানে স্টিলের বালতি ভরে পানি নিয়ে আসছে, যে পানির ভিতর থেকে শুকলেন বেরিয়ে আসছে, গরম হালকা হালকা গরম পানি, বিভিন্ন রকমের পানি, লোকজন তার চারপাশে দাঁড়িয়ে রয়েছে, কে জানি পর্দা টাঙাচ্ছে। তখন চারদিক ঘিরে একটা বিছানার চাদর, কয়েকটা বিছানার চাদর মিলে চারদিক ঘিরে একটা বেড়া দেওয়া হলো। কেন বেড়া দেওয়া হচ্ছে সেটা তিনি বুঝতে পারছেন না। এরপর দেখলেন যে কিছু লোক ভেতরে ঢুকলো, লাশকে যেভাবে গোসল করে না ঠিক তাকে সেইভাবে গোসল করেছিল। সে চিৎকার করে বলার চেষ্টা করছে যে আমি লাশ না, আমি লাশ না, তার চোখ তো খোলা। তার কথা হচ্ছে তা আমার চোখ তো খোলা, এই লোকগুলা কেন বোঝে না, এই লোকগুলা কাকে কাকে গোসল দেওয়া হইতেছে, আমি তো জিন্দা, আমি তো ওইখানে জিন্দা, আমি তো তাদের তাকায় আছি, আমি তো কথা বলতে পারতেছি না, আমার আঙ্গুল নিতেছে, আমার শরীর নিতেছে না, আমি আঙ্গুল তো নাড়াই, কিন্তু কই কেউ তো দেখে না, কেউ তো কিছু বলে না আমারে, এই কথা তিনি বলছেন তখন আমাকে। ঠিক যেভাবে একটা মৃত মানুষকে গোসল করানো হয় জীবন্ত অবস্থায়, তাকে সেভাবে গোসল করিয়ে তাকে অন্য খাটে স্থানান্তর করে তাকে কাঁধে তুলে নিয়ে কালেমা শাহাদাত পড়তে পড়তে লোকজন এগিয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারছেন না তার সাথে কি হচ্ছে, তিনি কোনো মতেই বুঝতে পারছেন না। তিনি এবার টের পাচ্ছেন যে তাকে ঠিক ওই একই জায়গায় নিয়ে আনা হচ্ছে, ওই একই জায়গায় তাকে নিয়ে আনা হচ্ছে যেইখানে তিনি এইমাত্র কিছুক্ষণ আগে মাটি খুঁড়ছিলেন, এবং ঠিক ওই জায়গার ভেতরে যখন তাকে নিয়ে যাওয়া হলো না, ঠিক তখন সে ওই খাটে থাকা অবস্থায় দেখতে পাচ্ছে, এই খাটে থাকা অবস্থায় সে দেখতে পাচ্ছে ওই যে খাটা মাথাটা দেখেছে সে, ওই মহিলা ওইখানে, ওই মহিলা ওইখানে, এবং সে তার অপেক্ষায়। কবরের ভেতরে ওই মহিলা শুয়ে রয়েছেন, ওনাকে কে জানি বলছিল যে এখানেই মাটি দেন। তাকে লোকজন ধরে সেই কবরের ভেতরেই নামাচ্ছে যে কবর তিনি খুঁজছিলেন। ওই মহিলা নিচে কবরে শুয়ে রয়েছে, সে হাত বাড়িয়ে রয়েছে যেন যেন প্রেমিক প্রেমিকা বা কোনো কিছু, তারা যেভাবে তাদের সম্পর্ককে ওইভাবে দেখে, তারা চায় যে একজন আরেকজনকে আলিঙ্গন করবে। ওই নারীর লাশ তাকে আলিঙ্গন করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। মুখে ঠোঁট নেই, বিশ্রী একটা হাসি, চেহারাটা কালো, মাথার চুলগুলো কেমন জানি। তাকে ওই মহিলার উপরে শুয়ে দেওয়া হলো। ওই মহিলার নিঃশ্বাস তার কাঁধের উপরে পড়ছে। ওই মহিলার শরীরের ভেতরে, মানে ওই মহিলার শরীরের যে বিশ্রী একটা অনুভূতি, সেটা তিনি তার নিজে পিঠে টের পাচ্ছেন, যেন পচা গলা শরীরের মধ্যে ধীরে 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 তিনি নিজে ডুবে যাচ্ছেন, এমন বিশ্রী অনুভূতি তার। ওই অবস্থাতে শেষমেশ তার ঘুম ভাঙে। তাকে আসলে পাওয়া যায় কোথায় জানেন? সে নিজেকেই আবিষ্কার করে কবরের উপরে। নিজেকে যখন আবিষ্কার করে কবরের উপরে, দিনে আলো হয়ে গেছে, কয়টা বাজে সে নিজেও জানে না। ওই কবর ওইখানে খোঁড়া অবস্থাতে সে ওইখান থেকে পালিয়ে আসে, কোনো মতে পালিয়ে আসে, এবং সে ওই কবরের কাছে আর যায় না। দুই দিন পরে বিকালবেলা ছেলেরা কিছু খেলাধুলা করছিল, তাদের বল বা কোনো কিছু সেদিকে যায়, ওই বল কুড়াতে যেয়ে দেখা যায় কবর খোঁড়া এক সাইড দিয়ে। লোকজন এলো, বিভিন্ন ঘটনা ঘটলো, বিভিন্ন কিছু হলো, কেউ তো বুঝতে পারে না যে কেন এই ঘটনা ঘটেছে, কিন্তু ঘটনা তো ঘটিয়েছেন আব্দুর রহমান। তার গুপ্ত ধন কোথায় রয়েছে সেটা জানার অত্যন্ত বেশি শখ ছিল। 2007 সালে এই ঘটনা তিনি ঘটিয়েছেন, কিন্তু তিনি টের পাননি। তিনি তো টেরই পাননি যে তাকে কিভাবে শিক্ষা দেওয়া হতে পারে, বা তিনি টের পাননি যে কি বা কোন দুনিয়ার ভেতরে তিনি হাঁটছেন। এই দুনিয়াটা, যে দুনিয়াটাকে আমরা দেখি না, এই দুনিয়ার কোনো কিছুকে কেউ সহজে এক কথায় এক্সপ্লেন করতে পারবে না। এই দুনিয়াতে এমন এমন ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা নাই, কোনো কিছু নাই, শুধু তাকিয়ে দেখা লাগে, এবং শুধু এটাই বলতে হয়, আমি জানি না ভাই আমি কি দেখলাম, কিন্তু আমি দেখেছি।
আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সিলেট বিভাগেরই কোনো একটি অঞ্চল, ভারতের সীমান্তবর্তী এলাকা, এবং সেই এলাকায় থাকতেন শিমুল দত্ত নামের এক ব্যক্তি। ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়ে ওঠা তার, এবং গ্রামের স্কুল কলেজেই সে লেখাপড়া করেছে। তবে লেখাপড়া সে বেশি দূর পর্যন্ত চালিয়ে যেতে পারেনি। ইন্টার ফার্স্ট ইয়ারে থাকা অবস্থাতেই সে লেখাপড়া ছেড়ে দিয়েছে। লেখাপড়া ছেড়ে সে তার বাবার ব্যবসাতে মন দিয়েছে। তার বাবার সেলুনের ব্যবসা ছিল, অর্থাৎ চুল কাটার যে কাজ, এই কাজ করত তার বাবা। ইন্টারে পড়া অবস্থা থেকেই সে প্রতিনিয়ত তার বাবার সাথে সে কাজে যেত। প্রতিদিন 2-3 ঘন্টা সময় দিত তার বাবার দোকানে, সেখান থেকেই সে চুল কাটা সম্পূর্ণরূপে আয়ত্ত করে নিয়েছিল। এছাড়াও পাহাড়ি ছোট ছোট খাল বা নদীতে মাছ শিকার করে সে মাছ সে গ্রামের গঞ্জের বাজারে সে বিক্রি করত। এরকম কাজে ছিল তার প্রতিনিয়ত, এবং লেখাপড়া ছেড়ে দিয়ে সে প্রতিদিন তার বাবার সাথে দোকানে আসা যাওয়া করত। তার বাবা একটা পর্যায়ে দেখতে পায় যে তার ছেলে চুল কাটাতে খুব ভালো একটা পারদর্শিতা অর্জন করেছে। সেক্ষেত্রে তার বাবা শিমুল দত্তকে আলাদা করে একটি দোকান নিয়ে দেয় বাজারে। তো ওই দোকানেই সে সবসময় চুল কাটার কাজ করত, এবং সে যেটা বলেছে, তার ভগবানের আশীর্বাদে সে নাকি খুব ভালো ভালো কাস্টমার পেত সব প্রতিদিন, এবং অনেক ভিড় হতো তার দোকানে। তো এমন দেখা যেত যে মাস শেষে সে সব খরচ বাদ দিয়ে হাতে তার প্রায় 30-35 হাজার টাকা অনায়াসে থাকত। তো এটা দিয়ে তাদের সংসার খুব ভালোভাবেই চলত। যেহেতু সে মোটামুটি ভালোই ইনকাম করত, তার কারণে তার বাবা তাকে বিয়ে করিয়ে দেয়। বিয়ে করার 1 মাস পরের কথা, তাদের পরিবারে আনন্দের ছায়া নেমে আসে এবং সকলেই জানতে পারে যে শিমুল দত্তের স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, এবং তারা খুবই খুশি, তাদের আত্মীয় স্বজন সবাই এই খবর শুনে মিষ্টি নিয়ে তাদের বাড়িতে এসেছে। শিমুল দত্তের বয়স তখন ১৯ বছর। বাজারে তার দোকানের ব্যবসার পাশাপাশি অন্যান্য ছোটখাটো ব্যবসাও সে করত, যেমন পাহাড়ি এলাকা থেকে বিভিন্ন কাঠ বা গাছ কেটে এনে সে লাকড়ি করে সেগুলো বাজারে বিক্রি করত। তো এরকম ব্যবসা বাণিজ্য করে সে খুব ভালো পরিমাণে টাকা জমাতে পারে এবং সেই টাকা দিয়ে এক পর্যায়ে সে পাহাড়ির নিচু এলাকাতে কিছু জমি কিনে নেয়। তো সেই জমিগুলো নাকি ছিল অন্যত্র কোনো বংশের লোকেদের, এবং সেই বংশের লোকেদের সাথে শিমুল দত্তের কিছু মিল ছিল। তো সে কারণেই তারা নিজেদের মধ্যে কথাবার্তা ফাইনাল করে তারা জায়গা জমি বিক্রি করে দেয়। আর যারা যাদের জায়গা জমি ছিল ওই পাহাড়ের ঢালে, তারা সবাই ঢাকা শহরে থাকতো সপরিবারে, যে কারণে তারা এইসব জমি বর্গাকারে চাষ দিয়ে দিত লোকেদের কাছে, গরিব লোকেদের কাছে। তারা এগুলো প্রতিনিয়ত চাষ করে বছরে বছরে টাকা দিয়ে দিত তাকে। তো সে কারণেই যেহেতু এই জায়গাগুলো তেমন একটা উপকারে তাদের আসে না, তাই শিমুল দত্ত তাদের সাথে কথাবার্তা বলে সেই জায়গাগুলো কিনে নেয়। এবং পাহাড়ি ঢালে সে যে পরিমাণ জায়গা কিনেছে সে জায়গাটার পরিমাণ ছিল প্রায় 17% জায়গা। বর্ষার মৌসুমে তার জমিতে যখন পানিতে টই তুম্বুর, তখন সে সিদ্ধান্ত নেয় যে এখানে সে ধান গাছ লাগিয়ে দেবে। অর্থাৎ ওই পাহাড়ের ঢালে আশেপাশে যতগুলো জমি আছে সবাই ধান চাষ করত। তো সেই হিসেবে শিমুল দত্ত চিন্তাভাবনা করলো যে সে ওখানে ধানের চারা লাগাবে। তো অনেক দূরের গ্রাম থেকে সে ধানের চারা কিনে আনে, এনে লোক মারফত সেখানে ধানের যে চারাগুলো আছে সেগুলো সে লাগিয়ে দেয়। এদিকে শিমুল দত্তের স্ত্রীর গর্ভের সন্তান বড় হচ্ছে, অন্যদিকে শিমুল দত্তের যে জমিতে ধানের চারা রোপণ করেছে সে চারাগুলো বড় হয়ে অনেক ধান ধরে গিয়েছে ওই চারাগুলোর মধ্যে। তো এমন একটা সময়ে সে খুব পরিচর্যা করত ওই ধানের চারা, ধানের গাছগুলোর। তো এমনই একদিন বিকেলবেলার কথা, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে শিমুল দত্ত সেখানে একাই যায় এবং সে জমির যে আগাছাগুলো আছে সেগুলো সে পরিষ্কার করছিল। এবং ওখানে পানি তেমন একটা বেশি ছিল না, তবে অল্প অল্প পানি ছিল, কাদা ছিল। সেখানে খালি পায়ে সে নেমে ওই গাছের গোড়ার যে আগাছাগুলো আছে সেগুলো পরিষ্কার করছিল। তো হঠাৎ করে সে শুনতে পায় যে সে তার নাম ধরে কেউ যেন ডাক দিচ্ছে, অর্থাৎ শিমুল শিমুল এরকম বলে দুইবার কেউ যেন তার নাম ধরে ডাক দিল। তো শিমুল দত্ত এই তার নাম ধরে ডাকার শব্দটা শুনে সে উঠে দাঁড়ায়। বসা অবস্থায় ছিল, বসে বসে সে আগাছা পরিষ্কার করছিল। তো তার নাম ধরে ডাকার শব্দ শুনে সে দাঁড়িয়ে সে পেছনের দিকে তাকিয়ে দেখে একটা বৃদ্ধ বয়স্ক একটা লোক, মাথায় লাল কাপড় পেঁচানো এবং বুকের মধ্যে লাল কাপড়, মেয়েরা যেরকম শাড়ি পরে এরকম পেঁচানো অবস্থায় ছিল তার লাল কাপড়টা তার শরীরে। মুখে হালকা একটু সাদা দাড়ি আর একটা থলের মতো কিছু একটা তার হাতে আছে। ওই লোকটাকে সে দাঁড়িয়ে থাকতে দেখে তার জমির একদম শেষ প্রান্তে, পাহাড়ের একদম ঢাল বরাবর। তো যখন সে জিনিসটা দেখে তখন সে ওই লোকটাকে উদ্দেশ্য করে বলে যে আপনি আমাকে ডাক দিয়েছেন। ওই বৃদ্ধ লোকটা তখন তাকে ইঙ্গিত করে বলে কাছে আসার জন্য। তো শিমুল দত্ত হয়তো মনে মনে ভাবছিল সে হয়তো কোনো বয়স্ক লোক, তার কোনো সাহায্য প্রয়োজন, যে কারণে সে তাকে ডাক দিচ্ছে। তো সে ওই লোকটার কাছে যায়। যাওয়ার পর ওই লোকটা তাকে বলে, শিমুল তোমার বাচ্চা হতে চলেছে, এটা কি তুমি জানো? এই কথা শুনে শিমুলের মাথায় মনে আকাশ ভেঙে পড়লো। মানে সে আসলে বুঝতে পারছে না যে এই বৃদ্ধ লোক, চেনা নাই জানা নাই অপরিচিত, সে কিভাবে আমার নাম জানে বা আমার পরিবারের খবর জানে, আমার সন্তান আসছে দুনিয়াতে এই খবর সে কিভাবে জানে, এই বিষয়টা ভাবছিল শিমুল দত্ত। তো যখন এই কথাটা শুনে ওই লোকটার মুখ থেকে, তখন ওই লোকটা বলে, বৃদ্ধ লোকটা বলে যে চিন্তা করার কিছু নাই, আমি বয়স্ক মানুষ, আমি ঘুরি, মানুষের দ্বারে দ্বারে ঘুরে খাওয়া দাওয়া করি চারপাশটা, এটাই আমার জীবন কেটে যায়, এটাই আমার দিনকাল কাটে। তা আমি তোমার পরিবারের খবর জানি, এতে অবাক হওয়ার কিছু নেই, আমি তোমাকে কিছু পরামর্শ দিতে এসেছি। ওই বৃদ্ধ লোকটার কাছে এই কথাটা শুনে শিমুল দত্ত একটু নড়ে চড়ে বসে যে আচ্ছা কি বলবেন আপনি, এবার বলেন। তো ওই বৃদ্ধ লোকটা নাকি শিমুল দত্তকে বলছিল, আগামী কয়েকদিনের ভেতরেই তোমার সন্তান পৃথিবীতে আসবে। তোমার সন্তান যেদিন পৃথিবীতে আসবে সেদিন সন্ধ্যাবেলায় কেউ একজন তোমার সাথে দেখা করতে আসবে এবং তুমি তার সাথে দেখা করার পর সে তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে বলবে। সে তোমাকে যেভাবে বলবে সেভাবেই তুমি কাজ করবে, এতে তোমার জীবনের উন্নতি লাভ হবে। এই কথা বলার পর মানে শিমুল দত্ত আর কিছু সে বলার মানে সময় পায়নি। সে যে প্রশ্ন করবে লোকটাকে, কে আসবে, কেন আসবে, এইসব বিষয়ে যে সে প্রশ্ন করবে এই সময়টুকু সে পায়নি। ওই লোকটা তার কথাটুকু শেষ করা মাত্রই দ্রুত পায়ে হেঁটে সে পাহাড়ের ঢালের উপরের দিকে উঠে গেল এবং শিমুল দত্ত যেটা দেখল, একজন সাধারণ মানুষের পক্ষে কখনোই এত দ্রুত এত ইজিলি পাহাড়ের ঢাল বেয়ে উপরে ওঠা কখনোই সম্ভব না। তো এই জিনিসটা দেখে সে কি আর করবে, স্বাভাবিকভাবেই বুঝল যে যাক হয়তো বয়স্ক মানুষ বা এইভাবে বাইরে থেকে বা তার অভ্যাস আছে এরকম পাহাড়ি ঢাল বেয়ে চলার, সে কারণে হয়তো পেরেছে। তো এইদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, চারদিক অন্ধকার হয়ে গিয়েছে, সে চিন্তা করলো যে আজকে সে কাজ করবে না। তাই তার যে কাজের জিনিসপত্রগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়ে শিমুল দত্ত সরাসরি তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর ওইখানে থাকা অবস্থায় যা যা ঘটলো তার সাথে এগুলো নিয়ে সে ভাবছিল। সে চিন্তা করলো যে সে তার স্ত্রীর সাথে এগুলো শেয়ার করবে, কিন্তু সে এটাও ভেবে দেখলো যে তার স্ত্রী তো বর্তমানে অসুস্থ, এমতো অবস্থায় তার সাথে যদি এই কথাগুলো বলি সে হয়তো ঘাবড়ে যাবে। তাই শিমুল দত্ত তার স্ত্রীকে এইসব বিষয় জানায়। দুই তিন দিন কেটে যায়, চতুর্থ দিনের মাথায় তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয় এবং তাদের গ্রামের কিছু বয়স্ক মহিলা আছে যারা সন্তান প্রসবের কাজ করে থাকে, তো তারা বাড়িতে যখন আসে, আসার পর আধা ঘন্টার মধ্যেই তাদের ঘরে সন্তান প্রসব করে। তারপর দেখে যে শিমুল দত্তের একটি ছেলে সন্তান হয়েছে, খুবই সুন্দর ফুটফুটে মায়ের মতো চেহারা হয়েছে তার। শিমুল দত্তের তখন মনে পড়ে যায় ওই বৃদ্ধ লোকের কথা, যে কিনা বলেছিল যে তার বাচ্চা যেদিন হবে সেদিন সন্ধ্যাবেলায় কেউ একজন তার সাথে দেখা করতে আসবে। শিমুল দত্ত সেই অপেক্ষায় ছিল, সে অপেক্ষায় থাকতে থাকতে সন্ধ্যার পর হঠাৎ করে তার ইচ্ছা হচ্ছিল একটু পুকুরে গিয়ে গোসল করতে। অর্থাৎ তাদের বাড়িটা একটু উঁচু জায়গায় থাকলেও আশেপাশের যে জমিনগুলো ছিল সেই জমিনগুলোতে আশেপাশের যে বাড়িঘর ছিল তারা প্রত্যেকেই যার যার পুকুর খনন করে রেখেছে এবং সেই পুকুরে তারা মাছ চাষ করত। তো সেক্ষেত্রে শিমুল দত্তদের বাড়ির পাশেও একটা ছোট পুকুর ছিল, সেই পুকুরে সে চলে যায় সাবান এবং গামছা নিয়ে গোসল করার জন্য। শিমুল দত্ত যখন ওই কাপড়গুলো নিয়ে সে পুকুর পাড়ে যাচ্ছিল তখন সে দূর থেকে খেয়াল করে যে পুকুর পাড়ে কেউ একজন বসে আছে, অর্থাৎ তার পিঠ এদিকে আর তার মুখটা পুকুরের দিকে মুখ করে সে বসে আছে। তো এই জিনিসটা দেখে শিমুল দত্ত একটু নড়ে চড়ে যায়, নড়েচড়ে বসে এবং সে হাঁটা শুরু করে ওইদিকে এবং কাছে গিয়ে সে ওই লোকটাকে নির্দেশ করে ডাক দেয় যে কে আপনি, এখানে বসে আছেন কেন, কাকে চাই। তো এই কথা বলার পর ওই লোকটা তার দিকে ঘুরে তাকায় এবং শিমুল দত্ত যেটা দেখেন যে স্বাভাবিক মানুষের মতোই চেহারা, শরীরের গঠন, তবে কাপড়গুলো খুবই ময়লা, ছিঁড়াফাড়া এবং পায়ে কি যেন একটা খরমের মতো জুতা পরে আছে, শক্ত কাঠের তৈরি কিছু জুতার মতো লাগছিল। তো এই জিনিসটা দেখার পরে ওই লোকটা বসা অবস্থায় ছিল, ওই লোকটা যখন ঘুরে তাকায় শিমুল দত্তের দিকে তখন সে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ানোর পর শিমুল দত্ত ভালো করে লোকটাকে পর্যবেক্ষণ করে এবং চেনার চেষ্টা করে যে লোকটাকে আগে কোথাও দেখেছে কিনা। শিমুল দত্ত কিছুটা মনে করতে পারে যে সেদিন যে বৃদ্ধ লোকটাকে সে দেখেছে সেই লোকটার মুখে তো দাড়ি ছিল, তো সে একটু মনে মনে একটা জিনিস চিন্তা করলো, ওই লোকটার মুখ থেকে যদি দাড়ি সরিয়ে দেওয়া হয় তাহলে দেখতে ফেসটা যেরকম হবে ঠিক সেরকম লাগছে এই লোকটার। তো এই কথা যখন সে মনে মনে ভাবছিল তখন ওই লোকটার বয়স তেমন একটা বেশি ছিল না, মধ্যবয়স্ক টাইপের হবে, 30-35 এরকম। তো ওই লোকটা নাকি শিমুল দত্তকে বলছিল যে এত কিছু ভাবার দরকার নেই, এখানে যে কাজে আমি এসেছি সেই কাজটা আমি তোমাকে বলে দিতে চাই, সে কাজ তুমি সম্পন্ন করতে হবে তোমাকে। তখন ওই লোকটা শিমুল দত্তকে বলে যে চলো আমার সাথে, আমরা একটু সামনে এগিয়ে যাই, এখানে কথা বলা যাবে না। শিমুল দত্তের মনে হচ্ছিল সে কেমন যেন একটা ঘোরের মধ্যে পড়ে গিয়েছে এবং লোকটার কথা সে অক্ষরে অক্ষরে পালন করছিল। সে তার কাপড়গুলো পুকুর ঘাটে রেখে, সাবানের কেসটাও পুকুর ঘাটে রেখে দেয়, তারপরে লোকটার সাথে হাঁটা শুরু করে। শিমুল দত্ত একটা জিনিস খেয়াল করল, সে যতই লোকটার সাথে হাঁটছে ততই মনে হচ্ছে যে প্রতিটা কদমে, প্রতিটা পদক্ষেপে যেন ওই লোকটার হাইট অল্প অল্প করে বেড়ে যাচ্ছে। যতই শিমুল দত্ত ওই লোকটার সাথে হাঁটছে ততই লোকটার হাইট আস্তে আস্তে বাড়ছে, এবং একটা পর্যায়ে শিমুল দত্ত খেয়াল করে লোকটার সাইজ এতটাই বেড়ে গিয়েছে প্রায় 7-8 ফুট লম্বা একটা মানুষ। এই জিনিসটা দেখে তো শিমুল দত্তের শরীর কাঁপতে শুরু করে, এবং সে তার বাপদাদার কাছ থেকে শুনেছিল জিনজাতির সদস্যরা এরকম অনেক লম্বা হয় এবং তারা হাইটে প্রায় এরকম 6-8 ফুটের মতো লম্বা হয়ে যেতে পারে, মানুষকে তারা ভয় দেখাতে এরকম কাজ করে থাকে মাঝে মাঝে। এই জিনিসটা যখন শিমুল দত্তের মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল, তখন ওই যে লম্বা হয়ে যাওয়া লোকটা তখন তাকে বলে যে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার ক্ষতি করতে আসিনি, আমি তোমাকে সাহায্য করতে এসেছি, এবং আমি জানি তোমাকে দিয়েই অনেক অসাধ্য সাধন করা সম্ভব হবে। এ কথা বলার পর শিমুল দত্ত বলে যে আপনি কে, আপনি আমার সাথে এরকম কেন করছেন, হ্যাঁ আমি তো আপনাকে চিনি না, বা আমাকে দিয়ে আপনাদের কি লাভ হবে। তখন ওই লোকটা বলে যে ওই সামনে দেখো কি দেখা যায়। তো শিমুল দত্ত যেটা দেখলো, সামনে একটু উঁচু মাটির স্তূপের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তো শিমুল দত্ত একটু চারদিকে ভালো করে নজর দেয়, নজর দেওয়ার পরে সে যেটা দেখে, সে ওই লোকটার সাথে হাঁটতে হাঁটতে তার যে জমিটা ছিল সেই জমিটার কাছাকাছি চলে এসেছে, এবং সে দেখতে পাচ্ছিল যে তার জমিটা দেখা যাচ্ছে এখান থেকে। তবে উঁচু যে পাহাড়ের মতো টিলার মতো কিছু একটা দেখা যাচ্ছে মাটির স্তূপ, ওই স্তূপটা সে আগে কখনো খেয়াল করেনি। এদিকে চারপাশে সে বহুবার হেঁটেছে, তার জমিনে আসা যাওয়ার জন্য এদিক দিয়ে সে অনেকবার গিয়েছে, কিন্তু এই মাটির স্তূপ সে কখনো দেখেনি। অর্থাৎ তার জমিন থেকে প্রায় 100 মিটারের মতো হবে দূরে ওই মাটির স্তূপটা। ওই মাটির স্তূপটা যখন ওই লোকটা, লম্বা লোকটা তাকে দেখাচ্ছিল, তো সে দেখে যে ওই স্তূপের মধ্যে আলোর মতো কিছু একটা ঝিলিক মারছে, বারবার ওই আলোর ঝিলিকটা অনেক বড় হয়ে উঠছে, আবার ছোট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা দেখার পর সে ওই লম্বা লোকটাকে জিজ্ঞেস করে যে এটা কি, কিসের আলো এটা? তো তখন ওই লম্বা লোকটি তাকে বলছিল, ওই লম্বা লোকটি তখন কিছু বলছিল না তাকে, এবং কোনো কথা না বলেই শিমুল দত্তকে নিয়ে ওই উঁচু টিলার কাছে যায় এবং সেখানে উঠে বসে পড়ে। ওখানে বসার সাথে সাথে শিমুল দত্ত যে জিনিসটা দেখে যে ওই আলোটা যে জ্বলছিল বারবার, সে আলোটা নিভে গিয়েছে এবং চারপাশটা অনেকটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। সে যে তার চোখ দিয়ে তার নিজের হাত দেখবে এটুকু পর্যন্ত দেখা যাচ্ছিল না, এরকম ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছিল চারপাশে। তবে তার পাশে যে লম্বা আকৃতির লোকটা বসে আছে সেটা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। সে ওখানে বসার পর ওই লম্বা লোকটি তাকে জিজ্ঞেস করে, আমি এতদিন কেন তোমার কাছে আসিনি জানো? তখন শিমুল দত্ত জিজ্ঞেস করে, কেন আপনি আসেননি আমার কাছে এতদিন, বা আপনি কে, আপনি কেন আমার কাছে আসতে চেয়েছেন? তখন ওই লম্বা লোকটি তাকে বলছিল যে তোমার বিবাহের আগে আমি তোমার কাছে আসতে পারতাম না, তারপর দেখলাম তোমার সন্তান হওয়ার আগে আমি তোমার সাথে দেখা করতে পারবো না, যেই তোমার সন্তান প্রসব হয়েছে তখন আমি অনুমতি পেয়েছি তোমার সাথে দেখা করার জন্য। তারপর শিমুল দত্ত জিজ্ঞেস করেন যে আমার সাথে দেখা করে কি লাভ আপনার, বা কি হবে? তখন ওই লম্বা লোকটি শিমুল দত্তকে বলছিল যে তাদের সর্দার গহীন জঙ্গলে থাকে, তাদের সর্দার তাকে পাঠিয়েছে শিমুল দত্তকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সেখানে যাওয়ার পর সেই সর্দার নাকি শিমুল দত্তকে একটা শিক্ষা দান করবে, যেই শিক্ষার পর বা যেই মন্ত্রশক্তির পর নাকি শিমুল দত্ত তাদের বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারবে বা মানুষের উপকার করতে পারবে। এই কথা বলার পর শিমুল দত্ত বলেন যে মানুষের উপকার করা আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছে, আমি চাই মানুষের বিভিন্নভাবে উপকার করতে। তো এই কথা বলার পর ওই লম্বা লোকটা শিমুল দত্তকে বলে যে আমি তোমাকে একটা তারিখ দিয়ে যাচ্ছি, সেই তারিখ মতো তুমি এমুক জায়গায় পৌঁছে যাবে এবং সাথে কাউকে আনা যাবে না, একা একা সেখানে যেতে হবে এবং কিছু নিয়মের কথা ওই লম্বা লোকটা শিমুল দত্তকে বলে দেয়। বলার পর শিমুল দত্ত বলে যে ঠিক আছে, আমি আপনার কথা মতো ওই জায়গায় ঠিক সময় মতো পৌঁছে যাব। এই কথা বলার পর ওই লম্বা লোকটা তার দুই হাত দিয়ে দুইবার তালি দেয়, যেটা শিমুল দত্ত শুনতে পায়। যে মানুষ দুই হাত দিয়ে তালি দিলে যেরকম শব্দ হয় না, ঠিক এরকম শব্দ শিমুল দত্ত শুনল। এরকম শব্দ হওয়ার পর শিমুল দত্ত যেটা দেখল, যে আকাশে সে কালো মেঘ দেখতে পাচ্ছিল এবং সেই কালো মেঘ সরে গিয়ে একদম পূর্ণিমার মতো চাঁদের আলোর চারদিক স্পষ্ট দেখা যাচ্ছিল এবং সুন্দরভাবে সে দেখতে পাচ্ছিল যে আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। মানে সে যে এতক্ষণ বসে ওই লম্বা লোকটার সাথে কথা বলেছে, ওই সময় চারদিক খুবই ঘুটঘুটে অন্ধকার ছিল, কিন্তু যখনই ওই লম্বা লোকটা হাতে দুইবার তালি দিল তখন সে দেখতে পেল যে আকাশে যে কালো মেঘ ছিল সে মেঘগুলো সরে গিয়ে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে এবং চারপাশ অনেকটাই ক্লিয়ার। এই জিনিসটা দেখার পর সে দেখতে পাচ্ছে একদম পরিষ্কার, সে তো এখন বাড়িতে চলে যেতে পারবে। ওই লোকটা বলে, লম্বা লোকটা তখন শিমুল দত্তকে বলে যে তুমি এখন চলে যাও। এই কথা বলার পর শিমুল দত্ত সোজা হাঁটা শুরু করে, সে আর পেছন থেকে ঘুরে তাকায় না। সে যখন জমিন পার হয়ে মেইন রাস্তায় উঠে পড়ে তখন সে একবারের জন্য পেছন দিকে তাকায়। পেছন দিকে তাকানোর পর সে দেখে, সে যে উঁচু টিলাতে বসে এতক্ষণ কথা বলছিল লম্বা লোকটার সাথে, সে লম্বা লোকটা সেখানে নেই এবং যে উঁচু টিলাটা ছিল মাটির স্তূপের মতো সেই জায়গাটাও সেখানে ফিনিশ, এবং ওই জায়গায় নর্মাল যেরকম জমিন থাকে ধান গাছে ভরা এরকম জমিন কিছুই নাই আশেপাশে। এই জিনিসটা দেখে শিমুল দত্ত হাঁটতে হাঁটতে তার বাড়িতে চলে আসে। ওই লম্বা লোকটা বলে দিয়েছিল তার সন্তানের বয়স যখন 1 মাস 3 দিন হবে তখন যেন সে ওই জায়গাটায় যায়। তো তার কথা মতো পুরো 1 মাস কেটে যায় শিমুল দত্তের। তো এরই মধ্যখানে শিমুল দত্তের স্ত্রী খুবই অসুস্থ হয়ে পড়ে এবং তার অসুস্থতা এতটাই বেড়ে গিয়েছিল যে শিমুল দত্ত তার স্ত্রীকে নিয়ে ঢাকায় বিভিন্ন হাসপাতালে অনেক ঘোরাঘুরি করেছে, তবুও তার স্ত্রীর অসুস্থতা কোনোভাবেই কমছিল না। এবং এরকম অসুস্থতা ছিল যে বিভিন্ন বড় বড় ডাক্তাররাও বের করতে পারছিল না তার আসলে সমস্যাটা কি। পরিশেষে যখন দেখতে পেল হাসপাতালে এত ঘোরাঘুরির পরও যখন অনেক টাকা পয়সা খরচ হয়ে গিয়েছে কোনো উন্নতি হচ্ছে না, এরই মধ্যে সে তার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর তার স্ত্রীর তো কোনো উন্নতি নাই, সেই আগের মতোই অসুস্থ, সারাদিন বিছানায় শুয়ে থাকে, কোনো কাজকর্ম করতে পারে না, এমনকি রান্নাবান্নাও করতে পারে না। তাদের বাড়ির যে রান্নাবান্নার ব্যবস্থাটা, তার বৃদ্ধ মা এমনিতে অসুস্থ থাকে, যে কারণে তাদের বাড়িতে রান্না করে খাওয়ানোর মতো লোকের বড়ই অভাব ছিল। তো সেই কারণে শিমুল দত্তকে সে নিজেই রান্নাবান্না করত তার পরিবারের জন্য। এদিকে 1 মাস 3 দিন হয়ে যাবার পর শিমুল দত্তের মনে ছিল না এই কথাটা যে ওই লম্বা লোকটা যে তাকে বলেছিল যাওয়ার জন্য। দিনের বেলা এই কথাটা একটুই তার মনে আসে না, সন্ধ্যার পর হঠাৎ করেই তার এই কথাটা মাথায় আসে যে আজকেই তো রাতের বেলা ওখানে যাওয়ার কথা বলে দিয়েছিল। তো শিমুল দত্ত যেন মনে হচ্ছিল সে আবার ওই সন্ধ্যার পর থেকেই সে যেন আবার একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে, অর্থাৎ তার নিজের সেন্স কাজ করছিল না, তার বারবার ওইদিকে যাওয়ার জন্য মন টানছিল এবং সে তাকে যে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল সেগুলো নিয়ে শিমুল দত্ত সোজা ওইদিকে হাঁটা ধরে। একটা কেরোসিনের ছোট হারিকেন ছিল, সেই হারিকেনে আগুন ধরিয়ে সে রওনা দেয় ওই পাহাড়ের দিকে। বিশাল বড় পাহাড়ের এলাকা, পাহাড়ি এলাকার ঢাল বেয়ে ছোট খাঁজ কেটে মাটির রাস্তা করা হয়েছে। ওই মাটির রাস্তা দিয়ে হাতে একটা লাঠি নিয়ে সে হাঁটতে হাঁটতে রওনা দেয় ওই পাহাড়ের দিকে। সে রাস্তা চেনে না, তবে রাস্তা তাকে চিনিয়ে দেওয়া হবে এটা বলা হয়েছিল এবং তাকে বলা হয়েছিল এতটুক পর্যন্ত আসার পর সে যেন সেখানে দাঁড়িয়ে যায়, তারপর অলৌকিকভাবে কিছু একটা ঘটবে যেটার কারণে সে রাস্তা চিনতে পারবে, এই কথা তাকে বলা হয়েছিল। এবং শিমুল দত্ত পাহাড়ি এলাকা পেরিয়ে সে যতটুক চিনত ওই জায়গাটা সে পেরিয়ে এসেছে এবং যেখানে এসে সে দাঁড়িয়েছে সেখানে দেখে হিন্দুদের মণ্ডপ থাকে না, পুরনো মণ্ডপ পাহাড়ের মধ্যে দেখা যায় অনেক সময় মাঝে মাঝে, চিকন গোলাকার উপরের দিকে সরু এরকম মণ্ডপ সে দেখতে পায় এবং দেখে যে অনেকগুলো মণ্ডপ সেখানে রাখা। এই জিনিসটা দেখে সে এখানে দাঁড়িয়ে যায় এবং ওই লম্বা লোকটার কথা মতো এই জায়গাতেই যেন সে দাঁড়িয়ে থাকে এটা বলা হয়েছিল। তো যখন সে ওই মণ্ডপের কাছে দাঁড়িয়ে যায়, তখন সে খেয়াল করে যে মণ্ডপের পিছনে যেন কিছু 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 একটা নড়াচড়া করছে। তো এই জিনিসটা অনুভব করতে পেরেও সে ঠায় দাঁড়িয়ে থাকে সেখানে, এবং একটা পর্যায়ে সে দেখতে পায় ওই মণ্ডপের পেছন থেকে একটা উজ্জ্বল আলোকরশ্মি বেরিয়ে আসছে। তো ওই উজ্জ্বল আলোকরশ্মিটা দেখে শিমুল দত্তের স্পষ্টভাবেই মনে পড়ে যায় সেই উজ্জ্বল আলোকরশ্মি সে আগেও একবার দেখেছে। কোথায় দেখেছে? সে তার মনে পড়ে যায় ওই লম্বা লোকটার সাথে যখন উঁচু পাহাড়ের টিলার মতো জায়গায় সে যাচ্ছিল, তখন সে সেখানে দেখেছিল ওই উজ্জ্বল আলোটাকে ওই টিলার উপরে। ওই রকম, ঠিক ওই রকম গোলাকার উজ্জ্বল একটা আলো সেই মণ্ডপের পেছন থেকে শূন্যে ভাসতে ভাসতে বেরিয়ে এলো তার সামনে, এবং ওই আলোটা তার ঠিক 5-6 হাত সামনে এরকম মানে শূন্যে ভেসে আছে। কিছুক্ষণের মধ্যেই ওই উজ্জ্বল আলোকরশ্মিটা সামনের দিকে হাঁটা শুরু করে। একজন সাধারণ মানুষের হাঁটার যে গতি, স্বাভাবিক যে গতিটা আছে না, ঠিক সেরকম গতিতেই ওই উজ্জ্বল আলোটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, এবং শিমুল দত্ত বুঝতে পারে যে ওই আলোকরশ্মিটাকে আমার এখন ফলো করতে হবে। বিভিন্ন উঁচু নিচু পাহাড়, ঘন জঙ্গল পেরিয়ে এসে পৌঁছে যায় বিরাট বড় একটা গুহার মুখে, এবং এত বড়ই গুহা মনে হচ্ছিল যে গুহাটা আস্ত একটা পাহাড় কেটে গুহাটা বানানো হয়েছে, এবং এটা দেখে তার মনে হচ্ছিল বেশ পুরনো, লতা পাতা ছোট ছোট গাছ জন্মে আছে গুহার চারপাশে, তবে ভিতরটা বেশ অন্ধকার। সেই জিনিসটা দেখতে পায় এবং ওই উজ্জ্বল আলোকরশ্মিটা যখন গুহার ভেতরে প্রবেশ করে, শিমুল দত্ত দেখে খুবই সুন্দর গুহার ভেতরটা, এবং এতই সুন্দর, মনোমুগ্ধকর, সে জীবনে এই দৃশ্য কোনোদিন দেখেনি। এত সুন্দর কারুকাজ সজ্জিত চারপাশে, এবং গুহার ভেতরটা দেখে মনে হচ্ছে প্রাচীন আমলের দেবদেবীদের পূজা করা হতো, যেরকম না পাহাড়ের মধ্যে পাহাড়ের ঢালে বা গুহার ভেতরের ঢালের মধ্যে যে দেবদেবীদের ছবি আঁকা থাকতো বিভিন্ন, এরকম অসংখ্য প্রাচীন আমলের দেবদেবীদের ছবি আঁকা ওই গুহার ভেতরে। এই জিনিসটা দেখছিল সে এবং ভেতরে প্রবেশ করছিল। তো যতই ভিতরে প্রবেশ করছে, ওই যে উজ্জ্বল আলোকরশ্মিটা ছিল না, সে আলোকরশ্মিটার তেজ ধীরে ধীরে কমে যাচ্ছিল। তো এই জিনিসটা দেখে সে একটু ঘাবড়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে উজ্জ্বল আলোকরশ্মিটা কিছুক্ষণ পরেই হয়তো নিভে যাবে, এবং সে ভয় পাচ্ছিল যে এই অন্ধকার গুহার ভেতরে সে কিভাবে এগিয়ে যাবে সামনের দিকে। একটা পর্যায়ে হাঁটতে হাঁটতে সে যখন দেখে যে ওই উজ্জ্বল আলোকরশ্মিটার আলো একেবারেই কমে যাচ্ছে এবং সে কিছুক্ষণের মধ্যে নিভে যাবে, তখন সে তার হাতে থাকা যে হারিকেনটা ছিল, সে হারিকেনটা সে খোঁজ করে, এবং সে দেখে যে ওই হারিকেনটা তার হাতে নেই। হারিকেনটা হাতে না থাকার কারণে সে বেশ ঘাবড়ে যায়। সে অন্ধকারের মধ্যে কিভাবে এগিয়ে যাবে সে চিন্তা করছিল। এই কথা চিন্তা করতে করতে ওই উজ্জ্বল আলোকরশ্মিটা এক পর্যায়ে নিভে যায়। নিভে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পায় গুহার একদম সামনের দিকে মশালের মতো আগুন জ্বলছে। তো এই জিনিসটা দেখে শিমুল দত্ত সরাসরি ওই দিকে চলে যায় এবং দেখে একটা বড় একটা ঘরের মতো অবস্থা হয়ে আছে গুহার ভেতরে, এবং চারদিকে অসংখ্য মশাল জ্বলজ্বল করছে এবং এতটাই আলোকিত হয়ে আছে চারপাশ সে দেখতে পাচ্ছিল। হঠাৎ করেই শিমুল দত্ত খেয়াল করে যে লম্বা লোকটা তাকে এখানে আসার নির্দেশ দিয়েছিল, সেই লোকটা এখানে বসে আছে। সে লোকটাকে দেখা মাত্রই ওই লোকটা শিমুল দত্তকে নির্দেশ দেয় যে পাশের একটা ছোট গলি আছে গুহার মতো, ওই দিক দিয়ে যেন সে চলে যায় একটা মশাল হাতে নিয়ে। এ কথা বলার পর শিমুল দত্ত দেয়ালের, গুহার ভেতরের দেয়ালের পাশ থেকে একটা মশাল হাতে নিয়ে সে ওই গুহার ভেতর দিয়ে হাঁটা শুরু করে সোজা ভেতরের দিকে। ভেতরের দিকে হাঁটতে হাঁটতে সে আরেকটা গুহার গহ্বরে পৌঁছে যায় এবং সে যেটা দেখতে পায়, গুহার ঠিক মাঝ বরাবর অংশে একটা আগুনের শিখা জ্বলজ্বল করছে, এবং দেখে মনে হচ্ছিল যে কাঠের আগুন থাকে না, যেভাবে মানুষ বন জঙ্গলে বনভোজনে গেলে যেরকম কাঠ দিয়ে আগুন জ্বালায়, ঠিক সেরকম ভাবে গোলাকৃতি কাঠ দিয়ে সেখানে সাজানো অবস্থায় আছে, এবং সেই কাঠের মধ্যে সুন্দরভাবে আগুন জ্বলছিল। এবং সে আরেকটা জিনিস খেয়াল করে, ওই আগুনের পাশে ছায়ার মতো কিছু বস্তু সে দেখতে পাচ্ছিল, যে 7টা ছায়া। সে গুনে গুনে বের করতে পারে যে 7টা ছায়া অনবরত আগুনের চারপাশে ধীরে ধীরে গোলাকৃতি করে ঘুরছে। এই জিনিসটা শ্যামল দত্ত সরাসরি নিজ চোখে দেখতে পাচ্ছিল এবং কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছিল আগুনের ফুলকির চারপাশে ঘুরন্ত অবস্থায় যে অবয়বগুলো ছিল সে অবয়বগুলো শ্যামল দত্তকে দেখে ফেলে এবং তারা শ্যামল দত্তকে দেখে তাদের ঘোড়াটা বন্ধ করে দেয়। বন্ধ করে তারা এক পাশে সোজা হয়ে লাইন ধরে সবাই দাঁড়িয়ে যায়। একটা পর্যায়ে শ্যামল দত্ত দেখতে পায় ওই আগুনের শিখার পাশে একটা কাঠের টেবিলের মতো কিছু একটা রাখা এবং ওই টেবিলের উপরে একটা কাগজের মতো জিনিস রাখা। তো তখন শ্যামল দত্ত যেটা দেখতে পায় একটা কাগজকে গোল করে সে কাগজটাকে রশি দিয়ে বেঁধে রাখলে যেরকম দেখায় না ঠিক সেরকম সে দেখতে পাচ্ছিল টেবিলটার উপরে রাখা। তখন ওই যে সাতটা অবয়ব ছিল লম্বাকৃতির ছায়া, ওই ছায়াগুলোর মধ্য থেকে একটা ছায়া তাকে ইশারা করে ওই টেবিল থেকে ওই কাগজটা হাতে নিতে। তো যখন শ্যামল দত্ত ওই আগুনের শিখার কাছে ওই টেবিলের উপরে থাকা ওই কাগজটা হাতে নেয়, তখন তার এমনটা ফিল হয়েছে যে তার অনেক বেশি ঘুম পাচ্ছে এবং ঘুমের কারণে সে চারদিক এতটাই অন্ধকার দেখছিল। চারপাশ কিন্তু ভালোই পরিষ্কার ছিল আগুনের উজ্জ্বলতার কারণে, তবুও তার মনে হচ্ছিল চারপাশটা অন্ধকার হয়ে আসছে এবং এক পর্যায়ে সে মাটিতে শুয়ে পড়ে এবং তার মনে হয় সে ঘুমিয়ে পড়েছে। তার যখন ঘুম ভাঙে সে দেখতে পায় সে তার বাড়ির ভেতর বিছানায় শুয়ে আছে এবং সে সাথে সাথে সেখান থেকে উঠে বসে চিন্তা করতে লাগে সে কি স্বপ্ন দেখেছিল এতক্ষণ। একটা উজ্জ্বল আলোক রশ্মি এসে তাকে একটা গুহায় নিয়ে যায়, সেই গুহা থেকে আরেকটা গুহার গহ্বরে সে পৌঁছে যায়। সেখানে আগুনের শিখার চারপাশে ঘূর্ণায়মান অবয়বগুলো, ছায়ার মতো অবয়বগুলো তাকে একটা কাগজের টুকরো তাকে হাতে নিতে বলে এবং সে সেই কাগজের টুকরো হাতে নিয়ে ঘুমিয়ে পড়ে। এই জিনিসটা সে চিন্তা করতে করতে সে ধরেই নেয় সে একটা স্বপ্ন দেখেছে এবং এটা কখনোই বাস্তব ছিল না। সে এই স্বপ্নটা দেখে উঠে, তার খুব পানির তৃষ্ণা পাচ্ছিল। সে যখন পানি খাওয়ার জন্য টেবিলের দিকে তাকায়, যে টেবিলের পানির গ্লাস রাখা ছিল, পানির জগ রাখা ছিল, তো সেদিকে যখন সে তাকায় তখন দেখতে পায় সে যেই কাগজের টুকরোটা হাতে নিয়েছিল সেই কাগজের টুকরোটা ঠিক সেরকম ভাবে এই টেবিলটার উপরে রাখা আছে। এই জিনিসটা দেখে তো এ লাভ দিয়ে উঠে বসে এবং সে একটু খাট থেকে নেমে যায়, সাথে সাথে নেমে ওই কাগজের টুকরোটা হাতে নিয়ে সে চিন্তা করে যে সে এটা কোনো স্বপ্ন ছিল না, ওই গুহা থেকে সরাসরি তাকে তার বাড়িতে এনে দিয়ে গিয়েছে হয়তো কিছু একটা। তারপর সে উঠে বসে সে ওই কাগজটা হাতে নিয়ে সে ঘড়িতে সময় দেখে তখন বাজে রাত 3:30। সে তো সন্ধ্যার পরপরই বের হয়েছিল ওই গুহার উদ্দেশ্যে এবং অনেকটা সময় পার করে সে এখন ঘুম থেকে উঠেছে এবং দেখে 3:30 বাজে। ওই কাগজটা যখন সে হাতে নেয় তখন তার খুব ইচ্ছে হচ্ছিল যে কাগজের ভিতরে কি লেখা আছে সেটা পড়ার জন্য। সে তো ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছে, ভিতরে কি লেখা আছে সে তো স্বাভাবিকভাবে পড়তে পারবে। সে কাগজটা খোলার পর সে দেখতে পায় পুরোনো আমলের টাইপিং মেশিন দিয়ে যে টাইপ করতো না, টাইপ করে লেখা হতো পুরোনো আমলের টাইপিং মেশিন দিয়ে, ঠিক এরকম ভাবেই টাইপ করা লেখা, বাংলা লেখা। এবং এখানে বরাবর এক লাইন করে মোট 7টা লাইন লেখা আছে ওই কাগজে। ওই 7টা লাইন পরে শ্যামল দত্ত যেটা বুঝতে পারে সেখানে লেখা ছিল একটা মুসলিম কবরস্থান তাকে খুঁজে বের করতে হবে। সেই মুসলিম কবরস্থানে তাকে রাতের বেলা রাত 12টার পর তাকে সেখানে যেতে হবে এবং সেই কবরস্থানের পাশে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় তাকে যেতে হবে, গায়ে কোনো কাপড় থাকা যাবে না। এমত অবস্থায় ওই কবরস্থানের পাশে একটা কবর সে দেখতে পাবে, কবরস্থানের ভেতরে না, কবরস্থানের পাশেই একটা জমিতে সে একটা কবর দেখতে পাবে। ওই কবর তাকে ঘুরতে হবে, ঘুরে ওই কবরের মাথা বরাবর যে মাটির অংশগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে এবং সেখানে দেখবে যে নিচে বাঁশ বিছানা আছে, সেই বাঁশগুলোও সরাতে হবে। তারপর সে দেখতে পাবে কবরের ভেতরে একজন শুয়ে আছে এবং দেখা যাবে সেই শরীরটা একদম পচে গলে গিয়েছে এবং মুখের অংশটাও পচে গলে গিয়েছে। তার মুখের যে কঙ্কালের মতো জিনিসটা মাথার, সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তখন সেখানে তার বাম হাতের কানি আঙ্গুল থেকে, কানি আঙ্গুলটা একটু হালকা একটু কেটে ফেলতে হবে। কেটে ফেলার পর সেখান থেকে টপ টপ করে রক্ত পড়বে। ওই রক্তের ফোঁটাগুলো তখন ওই যে কবরে শুয়ে থাকা লাশ, ওই লাশটার মুখের ভিতরে ফেলতে হবে। মুখের ভিতরে ফেলার পর ওই লাশটা সেখানে জীবিত হয়ে যাবে এবং সে চোখ মিলে তার দিকে তাকাবে। তাকিয়ে ওই লাশটা তাকে ইনস্ট্রাকশন দেবে পরবর্তীতে কি কি করতে হবে। এই জিনিসটা ওই 7 লাইনের ভিতরেই নাকি কাগজে লেখা ছিল, শিমুল দত্ত যেটা পরে বুঝতে পারে। এই জিনিসটা পরে শিমুল দত্তের শরীর একদম ঠান্ডা হয়ে যায় এবং ভয়ে সে কি করবে, সে একবার মনে মনে ভাবে কাগজটা সে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু সে না, ওই যে তার একটা ঘোর সবসময় মনের মধ্যে কাজ করে, একটা আগ্রহ, একটা আতঙ্ক, হ্যাঁ, তার মনের ভিতর যে সবসময় কাজ করে, সেই জিনিসটার কারণে সে পিছপা হতে পারেনি। সে ওই সময়টার অপেক্ষা করছিল, যেই সময়টার কথা এ কাগজের মধ্যে লেখা ছিল। কাগজটা এরূপভাবে লেখা ছিল, শিমুল দত্ত, এটা তোমার জন্য একটা পরীক্ষা শুরু। এই পরীক্ষায় পাশ করতে পারলেই তুমি শয়তানি বিদ্যা অর্জন করতে পারবে। এই কথাটা স্পষ্টভাবে লেখা ছিল, কিন্তু শয়তানি বিদ্যা বলতে তো শিমুল দত্ত আসলে কিছু বুঝতে পারছিল না তখন। সে চেয়েছিল মানুষের ভালোর জন্য কাজ করতে, কিন্তু শয়তানি বিদ্যা জিনিসটা আসলে কি সেই বিষয়ে শিমুল দত্তের কোনো ধারণা ছিল না। তবে এই কথাটা স্পষ্টভাবে লেখা ছিল যে এই পরীক্ষায় পাশ করলে তুমি শয়তানি বিদ্যা অর্জন করতে পারবে। তো শিমুল দত্ত অপেক্ষা করছিল ওই দিনটার জন্য, এবং ওই দিনটা ছিল কোনো এক অমাবস্যার রাত। কাগজে লেখা সেই সময়টা, অর্থাৎ অমাবস্যার রাত যখন চলে আসে, তখন শিমুল দত্ত সেই কাগজে লেখা নিয়ম অনুযায়ী তার সমস্ত শরীরের কাপড় খুলে ফেলে এবং সমস্ত উলঙ্গ অবস্থায় সে হাতে একটা হারিকেন নিয়ে খোঁজ করতে থাকে ওই কবরস্থানে। সে খোঁজ করতে করতে গ্রামের একদম শেষ প্রান্তে চলে আসে, অর্থাৎ তাদের গ্রাম শেষ করে পরবর্তী গ্রাম যেখানে শুরু, সেখানে একটা মুসলিমদের ছোটখাটো একটা কবরস্থান আছে। সে কবরস্থানের লাস্ট মাথায় যায়, দেখে একদম খালি জমিন, কিছুই নেই। সে আরেক মাথায় যায়, সেখানেও দেখে একদম খালি। সে পেছন দিকে যায়, সেখানেও দেখে একদম খালি, কিছুই নেই। সে কাগজে লেখা কবরের কথাটা সে বারবার খুঁজছিল যে কবরটা কোথায় আছে। হাঁটতে হাঁটতে সে যখন একটা পাশে এসে দাঁড়িয়ে যায়, তখন হঠাৎ পেছনের দিকে তাকাতে সে খেয়াল করে একটা কবর একটু উঁচু, মাটি একটু উঁচু করা, সেখানে একটা কবরের মতো দেখা যাচ্ছে। সে ওইটার কাছে যায়। যাওয়ার পর সে হাতে করে ছোট কোদালের মতো একটা জিনিস এনেছিল। হারিকেনটা কবরটার পাশে রেখে সে মনে শোক সাহস জুগিয়ে সে ওই কোদালের মতো জিনিসটা দিয়ে যে কবরের যে মাথা বরাবর আছে, মাথার দিকটা তাকে আগে থেকেই বলা হয়েছিল যে এই দিকে লাশের মাথাটা থাকবে কবরে, তো ওই দিকে মানে ওই বরাবর মাথাটা বরাবর সে মাটি খুঁড়ছিল। মাটি খুঁড়তে খুঁড়তে আধা হাত ভিতরে যাওয়ার পরে সে দেখতে পায় বাঁশের ফালি। সে বাঁশের ফালিগুলো সে সরিয়ে ফেলে। বাঁশের ফালি সরানোর পর সে যেটা দেখতে পায়, কাফনে মোড়ানো অবস্থায় একটা লাশ রাখা আছে ভেতরে। সে তার শরীরের সমস্ত সাহস যুগিয়ে সে হাত প্রবেশ করায় ভেতরের দিকে। সে যখন কবরের ভিতরে যখন তার ডান হাতটা প্রবেশ করায়, তখন তার মনে হচ্ছিল তার পেছন দিক থেকে অসংখ্য শিয়াল অনেক জোরে জোরে ডাক দিতেছে, এবং সে শিয়ালের ডাক আরো আগে অনেক শুনেছে, কিন্তু এই শিয়ালগুলোর ডাক শুনে মনে হচ্ছিল শিয়ালগুলো আর্তনাদ করতেছে এবং শিয়ালগুলো তাকে বারবার নিষেধ করতেছে যেন সেই কাজটা না করে। কিন্তু তাকে তো এই কাজটা করতেই হবে। সে একটা ঘোরের মধ্যে আছে এবং তার কৌতূহল যেন কোনোভাবেই কমতেছে না। সে সাহস করে তার হাত ওইদিকে প্রবেশ করায় ভেতরের দিকে। প্রবেশ করানোর পর হাত দিয়ে সে মাথার দিকের কাফনের কাপড়টা সরিয়ে ফেলে। সরানোর পর সে যেটা দেখতে পায়, সেই লাশের মাথাটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে, একদম কঙ্কালের মতো অবস্থা হয়ে আছে। চামড়াগুলো একদম গলে গলে পচা মতো অবস্থা হয়েছে এবং দুর্গন্ধে সে মানে সেখানে টিকে থাকতে পারতেছে না। তার যে লুঙ্গিটা ছিল, একটা ছোট কাপড় এনেছিল, সেই কাপড়ের লুঙ্গির কাপড়ের টুকরো ছিল, সেই কাপড়ের টুকরো দিয়ে সে তার মুখটা ভালো করে বেঁধে নেয়, কারণ সে গন্ধে টিকতে পারতেছে না ওইখানে। সে তার মুখ বাঁধার পর সে দেখতে পায় যে ওই কঙ্কালের মতো মুখের অংশটুকু হা করে আছে, এবং ভেতরের অংশটুকু দেখা যাচ্ছে। দাঁতগুলো বেশ কয়েকটা দাঁত পড়ে গিয়েছে এবং ভিতরে যে মাংসগুলো আছে সেগুলো সব গলে পচে গলে গিয়েছে জিহ্বা সহ। তারপর সে ওখানে দাঁড়ায়, দাঁড়ানোর পর ছোট একটা সুইয়ের জিনিস, সুইয়ের মতো জিনিস এনেছিল, সেগুলো সেটা দিয়ে সে তার বাম হাতের কানি আঙ্গুল অল্প করে একটু কেটে ফেলে। কেটে ফেলার পর টপ টপ করে রক্ত পড়ছিল। সেই রক্তের ফোঁটা যখন সে ওই লাশের মুখে ফেলতে যাবে, এর আগে তার মনে হচ্ছিল যে তার পেছনে যেন কোনো কিছু খুব দ্রুত বেগে পাশ কেটে চলে যাচ্ছে, এবং সেটা বারবার হচ্ছে, মুহূর্তে, প্রতি মুহূর্তে হচ্ছে সেটা। একবার চলে যায় পাশ কেটে, আবার অন্য পাশ থেকে অন্য পাশে চলে যায়, আবার অন্য পাশ থেকে অন্য পাশে চলে যায়। এই জিনিসটা তার বারবার ফিল হচ্ছিল, তবুও সে থেমে থাকেনি। তার হাতের কাটা রক্তের ফোঁটা সরাসরি ওই লাশের মুখে ফেলে, লাশের মুখে ফেলার 7 ফোঁটা রক্ত যখন ওই লাশের মুখে ফেলা হয়, তখন তার আঙুলটা আবার ওই যে কাপড়ের টুকরোটা ছিল সে কাপড়ের টুকরো দিয়ে সে পেঁচিয়ে ভালো করে শক্ত করে বেঁধেছে যেন আর রক্তক্ষরণ না হয়। তারপর সে যেটা দেখতে পায়, ওই লাশটা সরাসরি চোখ খুলে তার দিকে তাকায়, অর্থাৎ চোখের অংশটুকু তো একদম পচে গলে গিয়েছিল, তবুও সে যেটা দেখে, ওই লাশটা যখন সরাসরি তার দিকে চোখ খুলে এভাবে তাকায়, তখন তার মনে হচ্ছিল চোখগুলো একদম লাল টকটক করছে, স্পষ্টভাবে সে জিনিসটা দেখতে পায়। তখন চারপাশটা এমনভাবে মনে হচ্ছিল যে কবরস্থানের ভেতরে যে বড় বড় গাছগুলো ছিল, সবগুলো গাছে মনে হচ্ছিল বিশাল বড় তুফান নেমেছে, গাছগুলো দুমড়ে মুচড়ে ভেঙে যাওয়ার মতো অবস্থা, এবং অসংখ্য শিয়াল, কুকুর এবং কাকের যে আর্তনাদ হয় না, এরকম আর্তনাদের শব্দ চারপাশে একদম ভরে গিয়েছিল। যে জিনিসটা শুনছিল শিমুল দত্ত বারবার, কিছুক্ষণের মধ্যেই জীবিত হয়ে যাওয়া ওই লাশটা বারবার একটা মন্ত্রের মতো কিছু উচ্চারণ করছিল। 5 লাইনের একটা মন্ত্র, খুবই ছোট ছোট লাইন, সেই মন্ত্রগুলো বারবার সে উচ্চারণ করছিল। তো সেই মন্ত্র উচ্চারণের কারণে শিমুল দত্ত সেই মন্ত্রগুলো মুখস্থ করার চেষ্টা করছিল, অর্থাৎ মনে গেঁথে রাখার চেষ্টা করছিল এই মন্ত্রগুলো অবশ্যই কোনো কাজে লাগবে। ওই লাশটা বারবার বলছিল এই মন্ত্রগুলো, 5টা লাইন ঘুরিয়ে ফিরে সে বারবার বলছিল। ওই মন্ত্রটা কি ছিল সেটা জানা যায়নি, তবে ওই মন্ত্রটার লাস্ট যে লাইন ছিল সেই লাইনটা ছিল এরকম, আর্তাহ কার্তাহ জাহারা। আবারও বলছি, সেই লাস্টের লাইনটা ছিল আর্তাহ কার্তাহ জাহারা, এরকম একটা লাইন। এই মন্ত্রটা বারবার ওই লাশটা বলার কারণে শিমুল দত্ত সেটা মুখস্থ করে নেয়। মুখস্থ করার পর একটা পর্যায়ে সে দেখতে পায় ওই লাশটা পুনরায় নিস্তেজ হয়ে তার যেভাবে শুয়েছিল এভাবে শুয়ে থাকে, চোখ বন্ধ অবস্থায়। তখন সে সাথে সাথে ওই কাফনের কাপড়টা আবার মুখের মধ্যে ভালো করে পেঁচিয়ে দেয়। পেঁচিয়ে সে বাঁশের ফালিগুলো যে উঠেছিল মুখের অংশ থেকে, সেই বাঁশের ফালিগুলো আবার আগের জায়গায় রেখে চারপাশ থেকে ভালো করে সে মাটি দিতে থাকে উপরের দিকে। এই সময়ে, এই পর্যায়ে সে একটা জিনিস বারবার খেয়াল করছিল। সে বারবার সামনের দিকে তাকাচ্ছে এবং অসংখ্য লাল লাল জ্বলন্ত চোখ মনে হচ্ছিল যে তার দিকে তাকিয়ে আছে। এই জিনিসটা একদম স্পষ্টভাবে সে সরাসরি দেখতে পাচ্ছিল, অসংখ্য শত শত লাল চোখ, 2টা 2টা করে মনে হচ্ছিল কেউ তার দিকে তাকিয়ে আছে। যেই জিনিসগুলো তার দিকে তাকিয়ে আছে, ওই জিনিসগুলোর চোখগুলো লাল টকটকে, অজস্র লাল টকটকে চোখ তার বরাবর তার সামনের দিকে তাকিয়ে আছে। এই জিনিসটা দেখেও সে ঘাবড়ে যায়নি। শিমুল দত্ত সাহস করে ওই কবরটা পুনরায় মাটি দিয়ে উপরে মাটি ছিটিয়ে দেয় এবং মাটি দিয়ে উঁচু করে সে ওখান থেকে রওনা দিয়ে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে তার শরীরের সমস্ত শক্তি নিস্তেজ হয়ে যায়। সে ওখান থেকে যত হাঁটছে এবং বারবার ওই মন্ত্রটা বারবার সে মনে মনে সেটা জপতেছে, বারবার জপতে 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 সে হাঁটছে এবং তার শরীর বারবার দুর্বল হয়ে পড়ছে। একটা পর্যায়ে হাঁটতে হাঁটতে সে তার বাড়ির কাছে চলে আসে এবং বাড়ির কাছে আসার পর তার শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যায় এবং শিমুল দত্ত সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপরেও সমস্ত শক্তি দিয়ে সে হামাগুড়ি দিয়ে দিয়ে বাড়ির উঠোনে চলে আসে। উঠোনে আসার পর ওই মন্ত্রটা সে তখনও মুখে বারবার উচ্চারণ করছিল। একটা পর্যায়ে যখন সে বাড়ির উঠোনে চলে আসে, তখন তার মনে হচ্ছিল যে তার শরীরের শক্তি কিছুটা সে ফিরে পাচ্ছে। এই সম্পূর্ণ কাজগুলো মানে কোনো মানে মানুষের একদম আড়ালে হয়েছে, মানুষ জাতির মানুষ কেউ এই ব্যাপারে জানতে পারেনি তখন, এমনকি তার পরিবারের সদস্যরাও এই ব্যাপারে কিছুই বুঝতে পারেনি, এমনকি তার স্ত্রীও সেটা জানে না। তার ছেলের বয়স তখন হয়েছিল প্রায় 3.5 মাস, ওই সময়টাতে সে কাজটা করেছে। তো সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় সে সরাসরি পুকুরের পাড়ে চলে যায়, সেখানে সে স্নান সম্পন্ন করে, স্নান সম্পন্ন করে ঘরে এসে সে কাপড় চোপড় পরে সে বিছানায় শুয়ে পড়ে। ওই সময় রাত কতটা বেজেছিল সে এইটা খেয়াল করেনি, ঘুমিয়ে পড়ে সে। ঘুম থেকে যখন উঠে তখন প্রায় দুপুর, তার শরীর এতটাই ক্লান্ত যে তার কিছুই ভালো লাগছিল না। তবে সে ঘুম থেকে উঠে বারবার ওই মন্ত্রটা উচ্চারণ করছিল। তো তার মন্ত্রটা বারবার উচ্চারণ করা দেখে তার স্ত্রী তখন তার কাছে আসে, এসে তাকে জিজ্ঞাসা করছে যে তুমি এগুলো কি বলতেছো, কি আজে বাজে উল্টাপাল্টা কথা বলতেছো, এগুলো কোনো মানে আছে, অর্থ আছে এগুলোর? তো এই কথা বলার পরে শিমুল দত্ত বিষয়টাকে গোপন রাখে এবং সে বলে যে না কিছুই না, এমনি বলতেছিলাম। এই জিনিসটা সে আয়ত্ত করে নে সে মন্ত্রটা। ওই দিন রাতে শিমুল দত্ত একটা স্বপ্নে দেখে, সে স্বপ্নে মারফতে যে জিনিসটা জানতে পারে সেটা হচ্ছে তাকে বলা হয় যে মন্ত্রটা সে শিখে এসেছে, সেই মন্ত্রটা 5 লাইনের সেই মন্ত্রটা তাকে উচ্চারণ করতে হবে এবং অন্ধকার ঘরে 5টা মোমবাতি জ্বালাতে হবে এবং মোমবাতির চারপাশে সিঁদুরের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে, তারপর ধূপকাঠি জ্বালাতে হবে এবং কিছু সুগন্ধি রাখতে হবে আশেপাশে। হিন্দুদের যে সুগন্ধি ধূপ আছে না, সেই ধূপ জ্বালাতে বলা হয়েছিল তার স্বপ্নে, এবং বলা হয়েছে যে এই কার্যগুলো সম্পন্ন করার পরে সে ওই মন্ত্রটা 5 লাইনের যে মন্ত্রটা, সেই মন্ত্রটা সে 5 বার উচ্চারণ করবে। উচ্চারণ করার পর একটা সর্দার জিন সেখানে হাজির হবে, সেই সর্দার জিন সেখানে হাজির হওয়ার পর সেই জিনকে তার ইচ্ছাগুলো পূরণ করার কথা বলে তাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করানো যাবে, এই কথাটা তাকে স্বপ্নে মারফতে জানানো হয়। এবং আরেকটা জিনিস তাকে জানানো হয় যে আগামী শনিবার, অর্থাৎ যেদিন সেই ঘটনাটা ঘটেছিল সেই দিন ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পর শুক্র, তারপর শনিবার, মাঝখানে একদিন শুক্রবার, তো শনিবারে নাকি 2 জন ব্যক্তি তার কাছে আসবে একটা কাজের জন্য, সেই ব্যক্তিদের কাজ করার জন্য সে যেন স্বপ্নে দেখানো সেই পদ্ধতিতে সে জিনকে যেন সে হাজির করে, এটা সে স্বপ্ন মারফতে জানতে পারে। তো শুক্রবারের পর শনিবারে বিকালের দিকে 2 জন লোক তার কাছে আসে, একজন বয়স্ক টাইপের লোক আর একজন 21-22 বছরের ছেলে এরকম হবে। তারা 2 জন সরাসরি শিমুল দত্তর বাড়িতে আসে। তা আসার পর তারা তাদের সমস্যার কথা বলছিল এবং বলছিল যে তাদের জমি কেউ একজন দখল করে নিয়েছে এবং তা সেই লোকটা নাকি দিচ্ছে না তাদের জমি, তাদের জমিতে কোনো চাষবাস করতে দিচ্ছে না, সে টাকার জোর এবং প্রশাসনের জোর দেখিয়ে সেই জমিটা সে দখল করে নেয়। এখন সেই 2 জন লোক সরাসরি শিমুল দত্তর কাছে আসে। আসার পর তারা বলতে থাকে যে আমরা শুনেছি যে আপনি নাকি ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে সাহায্য করতে পারেন। তো তখন শিমুল দত্ত বলেন যে না, আমি তো এরকম কাজ কোনোদিন করিনি। কিন্তু শিমুল দত্তের তখন মনে পড়ে যায় স্বপ্নে দেখানো সেই কথাগুলোর কথা, তার মনে পড়ে যায়। তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি করে দেব, আমি আপনাদের করে দেব। তখন সে বলে যে ওই যেই মহাজন তাদের জমিটা দখল করে নেয়, সেই মহাজনকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মেরে ফেলতে হবে। তো এই কথাটা শোনার পর শিমুল দত্ত তো তখন শয়তানি বিদ্যা অর্জন করেছে এবং সে তার মাথায় তো তখন শয়তানি চিন্তা সবসময় ঘুরপাক খাচ্ছে, এমত অবস্থায় ছিল তখন তার শরীরের কন্ডিশন। এক কথায় সে একটা মানে শয়তানকে সাহায্য করার জন্য সে উঠে পড়ে লেগেছে। তো এই কথা বলার পর তারা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তখন শিমুল দত্ত বলে যে ওই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তির বাবার নাম এবং মায়ের নাম যেন ওনার কাছে দিয়ে যায়। তো তারা সাথে করে সেটা এনেছিলেন, সেটা লিখে রাখে শিমুল দত্ত। তারপর ওই প্রসেস অনুযায়ী সে ওই জিনকে হাজির করে বিভিন্ন ভোগ দেওয়ার কথা বলে ওই জিনকে দিয়ে নাকি সে কাজ করায়। তো 1 সপ্তাহের মধ্যে নাকি ওই যে মহাজনটা ছিল সে নাকি মারা যায় এবং গ্রামের লোকেরা যেটা জানতে পারে, ওই মহাজন নাকি একটা কুয়ো থাকে না পাহাড়ি এলাকায়, কুয়ো থেকে যে মানুষ পানি তুলে, সেই কুয়োতে নাকি ওই মহাজনের লাশ পাওয়া গিয়েছিল এবং ওই মহাজনের জিব্বাটা নাকি ছিল না, জিব্বাটা সম্পূর্ণ ভেতর থেকে একদম গোড়া থেকে কাটা অবস্থায় ছিল। জিব্বাবিহীন তার লাশ ওই কুয়োর ভিতরে পাওয়া গিয়েছিল একদম পচা গলা অবস্থায়। তারপর সেখান থেকে লোকজন উদ্ধার করে তাকে পরবর্তীতে শ্মশানে দাহ করা হয়। তো এই ঘটনার পর আশেপাশের গ্রামের মানুষজনের কাছে বেশ পরিচিতি লাভ পায়, লাভ করে শিমুল দত্ত। তো এই কথার, এই ঘটনার পর থেকে শিমুল ওই এলাকায় পরিচিতি লাভ করে এবং সবার মুখে শিমুল তান্ত্রিক নামেই সে বেশ পরিচিত ছিল। তখনকার সময়ে প্রায় 5 থেকে 6 বছরের মতো সে এরকম খারাপ কাজ করেছে। বিভিন্ন মানুষকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বিভিন্ন মানুষজন তার কাছে আসত, যারা শয়তান মানুষ, মানুষকে ক্ষতি করতে চাইত, তারাই শিমুল তান্ত্রিকের কাছে আসত এবং সে কোনো ভালো মানুষকে কোনোভাবেই সে সাহায্য করেনি। সে যত প্রকার খারাপ মানুষ আছে এসব খারাপ মানুষকেই সে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সাহায্য করত। তাদের ভালো ভালো মানুষদের ফ্যামিলিতে সে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ক্ষতি করত এবং বিভিন্ন উপায়ে সে বিভিন্ন বিদ্যা সে অর্জন করতে পেরেছিল। এবং ওই যে খারাপ জিনগুলো তার সাথে দেখা করতে আসত, সাক্ষাৎ করতে আসত বা মন্ত্রের মাধ্যমে সে জিনগুলোকে হাজির করত, সেই জিনগুলো, সেই জিন মারফত সে অনেক কিছু বিদ্যা সে অর্জন করতে পেরেছিল। তো এরকম 5.5-6 বছরের মতো খারাপ কাজ করার পর তার জীবনে আরেকটি ঘটনা ঘটে, যেই ঘটনার মাধ্যমে সে ভালোর দিকে চলে আসে এবং ওইসব খারাপ কাজ সে ছেড়ে দেয়। কিন্তু যে বিদ্যাটা সে অর্জন করতে পেরেছিল সে বিদ্যার মাধ্যমে সে এরপর থেকে মানুষের ভালো কাজ, ভালো কাজে সে সহযোগিতা করত মানুষকে। মানুষ বিভিন্ন খারাপ জিন দ্বারা, খারাপ জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হলে সেই খারাপ জিনগুলোকে তাড়ানোর জন্য বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে সে তাদের সহযোগিতা করে দিত। শিমুল দত্তের এই ঘটনাটি যিনি সংগ্রহ করেছেন ওনার নাম অর্জুন সরকার। দাদা অর্জুন সরকার একদম প্রথম থেকেই শিমুল দত্তের সাথে, শিমুল তান্ত্রিকের সাথে থাকতেন এবং সেই থেকেই তিনি ওনার সাগ্রেত হিসেবে থাকতেন এবং ওনাকে বিভিন্নভাবে সাহায্য করতেন। তো ওনার সাথে থেকেই অর্জুন সরকার এই ঘটনাটা শেয়ার করেছেন। অর্জুন সরকার ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য এবং আমরা আশা করছি শিমুল তান্ত্রিকের কাছ থেকে সংগ্রহ করা অন্য সব ঘটনাগুলো যেন আপনি আমাদের সাথে শেয়ার করেন এবং উনি খারাপ সময় থেকে কিভাবে ভালো জীবনে ফিরে এসেছেন, ওনার লাইফে কিভাবে পরিবর্তন ঘটেছে এই ঘটনাটাও যেন আমাদের সাথে শেয়ার করেন। ওনাকে আহ্বান জানাচ্ছি। তো অবশেষে অসংখ্য ধন্যবাদ অর্জুন সরকার দাদাকে। আমরা আশা করছি আপনি আরো ঘটনা, শিমুল তান্ত্রিকের আরো ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যদি আপনাদের সংগ্রহে থাকা কোনো ভৌতিক ঘটনা থাকে তাহলে আপনারা সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন লিখে অথবা ভয়েস রেকর্ড করে। আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা BHOUTIGGOTA ভৌতিকগতা@gmail.com।
আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং সুস্থভাবেই আছেন পরিবারের সাথে। অনেকে হয়তো দেশ থেকে শুনছেন বা কেউ দেশের বাইরে থেকে শুনছেন, সবাইকে বলবো আজকের এই ঘটনাটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। সবসময় কিন্তু ছোট ছোট ঘটনা শেয়ার করি, তো আজকে যে ঘটনাটি শেয়ার করব আমি সেটি মোটামুটি একটু বড় ঘটনা, খুব বেশি বড় না বাট একটু বড় ঘটনা। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন সেই ভাই বলেছেন যে ওনার নাম গোপন রাখার জন্য এবং ঘটনাতে যতগুলো নাম ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি ছদ্মনাম তিনি ব্যবহার করেছেন। এবং তিনি যেটা বলেছেন যে ভাই আমি আসলে 1 মাস ধরে এই ঘটনাটা লিখেছি এবং তিনি এটাও বলেন যে ঘটনা এত দেরি হওয়ার কারণ হচ্ছে যে তিনি দেখা যাচ্ছে যে ঘটনাটি লিখতে বসেছেন অনেক সময় তার মন চাইত না লিখতে, কারণ অর্ধেক লেখার পর দেখা গেছে কোনো কারণে ফোনে চার্জ চলে গেছে, বন্ধ হয়ে গিয়েছে, সেটা সেভ করতে পারতেন না, আবার দেখা যেত যে লেখাগুলো অগোছালো হয়ে যেত। তো সব সমস্যার সম্মুখীন তিনি হয়েছিলেন এবং তারপর একটা সময় গিয়ে তিনি সম্পূর্ণ লেখাটা শেষ করেন। তো অসংখ্য ধন্যবাদ শুরুতে জানি ভাইটিকে এত কষ্ট করে আপনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। তো আমি দেরি করবো না শ্রোতা বন্ধুরা, আপনাদের আজকের ঘটনা নিয়ে যাচ্ছি আমি। সবাই শুরু থেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাচ্ছি আজকের ঘটনায়। আসসালামু আলাইকুম। ভৌতিকতার সকল মডারেটর ও লিসনারদের সুস্থতা কামনা করছি। আজকে আমার ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য আশা করছি। আমি অনেক ঘটনায় জড়িত, আমার সাথে অনেক ঘটনা স্মৃতির কোটের বন্দী, তা থেকে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য মন অনেক আকুল হয়েছিল। তো আজকে আমি শুরু করছি আমার ঘটনা। আমার বাসা নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায়। বর্তমানে আমি দেশের বাইরে আছি। আমার নাম যেটা আমি শেয়ার করছি সেটা আসলে সামির ভাই একান্ত জানুক আর কেউ না জানুক, এজন্য ওনাকে অনুরোধ করে যাতে ঘটনাটি ওনার মতো করে বা শেয়ার করুক, যাতে আমার নামটা শেয়ার না করে। আবারও বলছি, শুরুতে বলা হয়েছিল যেটা, যে অনেক নাম এখানে শেয়ার করা হবে ছদ্মনাম আকারে। ছোট থেকে আমি বেশ চুপচাপ থাকতাম, তবে আমি বড়দের মতোই সবকিছু বুঝতে পারতাম, এমনকি কোনো কিছু করার আগে ধারণা করতে পারতাম যে কোন কাজটা করলে পরে কি কি হতে পারে। ঘটনায় যাওয়ার আগে বলে রাখা ভালো যে আমার নানার সাথে অদৃশ্য জগতের সম্পর্ক ছিল। আমার নানা একজন পরাজগার মানুষ ছিলেন, অনেকের সমস্যার সমাধান করতেন তিনি। তার কাছে আমি অনেক আদরের ছিলাম। যেখানে অন্যান্য নাতিরা তার সাথে দুষ্টাম করলে একটু বিরক্ত ফিল করতেন, সেখানে আমি চুপচাপ তার পাশে বসে থাকতাম এবং দেখতাম মনোযোগ দিয়ে তিনি কি কি করছেন বা কি কি পড়ছেন। এজন্য তিনি আমাকে বেশ পছন্দ করতেন। বলা যায় আমি ছোট থেকেই মসজিদে বড় হয়েছি। মসজিদ আমার সব থেকে প্রিয় স্থান, তবে বড় হতে হতে সরে গিয়েছিলাম আমার এই প্রিয় স্থানটা থেকে। থাক, সে কোনো একদিন আপনাদেরকে শেয়ার করব। মূল ঘটনা যাওয়ার আগে কিছু বলে নিতে চাই যেন বুঝতে অসুবিধা না হয়। আমার নানা বাড়ি গাজীপুর। কোন এক গরমের ছুটিতে আমরা নানা বাড়িতে বেড়াতে গেলাম। তখন আমার বয়স বেশি না, 5 কি 6 হবে, তো সবকিছুই বুঝতাম। তো নানা বাসায় যাওয়ার দ্বিতীয় দিন নানা আমাকে বলল যে এশার নামাজের পর আমার ঘরে একটু আসিস, তো তোকে একজন খুব দেখতে চেয়েছে, তোর সাথে পরিচয় করিয়ে দিব। তা আমি তেমন কিছু ভাবিনি, আমি বললাম ঠিক আছে। আমি নানার কথা মতো এশার নামাজ পড়ে নানার রুমে গেলাম। নানা বলল যে বসো এখানে। নানা বসে কোরআন তেলাওয়াত করতে লাগলো আর আমি মনোযোগ সহকারে শুনতে লাগলাম। আর নানার শরীর থেকে খুব একটি সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছিল মিষ্টি আকারের, ভালো লাগছিল আমার। কিছুক্ষণ পর একটি শীতল হাওয়া ঘরে প্রবেশ করল, তার সাথে এক তীব্র আতরের ঘ্রাণ আমার নাকে এসে লাগার সাথে সাথে কেমন এক ঘরে পড়লাম। আমার চোখ দুটি বন্ধ হয়ে আসলো, কিরকম একটা শান্তি বিরাজ করলো আমার মাঝে। একটা সালাম আসলো আর সাথে সাথে সমস্ত ঘোর কেটে গেল। চোখ খুলে তাকালাম আমি, তারপর আমি আর নানা সালামের উত্তর দিলাম। আর আমি দেখলাম নানার পাশে একজন বসা, এত সুন্দর মানুষ আমি পৃথিবীতে দেখিনি কখনো। মাথায় একটা পাগড়ি পরা, মুখ দেখতে যতটুকু মনে ছিল যে বড় সাদা দাড়ি, এত সুন্দর চেহারা যে আলো ঝরাচ্ছিল এবং চোখগুলো খুব উজ্জ্বল ছিল, গায়ে পরা ছিল সাদা রঙের জুব্বা। তো তিনি আমার দিকে তাকে একটা মুচকি হাসি দিলেন। নানা আমাকে বলল, এ আমার বন্ধু, তিনি আমাদের মতো সাধারণ কেউ নয়। আমার যখন 25 বছর ছিল তখন আমার সাথে তার কোনো এক এলাকার মসজিদে পরিচয় হয়েছিল। তুই হওয়ার পরেই আমার সাথে গিয়েছিল তোকে দেখতে। তারপর বলেছিল, তুই যখন একটু বুঝের হবি আমি যেন তোর সাথে দেখা করিয়ে দিই। আমি তাকে সালাম জানালাম, সে সালাম উত্তর দিল নিল এবং বলল যে সে ছোট থাকতে আমাকে দেখেছে, তারপর এই আজকে আমাকে দেখল, খুব শখ ছিল দেখার, সেটা পূরণ হলো। এবং এটা বলল যে তুমি খুব সাবধানে থাকবে, নামাজ ছাড়বে না। আমি যখন তোমাকে দেখতে যাই তখন বুঝি তোমার সাথে এমন একজনের যোগসূত্র আছে যার নাম আমাদের মুখে আনারও অনুমতি নেই। আর খবরদার, কখনো তোমার হাত কাউকে দেখাবে না। মানে ওই যারা হাত টাত পরে বা হাতে ভাগ্য বলে, ইসলামিক নিষিদ্ধ, কঠোরভাবে নিষিদ্ধ, ওরকম ভাবে কাউকে দেখাতে না বলেছিল। আমি ছোট ছিলাম, তো এই প্রথম আমি বুঝতে পারলাম নিজের সামনে কোন জিন আমার সামনে এসেছে, সেটা আমি ফিল করতে পারলাম। কিন্তু আমার ভয় কাজ করছিল না, যে তোমার নানার সাথে ছিল। আমার নানা মাকে বলেছিল আমাকে সাবধানে আর চোখে চোখে রাখতে। এই ছিল আমার প্রথম অভিজ্ঞতা। এটার সাথে এ ঘটনার যোগ আছে তাই আগেতেই বলে রাখলাম। কিছু বিবরণ দিয়ে নেই, সালটা ছিল 2016 কি 2017 হবে। আমার বয়স তখন 18। নানা মারা যাওয়ার পর এই ঘটনাটি ঘটে আমার সাথে। একাকিত্বে জীবন কাটিয়ে কিছু বন্ধু জোগাড় করেছিলাম, তো এতদিন আমার ছোটকালের কথা বেশি মনে ছিল না বা বলতে পারেন মনে পড়েনি। উঠতি বয়স, তখন যা চাইতো মনে তাই করতাম, তবে নামাজ ছুটে যেত খুব কম। তো প্রথমে আমাদের এলাকার অবস্থানটা বলি, নাম বলছি না কারণ আছে, আপনারা তো চিনে নিতে পারেন। আমাদের এলাকাটার শহর বলা যায়, কিন্তু আমাদের এলাকার পর থেকে অন্য এলাকাগুলো গ্রামের আওতার পরে, কারণ সবুজ শ্যামল ছিল চারপাশে, বিল ছিল, আর কিছু এরকমই, মানে এমন একটা পরিবেশ ছিল গ্রামের জন্য এটাই পরে যথেষ্ট। তো আমাদের এলাকাটার ও শহরের অধীনে পড়লেও আমাদের বাসা একটু একটু সাইডে ছিল। বাসা থেকে একটি বিল দেখা যেত, আর যে বিলটিকে আমরা আমাদের বিল নামে, মানে এত সুন্দর ছিল যে আমাদের এখানে বিল নামে ডাকতাম আর কি। এই বিলের পরে মাঝখান দিয়ে একটি সড়ক, তার পাশে বিশাল একটা এলাকা গিয়েছে, আর একটা বিল, এটা বলে যে বিলটার নাম আমরা মাধব পাশার বিল বলতাম, যেটা ছিল অনেক বড়। তো আমাদের সাথে ঘটা ঘটনায় সে বিলের, মানে বিল থেকে আমাদের ঘটনাটা শুরু হয় মূলত। যা ঘটনা যাই, আমরা বন্ধুরা প্রায় সময় এই শহরে জঞ্জাল থেকে বেরিয়ে বিলগুলোতে সময় কাটাতাম। এক একটার পর একটা বিল ছিল, তো যেই বিলগুলো ছিল এগুলো তো কাছাকাছি ছিল, তো আমরা মেঠোপথ বা বিলের মাঝামাঝি সড়কে ঘুরে বেড়াতাম। বিল থেকে টমেটো, শসা, আলু এগুলো দেখা যেত মাঝে মাঝে, না হলে আমরা নিয়ে নিতাম। তো নিয়ে আমরা দেখা যেত যেগুলো আমরা খাওয়া দাওয়া করতাম। আর বাসার কাছাকাছি বিল থাকায়, আবার শহরের মতো এলাকা থাকায় আমাদের সাধারণত আড্ডাটা বেশ ভালো জমত সেই বিলের আশেপাশে এলাকা। তো স্বাভাবিকভাবে শহরের মানুষ ঘুমায় দেরিতে, তো মাধব পাশার বিলের আশেপাশে যারা থাকতো তারা ঘুমিয়ে পড়তো রাত বলা যায় 9টা 8টার দিকে, যেহেতু একটু একটু হালকা শহরের সাইডে ছিল। তো আমাদের সেই এলাকার চারপাশে মানুষরা কেউ এরকম রাতে দেখা যেত যে রাতে কার্ড খেলতো আশেপাশে, অনেকে আবার দেখা যায় সে মুক্ত থাকতো। তো আমরা মাঝে মাঝে গানের আড্ডায় জমাতাম, মাঝে মাঝে ভৌতিক আড্ডা, তবে একটা খারাপ অভ্যাস ছিল যে আমরা স্মোক করতাম। কিভাবে কেমন করে স্মোক ধরালাম তা জানা ছিল না, তো বলতে পারেন হয়তো বা খারাপ সঙ্গের কারণে হয়েছে। তো বেশি দিন হয়নি, হয়তো বছর দুয়েক, যার ঘটনায় আসি। তো এমন একদিন শীতের রাতে আমরা ওই মাধব পাশের রাস্তার পর করে, মানে যেটা পার হয়ে আমরা একটু সামনে গিয়েছিলাম, তবে অন্যদিনের মতো স্বাভাবিক লাগছিল না, কেমন জানি চারপাশটা বেশ নির্জন লাগছিল এবং শীতের রাত হওয়াতে হওয়াতে এরকম লাগছিল, আমরা এটা ফিল করতে লাগলাম। তো হঠাৎ আমাদের পাশ থেকে একটা শিয়ালের চিৎকার আমরা শুনতে পাই। তো হঠাৎ যখন শুনেছি, এরকম কখনো জীবনে শুনিনি এলাকায়, আমরা বেশ ভয় পেয়ে গেলাম। তো আমাদের এক বন্ধু ছিল রূপক, ও একটু বেশি ভয় পেল, তো সে তো মা মা করে চিৎকার শুরু করলো। তো এটা দেখে আমরা বাকি বন্ধুরা চারজন হাসাহাসি করলাম। তো সে ফ্রেন্ডকে নিয়ে আমরা মাঝে মাঝে মজা করেছি, একটু ভয় পেয়ে পেয়েছি। তো ওই দিন যে বন্ধুগুলো আমার সাথে ছিল তাদের নাম বলিনি, আমাদের বন্ধু ছিল তখন জয়, সাব্বি এবং শিপলু এবং রূপক, যেখানে একটু বেশি ভয় পায়। তো আমরা ওরকম মজা করতে করতে সে মাধব পাশার বিলের পাশে বসলাম, কেননা সে বিলটা একটু নীরব থাকে আর বিলের মানুষ তো আশপাশে নাই, সবাই একটু যেটা বলছি আগে ঘুমায়। তো আমরা যেটা করি যে ভয়, যেহেতু টুকটাক সবাই টুকটাক ভয় পেয়েছিলাম, তো ভয় কাটানোর জন্য আমাদের বিলে বসে আমরা স্মোক, মানে সিগারেট এরকম ধরালাম, হাসাহাসি করতে করতে লাগলাম, হাসাহাসি করতে করতে রূপককে নিয়ে চেঁচামেচি করছিলাম। কিছুক্ষণ পর আমাদের এক বন্ধু যে ছিল সাব্বির, সে বলতেছে যে চল রূপককে আমরা এরকম আবার ভয় দেখাই। তো সে ছিল আবার সেদিন কালো শার্ট পরা, তো আমরা প্ল্যান করলাম যে সাব্বির দৌড় দিয়ে ঝোপে লুকিয়ে পড়বে সবাই সামনে, তখন সে এসে হঠাৎ করে ভয় দেখাবে, এটা তখন রূপক সামনে ছিল না। তো যেটা ঘটে, তো সাব্বির তখন সে রূপকের সাথে আমাদের বন্ধু একটু সাইডে কথা বলতেছে, সাব্বির করে কি নিজের থেকে ঝাঁপ দিয়ে ঝোপের ভিতর চলে যায়। তো ঝোপের ভিতর চলে যাওয়ার পর আমরা তো অপেক্ষা ছিলাম সে আসবে, তখন রূপককে আমরা আনি, তো রূপক বলতে সাব্বির কোথায়। তো আমরা বললাম ওকে তো দেখি নাই, আশেপাশে হয়তো বা আছে, দেখলাম ঝোপের মধ্যে গেছে, এখানে আসবে হয়তো। তো এটা বলার পর আমরা সাব্বিরকে খুঁজতে লাগলাম, তো খুঁজতে 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 পাচ্ছি না কোথাও। এদিকে আমরা তো মনে করছি যে নিশ্চয়ই হয়তো সাবির সে কোন রকম একটা কোনোভাবে ভয় দেখাবে, যেহেতু সে কালো পোশাক পরে কোনোভাবে একটু ভয় টয় দেখাবে আর কি ঝোপের ভিতর থেকে। তো মুখ সংস্কৃত বলে ফেলছি সে যেহেতু ভিতরে ঝোপের ভিতর চলে গেছে। তো তখন রূপক বলতেছে ঝোপের ভিতর কেন গেছে এখানে? তো আমরা তখন বলতেছি হয়তো সে পেশাব করবে এখানে গেছে। তো আজব বিষয় হচ্ছে সে আসছে না, সে আসছে না। তো আমরা তখন চিন্তা করলাম যে হয়তো সাবির সাইডের থেকে আমাদের কথাটা শুনে ফেলছে যে বলছে ঝোপের ভিতর আছে, এর জন্য সে হয়তো একটু না এসে ভয় দেখাবে আমাদেরকে বা রূপককে। টেনশনের বিষয় হচ্ছে যে বেশ কিছুক্ষণ সময় চলে যায়, কিন্তু আমরা একটু নিজেরাও আমরা তখন টেনশনে পড়ে যাই, যারা ভয় দেখানো প্ল্যান করেছি, দেখছি সাবির আসছে না, আমরা একটু আশেপাশে খুঁজতে লাগলাম। তো খুঁজতে খুঁজতে যেটা ঘটে, যে যেটা বলেছে নীরব এলাকা, তো ওইখান থেকে আমাদের এক ফ্রেন্ড যে ছিল শিপ্রু, ও বলতেছে বাদ দে মানে বাড়ি চলে গেছে, ওর আর খুঁজে লাভ নাই, আমরা আমাদের মতো আড্ডা দিই। এই বলে আমরা বিলের রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। তো রূপক সে একটু বেশি ভয় পেয়েছে, আর আমাদের কথা হচ্ছে হয়তো সে আমাদেরকে ধোকা দিয়ে হয়তো চলে গেছে বাড়িতে, এটা আমি একটা তখন ধরে নিয়ে গেছিলাম। তো শিপলু হাঁটছে তার পিছনে যায়। তো হাঁটার মধ্যে চারপাশে একটা অন্যরকম একটা ফিলিংস আমাদের মধ্যে কাজ করলো, মনে হচ্ছে যে শ্বাসটা মানে প্রত্যেকের মধ্যে শ্বাসের মধ্যে আমরা একটা পচা গন্ধ পাচ্ছি, যেটা আগে কখনোই হয় নাই, প্রথম হচ্ছে। এবং এটা আমরা যখন একটু পাশে তাকালাম দেখি যে একটা যখন ওই জিনিস ক্রস করবো দেখছি একটা কালো বিড়াল মরে পড়ে আছে এবং ওখান থেকে গন্ধটা বেরোচ্ছে। এটা দেখার পর ওই এরিয়াটা আমাদের তাড়াতাড়ি হেঁটে পার করতেছে, রূপকে দেখে আরো বেশি ভয় পেয়ে গেছে। তো হঠাৎ পিছন থেকে একটা মহিলার কানার আওয়াজ আমাদের কানে আসলো। তা আমরা তখন সবাই স্তব্ধ হয়ে যাই, এটা হচ্ছে বিড়ালটা পার হওয়ার ঠিক 8-10 কদম সামনে যাওয়ার পর। তো আমরা সবাই দাঁড়ালাম, পিছনে ফিরে তাকালাম, সবাই একসাথে দেখলাম। তবে যা দেখলাম তা তো দেখে মানে এবার প্রচন্ড ভয় পাই সবাই আমরা। দেখলাম আমরা সবাই যে আমরা যে জায়গা থেকে হেঁটে নামা শুরু করলাম, এটা কালো আকারে বিড়াল না কুকুর এটা বলতে পারলাম না, মনে হচ্ছে কিছু একটা সেখানে আছে প্রাণীর মতো, ওই বিড়াল কুকুরের মতো একটা মিডিয়াম আকৃতির একটা কিছু হবে, কান্না করছে, এগিয়ে আসছে আমাদের দিকে। আমরা এখন একে অপর দিকে তাকাচ্ছি এবং অন্ধকারের মধ্যে দেখুন চোখ উজ্জ্বল করছে। এটা দেখে আমি বললাম জয় দৌড়তে। তো রূপক যে ছিল সে তো একটু লম্বা ছিল, সে ভয় পেয়ে আরো জোরে দৌড় দিল। তো আমরা একটু পিছনে ফিরে দেখলাম যেটা ছিল যেটা অবয়বের মতো সম্পূর্ণ, তখন তাকে দেখা যাচ্ছে এখন পিছনে ফিরে যাওয়া, দৌড় দিয়েছি পিছনে ফিরে তখন দেখছি সেই প্রাণীটা মানুষের মতো রূপ নিয়েছে এবং সাধারণ মানুষ থেকে বেশ লম্বা, আর দৌড়াচ্ছে আমাদের পিছনে পিছনে এবং ভারী গলায় কিছু একটা বললো যে পেয়েছি পেয়েছি, তোদের খবর আছে, তোদের ধরবার ফরমান আসছে আমার কাছে, পেয়ে গেছি তোদেরকে, এই বলে জোরে জোরে হাসছিল। আমি আর জয় দোয়া পড়তে পড়তে দৌড়াতে লাগলাম, সে যে কি দৌড় এটা বলার মতো না। তো যেখান দিয়ে আমরা বের হব যে সড়কটা দিয়ে দেখছি দূরে একটা ল্যাম্পপোস্ট আছে। তো আমরা এরকম চারজন দিলাম যে দৌড়, মানে আমরা যারা ছিলাম সেখানে দিলাম দৌড়। দৌড় দিতে দিতে বিলটা ওটা ক্রস করে ফেলি এবং একটা ল্যাম্পপোস্টের সামনে গিয়ে আমরা দাঁড়াই এবং ল্যাম্পপোস্টের যে আলোটা যেখানে ছিল সেটা ক্রস করে আরো সামনে গিয়ে আমরা এগিয়ে যাই কিছুটা দূরে। রূপক শিপলু তারা মাত্র সামনে, আমি এবং জয় পাশে আমার। তো দেখা গেল যে আমরা প্রায় বিল ক্রস করেছি 20-30 হাত হবে। তো জয় কিছুটা হালকা কিছুটা আমার পাশে দাঁড়ানো ছিল, যে আমরা দেখছি যে সেই অবয়বটা আমাদেরকে তাড়া করেছিল সে ল্যাম্পপোস্টের আলোটা যেখানে শেষ হয়েছে যেখান থেকে অন্ধকার শুরু ওপারে সেখানে সে দাঁড়ায় আছে এবং তার ওখান থেকে এই আমরা স্পষ্ট শুনতে পাই যে সে রেগে ফুসটারে যেরকম একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ আসছে এবং সাথে সাথে দেখলাম যে জয় সে ধপ করে পড়ে গেছে আমাদের সামনে পড়ে গেছে। তো আমরা কি প্ল্যান করেছিলাম না করেছিলাম সব আমরা তখন ভুলে গেছি এবং রূপক যে আমার বন্ধু ছিল সে তখন বলতেছে জয়কে দেখে যে ওকে ধর না ওর বাঁচতে পারবি না। তো আমরা তো তাকে নিয়ে তখন ব্যস্ত হয়ে গেছি এবং জয়কে আমরা হুঁচি ফেরানোর জন্য তার সাথে কথা বলার চেষ্টা করছি, তাকে একটু সাহস দিচ্ছি, দেখছি যে তার সেন্স প্রায় নাই বললেই চলে। অনেক ডাকা টাকি করার পর দেখলাম একটু সেন্স ওর আসছে, ও চোখ খুলল। তো তখন ওই যে অবয়বটা সেখান থেকে একটা আওয়াজ এরকম শুনতে পেলাম, কতদিন বাঁচবি, এবার আমার সর্দার আসবে, এরকম একটা ভয়েস আমরা শুনলাম। তা আমরা এই আসলে এটা কি প্যারানর্মাল কিছু, এটা আমরা টের পেয়েছিলাম মোটামুটি, বাট 100% না, ভাবছিলাম যে আবার কেউ ভয় দেখাচ্ছে নাকি অন্য কোনো প্ল্যান কারণ নাকি এটা কি হচ্ছে বুঝতেছি না, কিন্তু অবয়ব যেহেতু আছে আমরা কিন্তু শুরু থেকে একটা লম্বা কৃত অবয়বই দেখছিলাম। তো ওই আবছা যে আলো সেখানে আমরা বুঝতেছি পারে কেউ আছে, বাট কণ্ঠটা বেশ কর্কশ ছিল। তো এটা পাত্তা না দিয়ে কোনোরকম আমরা যেহেতু আলো পাইছি বুঝে গেছি ওইখানে আর কেউ আসবে না, তো আমরা পাশেই সামনে একটু সামনে একটা চায়ের দোকান ছিল, তো ওইখানে গিয়ে বসলাম। তো তখন জয় বলতেছে যে আসলে জানিস না কি হয়েছে, একটা বাতাস মনে হয় আসলো আমার হাঁটে আসলো যে একটা ধাপ করে পড়লো, তখন আমি সঙ্গে সঙ্গে পড়ে যাই। এবং আমি যেটা ফিল করেছিলাম সেই মুহূর্তে যে আমার পা দিয়ে মনে কিছু একটা আমাকে পায়, আমার পায়ে টান দিল। তো আমরা কিছুটা স্বাভাবিক হই, কিছু সময় আমরা একটু কথা বলছিলাম যে আমরা চাচ্ছিলাম যে সাব্বির এই রাস্তা দিয়ে পার হবে, ও আসবে হয়তো বা তার অপেক্ষা ছিলাম, কারণ সাব্বির তো আগে আগে আসার ব্যাপার কথা না, ওর সাথে কিছু হলো না সেটার একটা অপেক্ষায় ছিলাম। তো আমরা আমাদের মতো তখন দেখি সাব্বির আসছে না। আমরা আমাদের বাসায় পৌঁছানোর সময় একটু সামনে চা দোকান চা কি আমরা সামনে চলে যাবো, সে এলাকার লোকজন তখন সজাগ ছিল, তখন এটা একটু আবার এখানে লোকজন আসছে চারপাশে দেখতেছি। তো আমরা সাব্বিরকে তখন দেখতে পাই, তখন তাকে জিজ্ঞেস করছি কি রে তুই হঠাৎ হয়ে গেলি? তো ও বললো যে আমার নানি কল দিছিল বাসায় মেহমান আসছে দোকানে যাওয়ার জন্য, তার জন্য তাড়াহুড়া করে দৌড়ে বাসা আসলাম, আর তোদের সামনে থেকে তো আমি আসলাম। তো এটা শুনে রূপক আরো ভয় কাঁপতে লাগলো, বলতে লাগলো যে কি হয়েছে, মানে ওইখানে কি হয়েছে না হয়েছে সবকিছু সে তখন বলল। এটা বলার পর তো আমি যেটা ঘটে যে রূপকের কথা শুনতে আমি আরো বেশি ভয় পেয়ে যাই, আমার সাথে বা আমাদের সাথে যে ইনসিডেন্ট গুলা ঘটছে কি হলো না হলো, কিন্তু রূপকের মুখ থেকে সেটা অন্যরকম ভাবে, রূপক সম্পূর্ণ অন্য কিছু দেখছে। যেটা সে বলে যে যেমন আমি যেটা ওয়েব দেখেছি বা একটা প্রাণীর মতো দেখেছি, রূপক কিন্তু সেটা দেখে নাই বা সেটা দেখলে না, সে অন্যরকম বলতেছে। সে বলতেছে যে কোন একটা অবয়ব তার সাথে একটু হাসাহাসি করেছে, তাকে ভয় দেখিয়েছে, তারপর তারা দৌড়ে এখন এখানে এসেছে। তো তারা সেরকম এমন একটা অবস্থা হয়ে গিয়েছে ওদের মধ্যে যে ওরা কেউ মনে করছে এটা প্যারানর্মাল কিছু, আবার দেখা যাচ্ছে যে দুই একজন মনে করছে সাব্বিরই হয়তো কোন রকম ভয় দেখিয়েছে, কেউ এটা মনে করছে লম্বা কৃতি কিছু একটা হবে, হয়তো বা এমন হতে পারে যে সাব্বির তার পোশাকটা এমন ভাবে, সে কালো পোশাক ছিল পরে এমন ভাবে হয়তো লাঠি দিয়ে উঁচু করে রেখেছিল, হয়তো মনে করতে পারে সেটা হবে মতো কিছু একটা হবে। এরকম ওদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বাট এটা যে প্যারানর্মাল একটা কিছু ছিল সেটা কিন্তু আমি মোটামুটি একটা আঁচ করতে পেরেছিলাম। তো সবাই সেদিনের মতো যাদের পাহাড় চলে গেলাম। তো আমি বাসায় যাওয়ার পর খাওয়া দাওয়া করলাম, বাতি নিভিয়ে পরে ফোন টিপতে লাগলাম, রাত তখন প্রায় 12টা বাজে, চোখে ঘুম ঘুম ভাব, হঠাৎ নাকে একটা বাজে দুর্গন্ধ আসলো যেটা আমি কিছুক্ষণ আগে পেয়েছিলাম ওই যে এখানে হাঁটার সময়। তো হঠাৎ গন্ধটা পাওয়ার কারণে আমার পেট থেকে এমন মানে পেট মচর দিল যে হঠাৎ করে বমি চলে আসলো, আমার সারা শরীর কাঁপতে লাগলো যেন জ্বর চলে আসলো। আমার বমি করার আওয়াজ শুনে মা আমার পাশের রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে আসলো, মা দেখলো আমি নিচের পরে বমি করে পুরো ভরায় ফেলছি। তো মা আমাকে পানি খাওয়ালো, মাথা পানি দিয়ে ধুয়ে দিল, মা আমার পাশে বসেছিল, আমি বেশ তখন টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার নাকে সেই গন্ধটা আবার আসলো, ঠিক যেন গন্ধটা যে বিলে পেয়েছিলাম যেটা বললাম তখন সেম গন্ধ আবার তৃতীয়বার এরকম আসলো। তা আমি চোখলো নিজেকে এমন একটা জায়গা আবিষ্কার করলাম যে আমার চারপাশে গাছ, গাছগুলো দিয়ে এরকম বেষ্টনী দেওয়া আছে, মনে হলো একটু চেয়ার বা সিংহাসন, তার সামনে রক্ত ভেসে গেছে আর কোথাও কোথাও পা কাটা, মাথা কাটা, অর্ধেক বডি আর এরকম মনে হচ্ছে যে কোনো ভুঁড়ি পড়ে আছে পেট। তো এখানকার গন্ধগুলো দেখে আমার আরো বমি চলে আসলো আর আমি ঘুম থেকে উঠে বমি করতে লাগলাম। তখন মা আমার পাশে ছিল, তখন তো ওই রাত মায়ের কোলে মাথা রেখে আমি ঘুমিয়েছি, কারণ আমার প্রচন্ড রকম খারাপ লাগছিল। ঘুম থেকে উঠলাম, জ্বর নেই আর ক্লান্তিটাও নেই, তাই খারাপ স্বপ্ন মনে করে আর পাতা দিলাম না। তো সেদিন আমরা প্ল্যান করলাম যে আমাদের গ্রুপে এই দুজন যে মানে যারা এরকম ভয় পেয়েছে তাদেরকে নিয়ে কিছু একটা করা যায় কিনা। তো ভয় যে দেখাবো গ্রুপে যে দুজন ভয় পেয়েছে সেটা হচ্ছে যে আমরা আসলে টোটাল সাতজনের একটা বন্ধুর গ্রুপ ছিলাম, তো রূপক তো ভয় পায়, সে তো ভয় পেয়েছে। তো এই ঘটনাটাই আমরা পরে আমাদের গ্রুপে সবাইকে শেয়ার করি, সেখানে একজন বন্ধু শিহাব। তো এখন আমাদের একটা প্ল্যান হয়েছে যে রূপক এবং শিহাবকে আমরা এবার ভয় দেখাবো। তো আমরা একটা প্ল্যান করি যে কিছুদিন পর রাতে আমরা মাধ্যমিক ভাষার পড়ার একটা বিল আছে সেখানে যাব। তো মোটামুটি লাস্টের যে ইনসিডেন্টটা ঘটে সেটা একটু সবাই তখন ভুলের মধ্যে আছে এবং অনেকে শুনে এটাকে খুব সিরিয়াস নিছে, বিশেষ করে আমিও একটু সিরিয়াস নিছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না এটা আসলে যেহেতু এর মধ্যে কোনো কিছু ঘটে নাই এটা হয়তো নর্মাল কিছু একটা হবে, যদি আমি টুকটাক স্বপ্ন দেখতাম এর মধ্যে, তো এটা নিয়েও দুইটার সাথে আমি একসাথে ম্যাচ করি নাই। তো আমাদের এরকম প্ল্যান ছিল যে ওইখানে ওই বিল পাড়ে আরেকটা বিল আছে যেখানে বর্ষাকালে বেশ ভালো পানি হয় এবং সেখানে একটা কালভার্ট আছে, সেখানে আমরা প্ল্যান করি যে আমাদের যদি বন্ধুদেরকে আমরা ভয় দেখাবো। তো দিনক্ষণ আমরা ঠিক করলাম যে বৃহস্পতিবার রাতে এরকম একটা আড্ডা দিতে পারবো এবং পরের দিন যদি শুক্রবার সমস্যা হবে না। তো এর মাঝে ওই দিন আস্তে আস্তে আমি যেটা দেখলাম যে এই যে স্বপ্নটা আমি দেখছি এটা কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে এটা ঠিক বুঝতে পারলাম না এবং এটা একটা অভ্যাস হয়ে গেছে আমার যে ঘুমালাম এরকম একটা স্বপ্ন দেখবই। তেমন আরেকদিনের স্বপ্ন দেখলাম যে একটা অদ্ভুত অবয়ব যার হাতে সিকুরের মতো, সেই সিকুরের মাথায় কাস্তের মতো কিছু লাগানো, আমি নিজেকে দেখলাম যে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি, সে শূন্য অবস্থানে আছে এবং সে মাথার মধ্যে যেটা আছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমার দিকে ছুড়ে দিয়ে একটা টান মারলো পেছন দিক দিয়ে এবং আমার ঘাড়ের যে হার সেটা কেটে একটানে বেরিয়ে গেল আর আমার মাথাটা পড়ে গেল আর কি। আমি দেখলাম এটা স্বপ্নের মধ্যে এবং সেই যে অবয়বটা দেখলাম স্বপ্নের মধ্যে সে অনেক বাজে ভাবে হাসি দিল। তখন আমি স্বপ্নের মধ্যে উঠে আমি মা মা চিৎকার করে ঘুম থেকে উঠে পড়লাম এবং সে সময় ফজর আজান তখন হচ্ছে। আমি একটু শান্ত হয়ে নামাজের জন্য মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো মসজিদের হুজুরের সাথে আমার ভালো খাতির, তো হুজুরকে আমি বললাম যে হুজুর একটা সমস্যা আমি ফেস করছি, এটা আমি আসলে এখন পর্যন্ত কাউকে শেয়ার করি নাই, তো আমি কিছুদিন ধরে এরকম স্বপ্ন দেখছি এবং আজকে এরকম দেখছি। তো হুজুর বললো যে তুমি আমি পুরোটা ইনসিডেন্টের কথা বলি যে মাদ্রাসা বিলে কি হয়েছে না হয়েছে এরকম বলি। তো বলে যে তুমি মাদ্রাসা বিলের দিকে যেও না আর নামাজ পড়ো, ঠিক মতো দোয়া করো আর রাতে চার কুল আয়াতুল কুরসি পড়ো, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমাদের প্ল্যান তো বড়, আমি না থাকলে কোনো কিছু হবে না, মজাটা মাটি হয়ে যাবে। তাই মনে মনে বললাম যে দূর স্বপ্ন এসবগুলো কিছুই হবে না। তো এখন সেদিন আসলো যেদিন আমরা প্ল্যান করেছিলাম যেটা কার্যকর করব বৃহস্পতিবার রাত ফ্রেন্ডরা মিলে। এটা যে আমার জীবন পরিবর্তন করে ফেলবে সেটা আমার ধারণার বাইরে ছিল। তো এবার আমাদের সাথে আমাদের আরো দুইজন বন্ধু, তো আমরা টোটাল এখন সাতজন, যেটা বললাম যে শিহাব আছে আর একটা ফ্রেন্ড আছে রহমান না। তো শিবলু আসেনি, ওকে বলেছিলাম যে এই বিষয়গুলো একটু মজা দেখাবো, ও এগুলো তো আসলে সেদিন আসতে চায়নি। যাক প্ল্যান মতো আমরা একটা হুডি নেই, হুডির পকেটে আমাদের এক বন্ধুর একটা নানির বোরকা আছে, কালো বোরকা, সেটা ঢুকালাম এবং কিছু কাপড় নিলাম, যেমন কাফনে কাপড়ের মতো সাদা কাপড় নিলাম যেটাতে সাদা হয়। এবং তো প্ল্যান করছি এটা কার্যকর করতে হবে। তো আমরা চলতে লাগলাম হাসি ঠাট্টা করতে করতে। প্রথমে বসলাম আমাদের পরিচিত মামার একটা, আমাদের একটা মামার দোকান আছে, এক বন্ধুর মামার দোকান আছে, সেখানে বসলাম, সবাই হাই হেলা করলাম, টুকটাক খাওয়া দাওয়া করলাম। তো মামাকে বললাম যে এরকম আপনি কোনো অ্যাবনর্মাল কিছু ব্যাপারে অ্যাবনর্মাল কিছু দেখেছেন কেন এখানে? তো তিনি বললো যে এরকম কোনো কিছু দেখি নাই, তবে এখানে অনেক উল্টা পাল্টা জিনিস আছে, তোমাদের এখানে না যাওয়াটাই ভালো হবে, কারণ আমাদের এখানে যে পুকুর আছে, পুকুর ওই এলাকায় একটা পুকুর আছে, ওইটা ওই জিনিসটা খারাপ, আর তোমরা যে বিল্লু এনে যাচ্ছ, কালবাড়ে যাচ্ছ, যাওয়া ঠিক হবে না তোমাদের। তো আমি যখন এগুলো শুনলাম তখন আমার মধ্যে কাজ করলো যে না, যেহেতু মামা এটা বলছে কিছু একটা থাকতে পারে, যেহেতু আমরা এখানে ছয় সাতজন আছি, বললাম ভয়টা হলে ভালোই মজা হবে। তো সেই অনুযায়ী আমরা সেখানে গেলাম। আমরা আমাদের মতো সেখানে গিয়ে যারা ভয় দেখানোর জন্য দুই বন্ধুকে রেডি ছিলাম তারা তাদের মতো কাজ করছি। তো হঠাৎ করে আমরা কিন্তু আড্ডা দিচ্ছি, বাট ওই যেটা বললাম যে দুই বন্ধুকে ভয় দেখাবো, ওরা কিন্তু বন্ধুরা কিন্তু বাকি বন্ধুরা কিন্তু ওদের মতো কাজ করছে, বোরকা বা ওই সাদা কাপড় কাপড় দিয়ে ওদের মতো ভয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো এমন সময় হঠাৎ শব্দ আসছে যেমন যে একসাথে অনেকে মন্ত্র করছে একটা সুরে, অনেক দূর থেকে আসছিল শব্দটা। আমি কি করবো না করবো বুঝতে না পেরে সেই সুরের উৎস খুঁজে চলতে লাগলাম। তো আমি তখন আমার বাম পাশের একটা ভিটার পর জায়গা আছে, তো মন্ত্রের আওয়াজটা মনে হচ্ছিল সেখান থেকে আসছে, তবে কি মন্ত্র পড়ছে সেটা বুঝতে পারছি না। তো আমি দ্বিতীয় ভিটাটা পার করলাম, এখন বুঝতে পারলাম শব্দটা আমার সামনে ভিটা হতে পারে, যে বড় ভিটা আছে সেখান থেকে আসছে। তো সে ভিটাটায় বড় বড় কাঠ গাছ আর মাঝারি সাইজের খেজুর গাছের মতো গাছ, তবে সেগুলো খেজুর গাছ না, তো এই গাছের ফলগুলো খেজুরের মতোই হয় তবে অনেক বড় হয়, গুচ্ছ আকারে এরকম পরে। যাই হোক, আমি যখন বিটা আনুমানিক খুব কাছাকাছি এসে পড়লাম, তখন ওই মঞ্চের হুম 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 শব্দে আমার কানটা ফেটে যাচ্ছিল, মানে এমন একটা অবস্থা। আর গাছের ফাঁক থেকে একটু আলো দেখতে পাচ্ছি, আমার কিন্তু আশেপাশে তখন কেউ না। আমি তো তখন ওইখানে তো বন্ধুরা আছে, আমি আমার মতো আমি চলে গেলাম। আমার মনে হচ্ছে এটাই আমার স্বপ্নে দেখা সেই জায়গা। আমি আরো আগ্রহ হতে লাগলাম, হাঁটছি তো আমার কানে সেই শব্দগুলো সুচারু সুরের মতো বিচ্ছিল। আমি সেই ভিটাটাকে কাছে একবার কাছে যেতেই আস্তে একদম একটা নিস্তব্ধতা, মানে কোনো শব্দ নাই, এত উচ্চ শব্দ মাঝে কিছুক্ষণ আগে হলো দেখছি যেখানে পুরা নিঃশব্দ, কোনো আওয়াজ নাই। হঠাৎ শব্দ বন্ধ হয়ে গেল এবং আমার শরীরটা কেমন চিনচিন করে উঠলো। ঠিক সেরকম অনুভূতি হচ্ছে যে একটা ভারী কণ্ঠে কেউ আমাকে স্বাগত জানাচ্ছে। ঠিক তার সাথে সাথে গাছগুলো মনে হচ্ছে পাতাগুলো নড়ছে, যেমন মনে হলো কেউ দরজা খুলে দিল। আমি ভিতরে প্রবেশ করলাম, দেখলাম আমার স্থান থেকে শুরু করে প্রায় সামনে আলোর অবয়ব সারিবদ্ধভাবে বসে আছে। তাদের সামনে মনে হচ্ছে কোন সিংহাসন যা বোঝা যাচ্ছে, আমি দেখছিলাম আগুনে হলে সেই সিংহাসন থেকে মানে কালো ধোঁয়া এরকম বের হচ্ছে, আর মনে হচ্ছে যে সিংহাসনটা হাওয়ার উপরে, মানে মাটি স্পর্শ পানি মাটি থেকে একটু হালকা উঁচুতে। আমার স্থানটাও আর তার সিংহাসনের সমান উঁচু, মাঝখানে সেই অবয়বগুলো নিচু জায়গায় বা বসা। তা আমি সামনে তাকাতে দেখতে পাই একটু উপরে সেখানে বসে আছে একজন, তার সামনে একটি আগুনের কুণ্ড আর তার পরই আছে কতগুলো বাচ্চা, সম্ভবত 10টা বাচ্চা হবে, এদের বয়স খুব কম। তাই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। সে বলল, স্বাগতম তোমাকে, তোমার সাথে দেখার কথা ছিল, এদের মতো দু চার বছর থাকতেই দেখা হওয়ার কথা, তবে হয়নি, যাক এখন হয়ে গেল। তো এরকম কথোপকথন হচ্ছে, তখন দেখছি সবগুলো অবয়ব দাঁড়িয়ে গেল, হু হু শব্দের সাথে লোহার একটা বর্ষা নিয়ে তারা কেমন জানি মাটিতে এরকম চাপাচ্ছিল। তখন মনে হচ্ছে যে এই যে এলাকাটা কেঁপে উঠছে, আমি তখন বেশ ভয় পেয়ে যাচ্ছিলাম। আমি এগুলা দেখে মোটামুটি তাজ্জব এবং বুঝে গেছি যে তখন ইনসিডেন্ট ভালোই ঘটছে এবং বুঝে গেছি একটা প্যারানর্মাল জগতের মধ্যে মেশে পড়েছি এবং বেশ কিছু অসম্ভব ভয়ঙ্কর কিছু আমি দেখেছি, এটা ফেস করছিলাম। তো এগুলা দেখে আমার মাথা তখন ঠিকভাবে কাজ করছিল না যে আমি আসলে কি করব না করব। দেখি সিংহাসনে যিনি বসে আছেন নানাভাবে আমাকে একটার পর একটা ডিক্লেয়ার দিচ্ছে এটা করার জন্য ওটা করার জন্য, বাট নিজেকে যখন আমি আর কন্ট্রোল করতে পারছিলাম না, ভাবছিলাম সেখান থেকে আমি বের হবো কিভাবে, তখন চারপাশে কোনো কিছুই আমি সেখান থেকে বের হতে পারছিলাম না। তখন হঠাৎ করে আমি তখন সেন্সটা হারায় ফেলি এবং যেটা ঘটে যে এরপর আমি যখন নিজেকে দেখি যে আমি কোথায় আছি, দেখি আমার বন্ধুরা চারপাশে, ওরা আমাকে ধরাধরি করলো, তারপর বাসায় নিয়ে গেল আমাকে। তখন মাথা ঘুরছিল, তো বললো যে কি হয়েছে। আমি বললাম যে এরকম একটা, আমি তাদের খুঁজতে খুঁজতে এখানে আসলাম মানে টাওয়ার থেকে, তারপর আমার এরকম অবস্থা হতো। তো হঠাৎ বাসা যাওয়ার পর ওই আগের মতো বমি আসলো, শরীর একবারে জ্বর পুরোছে। মা জিজ্ঞেস করলো কি হয়েছে, তাই আমি বললাম কিছু না, জ্বর আসছে। তো এই বলে ভাত ও খানি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলাম। তো ঘুমের মধ্যে দেখলাম আমি নানার ঘরে বসে আছি আর সেই সুগন্ধি আমার নাকে লাগলো শীতল হাওয়ায়। ঘরটা ভরে গেল, আমার সামনে এসে বসলো আমার নানার সেই জিন বন্ধু। আমি সালাম দিলাম, সে সালামের উত্তর দিল, আমাকে বলল সময় আছে, নিজেকে শুধরাও, তুমি নিজেও জানো না তুমি কি করছো, কিসের সাথে যুক্ত হতে যাচ্ছ তুমি। তা আমি জিজ্ঞেস করলাম যে কি হলো, তো আমাকে উনি অনেক বুঝাতে লাগলেন। তখন তিনি আমাকে বললেন যে দেখো তুমি নামাজ মাঝে মাঝে পড়ো না, নামাজটা তুমি ছেড়ে দিয়েছো বলা যায়, এবং তুমি যে সাহসিকতার সাথে বিভিন্ন জায়গায় যাচ্ছ এরকম ভয় দেখাচ্ছ, তুমি তো নজরে পড়ে গেছো, এবং যে বিষয়টা হয়েছে তোমার যে তোমাকে এখানে একটা খারাপ কিছু অ্যাটাক করেছে, এবং তোমাকে একমাত্র নামাজই বাঁচাতে পারে, তুমি নামাজ পড়ো এবং তুমি নিজেকে শুধরাও, ইবাদত করো, দেখবা ইনশাআল্লাহ সব ঠিক হয়ে গিয়েছে। তো তারপরে আমি ওনার কথা অনুযায়ী আবার কিছু আমল নামাজ শুরু করার পর নিজেকে শুধরা এবং সুস্থ হয়ে, এবং আমার বন্ধুদের সাথে আমি তো অবাকারে বলি যে দেখো আমি আর ওই লাইনে কাজ করব না, তোমাদেরকে টুকটাক ভয় দেখানোর জন্য যে কাজগুলো করেছিলাম। এখানে আমি কিছু জিনিস বলে রাখি, আমি প্রথম দিন যে ভয় ওই যে সাপের সাথে যে ইস্যুটা হয়েছিল তখনই আমাকে খারাপ কিছু দেখেছে, আমার ব্যক্তিগতভাবে আমাকে অ্যাটাক করা হয়েছিল দেখে আমি বিভিন্ন খারাপ কিছু দেখতাম। তারপর থেকে আমি মোটামুটি এখন সুস্থ আছি এবং আল্লাহর রাস্তায় আছি, নামাজ কালাম পড়ছি, আর খুব একটা সমস্যা আমার মাঝে হয় না।